সালামু আলাইকুম, স্বাগত প্রত্যেককে যারা দেখছেন এবং শুনছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4। এবং প্রতি সপ্তাহের মতো কিন্তু আজকে আবারও বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার ঠিক এই সময়টাতে আমরা যেই জিনিসটার জন্য অপেক্ষা করি এবং সেই জিনিসটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ভূত স্টুডিও। প্যারানর্মাল গল্প বা ভৌতিক গল্প, লোমহর্ষক গল্প, অদ্ভুত গল্প, অশরীরীর দের নিয়ে কিছু ঘটনা, তো সব মিলিয়ে কিন্তু দীর্ঘ অনেকদিন যাবত জাগো এফএম 94.4 এর যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে কিন্তু ভূত স্টুডিও চলছে। সো একই সঙ্গে বিভিন্ন বন্ধুদের কিন্তু আমরা প্রতি সপ্তাহে পাচ্ছি এবং আশা করছি আপনাদেরও ভীষণ রকম ভালো লাগে। তো সব মিলিয়ে আপনার সময়টা কেমন কাটে জাগো এফএম এর সঙ্গে প্রতি বৃহস্পতিবার, এটা কিছুটা হলেও আমরা বুঝতে পারি। বাট খুব ভালো লাগে যখন আপনারা ফিডব্যাকটা জানান যে মিরপুর থেকে শুনছি, ধানমন্ডি থেকে শুনছি, কুমিল্লা থেকে শুনছি, কুড়িগ্রাম থেকে শুনছি। এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে খুব ইন্সপায়ার করে এবং প্রতি সপ্তাহে চমৎকার কিছু গল্প সামনে নিয়ে আসার জন্য কিন্তু আমাদের টিম ভূত স্টুডিও আমরা প্রতি উইকে কাজ করে যাই এবং চমৎকার কিছু গল্প আপনাদের সামনে প্রেজেন্ট করবার ট্রাই করি। এবং এই গল্পগুলো কিন্তু আমরা নিছক চ্যাট জিপিটি দিয়ে তৈরি করি না, কিংবা কোনো হরর ফিল্ম থেকে কালেক্ট করা কোনো ঘটনা না। এই ঘটনাগুলো তাদের, যারা আসলে ভূত স্টুডিওটাকে খুব করে ওন করে, ভালোবাসে। সো প্রতি সপ্তাহে কিন্তু আমরা প্রচুর পরিমাণে রেজিস্ট্রেশন পাই এবং সেই রেজিস্ট্রেশন থেকে কিছু সংখ্যক বন্ধুদেরকে আমরা সুযোগ দিতে পারি হট সিটে বসে তাদের ঘটনাগুলো বলবার জন্য। তো আশা করছি আজকেও বেশ কিছু বন্ধু আমাদের সঙ্গে থাকবেন এবং তাদের বেশ কিছু ঘটনা আমরা শুনব এবং আপনাদের সময়টা দুর্দান্ত রকম ভালো কাটবে যারা রয়েছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4 ফ্রিকোয়েন্সির সাথে। প্রথম অতিথির কাছে আমরা যাব, বাট তার আগে বলছি যদি আপনি পরের পর্বে আসতে চান ভূত স্টুডিওতে, সিম্পলি যেটা করবেন, মোবাইল ফোনের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠাবেন যে এই নাম্বারটায়, নাম্বারটা হচ্ছে 26969। আবারও বলছি পরবর্তী পর্বে যদি আপনি আসতে চান রেজিস্ট্রেশন করবেন ঝটপট RBS, তারপর আপনার নাম, লোকেশন এবং প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। তো রাত যত বাড়বে ভূত স্টুডিও শুনতে আরো বেশি ভালো লাগবে বলে আমার বিশ্বাস। প্রাণ পটাটা খেতে খেতে থাকুন আমাদের সঙ্গে, প্রথম অতিথির সাথে পরিচিত হবে এবং তার কাছ থেকে ব্যাক টু ব্যাক বেশ কিছু ঘটনা শুনে আবারও আপনার সঙ্গে ফিরছি।
ধন্যবাদ ভাইয়া, আমি আমার পরিচয়টা বলছি। আমার নাম জিহাদ সরকার, আমি শেরপুর জেলা থেকে এসেছি। আমার বর্তমান পেশা হচ্ছে, আমি বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে আছি। তো আমার সাথে ঘটে যাওয়া আজকে আমি চারটা গল্প আপনাদের মধ্যে শেয়ার করব। শুরুতেই আমি আমার প্রথম গল্পে চলে যাচ্ছি। আমি যখন ট্রেনিং শেষ করি, হচ্ছে নিরাপত্তার খাতিরে হচ্ছে আমি সেই আমার ইউনিটের নামটা না বলতেছি, আমি আমার ওইখানে যখন জয়েন দিই তখন থেকেই হচ্ছে আমার ভিতরে একটা ভৌতিক একটা মানে চিন্তাভাবনা কাজ করে। আমি এর আগেও অনেকবার হচ্ছে FM শুনতাম, আমার কাছে সবচেয়ে ভালো লাগতো যে হচ্ছে ভৌতিক FM গুলা হচ্ছে নিস্তব্ধ কোন স্থানে শোনার জন্যই। তো আমার জন্মগ্রহণের আগে আমার একটা ছোটখাটো একটা সমস্যা ছিল, সেটা আমার আম্মুর মুখে শোনা। সেই গল্প থেকে হচ্ছে আজকে আমি আমার ভূত স্টুডিওতে হচ্ছে আমার গল্পটা আমি বলতে যাচ্ছি। তো আমার আম্মার যখন মেয়ে হয়, মেয়ে হওয়ার পরে একটা হচ্ছে কাজের খোঁজে একজন পীরের মতো একজন হচ্ছে ফকির এসেছিল আমাদের গ্রামের বাড়িতে। আমার আম্মা ওনাকে দেখে একটু ভয় পেয়ে যায়, কিন্তু আমার আম্মার কাছে উনি কিছু খাবার চেয়েছিলেন, কিন্তু আমার আম্মা ওনাকে ওরকম ভাবে খাবার দিতে পারে নাই। তো উনি অনেকক্ষণ আমাদের ঘরে কোনায় বসেছিলেন। বসে থাকার পরে আমার আম্মা ওনাকে বলেছিলেন যে আপনি এখনো চলে যাচ্ছেন না কেন, আমাদের ঘরে এখন ওইরকম ভাবে খাবার টাবার নাই যে আমি আপনাকে ওরকম ভাবে খাবার দিতে পারব। কিন্তু ওই বুড়ো লোকটা হচ্ছে আমাদের বাড়ি থেকে যাওয়ার জন্য মানে যাওয়ার জন্য আসে নাই, সে বলতেছে সে এখানে সারা জীবন থেকে যাবে। এটা শোনার পর আমার আম্মা অনেক রাগারাগি করে, অনেক খারাপ বিহেভ করার পরে তখন হচ্ছে ওই লোকটি অভিশাপ দিয়ে যায়, এরকম কিছু বলে যায় যে তোর ঘরে কখনো ছেলে সন্তান আসবে না, যদি কখনো ছেলে সন্তান আসে তখনও তার অনেক বড় ক্ষতি হবে। এটা শোনার পর আমার আম্মা অনেক কান্না করে, আমার আব্বাকে আমার আম্মা শেয়ার করে যে এরকম একটা লোক এসে এরকম ভাবে হচ্ছে কিছু কিছু কথা বলে গেছে। তখন আমার আম্মার গর্ভে সন্তান আসতেছিল না, আমার বোন হওয়ার পরে অনেক বছর কেটে যায় ওরকম আসতেছিল না। তো অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরে আসতেছিল না, তখন আম্মার মনে পড়ে যায় যে একটা বৃদ্ধ লোক বলেছিলেন যে আমার আম্মাকে যে আমার আম্মার গর্ভে এরকম কোন ছেলে সন্তান আসবে না আমার জন্মের আগে। তখন আমার আম্মা অনেক পীর হচ্ছে পীরের বাড়ি অনেক মসজিদ অনেক ছোট ছোটদের খাবারের জন্য এতিমখানায় দান খয়রাত করেন, তারপরে হচ্ছে অনেক কিছু করার পর আমার জন্ম হয়। আমার জন্মে হওয়ার পরেই আমার আম্মা খেয়াল করেন যে হচ্ছে আমি সবসময় ঘরে থাকতাম না, আমি ঘর থেকে অন্য কোথাও চলে যাইতাম, দেখা যাইত যে হচ্ছে আমাকে ঘরে রাখা হয়েছে, আমি হচ্ছে আপনার রান্নাঘরে থাকতাম বা আমার আম্মা রান্নাঘরে রেখে গেছে, হ্যাঁ আমার আমার উপর দিয়ে হচ্ছে সাপ সাপ বহন করতেছে, বা আমি কখনো মানে খাটের উপরে শুয়ে থাকলে আমার আম্মা খেয়াল করতো যে হচ্ছে খাটের উপরে কেউ হচ্ছে বসে আমাকে হচ্ছে পাখা দিয়ে বাতাস করতেছে, এরকম অনেক অলৌকিক ঘটনা আমার সাথে ঘটে গেছে। সেজন্য হচ্ছে আমার আম্মা আমাকে সবসময় গলায় তাবিজ আর হচ্ছে কোমরে তাবিজ দিয়ে রাখতেন, সেটা ছোটকালের ঘটনা। এখন দিন বদলাচ্ছে, দিন বদলানোর সাথে সাথে আমিও বড় হয়েছি, আমার এখন আমি এখন চাকরি করতেছি, কিন্তু ওই ভৌতিক যে নেশাগুলো আছে যে ভূতের গল্পগুলা সেগুলো হচ্ছে আমি শুনতে খুবই পছন্দ করতাম। আমার কাছে কখনো রাতে আমি কখনো ভয় পাইতাম না, আমার কাছে সবসময় মনে হইত যে আমি ভূত জিনিসগুলো কি আছে পড়ি হোক সেটা জিন বা যে কোনো কিছু হোক পেতনি হোক সেগুলো আমি দেখব, এগুলো নিয়ে হচ্ছে আমি প্রচুর পরিমাণে ভূতের গল্প শুনতাম। তো এখন আমি আমার গল্পের প্রথম গল্পে চলে যাই। আমার আমি যখন বরাবর মতোই হচ্ছে তখন শীতের রাত আমি ডিউটিতে যাই, রাত একটার সময় ডিউটিতে যাই আমার মনে আছে। যখন আমি ডিউটিতে যাই তখন আমার কাছে মনে পড়ে আমার ডিউটি পোস্টের কোনায় একটা কালো বিড়াল আমি দেখতে পাই। কালো বিড়ালটা দেখার পরে আমি অনেকক্ষণ বললাম যে হচ্ছে মানে চলে যাওয়ার জন্য, এমনি তো বিড়াল প্রেমী আমি, বিড়াল ভালো লাগে আমার, কিন্তু ওই বিড়ালটা দেখে আমার বেশি ভালো লাগতেছিল না, বিড়ালটাকে দেখে আমার গা গিজগিজ করতেছিল, বিড়ালটা দেখে আমার একটু মানে কেমন মনে হচ্ছিল যে এটা আসল বিড়াল না, বাট এটা ভিতরে একটা অন্যরকম ব্যাপার আছে। তো বিড়ালটাকে হচ্ছে আমি দুষ্টামি করে হচ্ছে পা দিয়ে একটা লাথি দিই, জোরে একটা লাথি দেওয়ার পরে বিড়ালটা ওখান থেকে চলে যায়। বিড়ালটা চলে যাওয়ার পরেই হচ্ছে আমার যে ডিউটি পোস্টটা আছে ডিউটি পোস্টের কোনায় আমি একটা চেয়ার ছিল, চেয়ারটাতে আমি বসার পরেই আমি কিছুক্ষণ পরে খেয়াল করতে পারি যে আমার পাটা হচ্ছে মানে প্রচুর পরিমাণে ব্যথা করতেছে, আমার রগ থেকে ব্যথা করতেছে, আর পাটা হচ্ছে অনেকক্ষণ মানুষ বসে থাকার পরে যেরকম হচ্ছে পায়ে ঝিঝি লেগে যায় এরকম ঝিঝি অনুভব হচ্ছে। তখন আমি একটু নর্মাল বসে তো আমি একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, দাঁড়ানোর চেষ্টা করলাম, এরপর দেখি যে হচ্ছে কেমন একটা বিকট সাউন্ড হচ্ছে আমার আশেপাশে সাউন্ড হচ্ছে। তো আমি নর্মালি ভাবতেছি যেহেতু ডিফেন্সিভ এরিয়া আশেপাশে হয়তো বা কোনো গোলার শব্দ এরকম কিছু হইতেছে, কিন্তু আমি যেটা খেয়াল করলাম যে এটা আসলে কোনো মানে গোলার শব্দ না, সেটা আমার সামনেই মানে আমার থেকে 10 মিটার সামনেই হচ্ছে এরকম কোন একটা শব্দ আমি সেটা অনুভব করতে পারলাম। তো আমি সেটা দেখার পরে যখন উঠে দাঁড়ালাম কিন্তু আমি কোনোভাবেই উঠতে পারতেছি না, আমার কোমর থেকে পা পর্যন্ত হচ্ছে সম্পূর্ণ অবশ হয়ে যাচ্ছে। তো আমি ওইখানে প্রায় 10 মিনিটের মতো বসে রইলাম, তো হঠাৎ করে আমার হচ্ছে হাত আমার হচ্ছে হাতে ব্যথা শুরু হয়ে গেল, পা ব্যথা ভালো হয়ে যাওয়ার পর হাতে ব্যথা শুরু হয়ে গেল। হাতে ব্যথা অনুভব করার পরে আমি অনেক দোয়া দূরত পাঠ করতেছি যে আমার সাথে আজকে এগুলো কি হচ্ছে, যে আমার আমি সুরাই ক্লাস এগুলো যতগুলো সুরা আমি জানি সবগুলো পাঠ করার পরে কিছুটা সময় আমার জন্য ভালো মনে হলো। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত বাজে হচ্ছে 2:50 বাজে, 2:50 বাজে। তখন চিন্তা করলাম যে আমি একটু আশেপাশে একটু টর্চ মেরে আমার নিরাপত্তাটা নিশ্চিত করে আসি। তো নিরাপত্তা নিশ্চিত করার জন্য যখনই আমি যাই তখন আমার কাছে মনে হলো যে আমাদের গেট দিয়ে যে হচ্ছে একটা বেলগাছ আছে, সেই বেলগাছে হচ্ছে কিছু একটা বেলগাছের নিচে কিছু একটা পড়েছে। তো আমি বেলগাছের দিকে যাই, যাওয়ার পরে হচ্ছে আমি আশেপাশে একটু লাইট দিয়ে দেখি যে না কেউই নাই, কিন্তু হচ্ছে আমার ভয় ঘাত ছমছম করতেছে, কারণ আমি যে জায়গায় বিড়ালটা দেখতে পাই আসলে ওই জায়গায় বিড়ালটা থাকার কথা ছিল না, সম্পূর্ণ একটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে বিড়ালটা থাকার কোনো প্রশ্নই আসে না। তো আমি ওই বিড়ালটাকে হচ্ছে যেহেতু লাথি দিয়েছি বিড়ালটাকে খোঁজার জন্যই আমি হচ্ছে সব জায়গায় যাই। ওইখানে রান্নাঘর ছিল আমাদের হচ্ছে বসার জন্য সারদের বসার জন্য জায়গা ছিল, আমি সেখানে যাই লাইট দিয়ে হচ্ছে সব জায়গায় খোঁজাখুঁজি করার পরেও আমি সে বিড়ালটাকে দেখতে পাই না। তো বিড়ালটাকে দেখতে পাই না, আমার কাছে মনে হইল যে সেই বিড়ালটা কি আসলে কি জিন রূপে এসেছিল যার কারণে আমি তাকে লাথি দেওয়ার পরে আমার পায়ে ব্যথা শুরু হয়ে গেল, কারণ আমার পায়ে বোট পড়া ছিল আর লাথি দিলেও আমার বোটের উপরে একটু আমার প্রভাব পড়বে, কিন্তু আমার পায়ের রগে ব্যথা, আমার হচ্ছে কোমরে ব্যথা, আমার হাতে ব্যথা থেকে হচ্ছে মাথায় ব্যথা শুরু করে দিল। তখন আমি আস্তে আস্তে হচ্ছে কোনোভাবেই মানে আমার নর্মালি ডিউটি করার পরে যেরকম হচ্ছে আমি একটা উৎফুল্ল নিয়ে ডিউটি করি, সেই উৎফুল্লটা আমার কাছে পাইতেছি না। আমার হচ্ছে ঘাড়ে ব্যথা শুরু হয়ে যাচ্ছে, কোমরে ব্যথা শুরু হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পুরো শরীরে ব্যথা, কিন্তু মনে কোনো শান্তি নেই। যাই হোক, আমার কথা হইল যে আমার নিরাপত্তা 6 ঘন্টা ডিউটি করে আমার নিরাপত্তাটা নিশ্চিত করা। সেই জন্যই হচ্ছে আমি বেলগাছের দিকে গেলাম। তো ওই বেলগাছের একটা গল্প শুনছিলাম যে এই বেলগাছটার নিচে হচ্ছে অনেকগুলো কুকুর আর বিড়ালের বাচ্চাকে পুড়িয়ে মেরা হয়েছিল। পুড়িয়ে মারার কারণে সেই বেলগাছের দিকে কেউ তাকায় না, সবাই বেলগাছটাকে হচ্ছে খারাপভাবে দেখে। তো আমি যখন দিনের বেলা হচ্ছে ওই দিকে যাওয়া আসা করতাম, তখন বেলের কোনো সিজন ছিল না, কিন্তু আমাদের গার্ড কমান্ডারের মুখে শুনেছিলাম যে আমাদের ডিউটি সিনিয়র থাকে, আমাদের ডিউটি প্রোটোকল দেওয়ার জন্য যে আসেন ওকে সংক্ষিপ্ত বলা হয় গার্ড কমান্ডার, উনি আমাদেরকে অনেকটা সময় দেওয়ার জন্য আমাদেরকে বলেছিলেন যে এই বেলগাছের কখনো বেল হয় না, তবে একটা দুইটা বেল হয়, সে বেলটা অনেক মিষ্টি হয়, আর ওই বেলটা খাওয়ার যদি যার বাগে পড়ে সেই বেলটা আসলে জিনের বেল বলা হয়। তো বেলটা খাওয়ার পরে অনেকের মনের আশা পূরণ হয়, আবার হচ্ছে অনেকের খারাপ দিনও চলে আসে। তো আবার হচ্ছে ওই বেলটা নিয়ে হচ্ছে অনেক জিনের বাচ্চারা দুষ্টামি করে, ফাইজামি করে, এগুলো আমি লোকমুখে শুনছিলাম, আসলে অতটা বিশ্বাস করি নাই। কিন্তু ওইরকম কিছু একটা ঘটনা যা আমার সাথে ঘটতে চলছিল সেটা আসলে আপনাদেরকে বলতে আমি শেয়ার করার জন্য যাচ্ছি। তো আমি হচ্ছে যখনই যাই লাইট নিয়ে, টর্চ লাইট নিয়ে যখনই যাই হচ্ছে বেলের গাছের দিকে যাই, তখন হচ্ছে ওই আমি খেয়াল করি যে বেল গাছের নিচে কিছু একটা পড়ে আছে ফুটবলের মতো। পরে আমি চিন্তা করলাম যে হচ্ছে আশেপাশে কোনো ময়লা হওয়ার কথা না, আশেপাশে কোনো মাঠ নেই যে একটা ফুটবল পড়ে থাকবে এখানে। তো আমি হচ্ছে সতর্ক নিশ্চিত করার জন্য, নিরাপত্তা নিশ্চিত করার জন্য হচ্ছে আমি বেলগাছের নিচে যাই। যাওয়ার পর দেখি একটা সুন্দর একটা বেল পড়ে আছে, শুধু একটা না দুইটা বেল পড়ে আছে। বেলের সাইজগুলো হচ্ছে অনেকটা হচ্ছে 2 নম্বর বলের মতো, এরকম 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 সাইজে হবে 2 নম্বর বেলের মতো। কিন্তু হচ্ছে আমি গাছের দিকে লাইট দিয়ে তাকানোর পরে দেখতে পাই যে হচ্ছে গাছে কোনো পাতা নেই, আসলে বেলটা যে পড়বে। তো বেলের হচ্ছে গোড়া দেখে মনে হইল বেলটা 4-5 দিন আগে পড়ে আছে, কিন্তু এই বেলটা কেউ দেখে নাই। যাই হোক, আমি নর্মালি ভেবে যেহেতু বেলের কালারটা অনেক সুন্দর, তো আমি নাকে স্মেলটা হচ্ছে শুকলাম, শুকার পরে দেখলাম জল এক মিষ্টি। তো যেহেতু 2:50 প্রায় 3টা বেজে গেছে, রাত 1টায় হচ্ছে ডিউটিতে আসছি, শীতের রাত, হ্যাঁ অনেক কুয়াশা পড়ে আছে, তো ভাবলাম ঠিক আছে যাই একটু বেলটা খাই, যেহেতু বেলটা পড়ে আছে গাছের জিনিস, হ্যাঁ পাকা বেল। তো বেলটা আমি হচ্ছে যতই হচ্ছে আমার সাইডে রাখতেছি, বেলটা দেখে যে হচ্ছে আমার সাইডে থাকতেছে না, আমার এখান থেকে সে হচ্ছে সামনের দিকে চলে যাচ্ছে। তো আমি আশেপাশে খেয়াল করে দেখলাম যে আমি যখন বেলটাকে হচ্ছে আমার ওই বেলের নিচে আমি ইট দিয়ে রাখলাম, যাবল তো নিচে থাক হচ্ছে, এরপরে সময় বুঝে আমি বেলটাকে ভাঙবো, আর বেলটাকে যে ভাঙবো ওইটা ভাঙার মতো কোনো কিছু ছিল না। তো এরপরেও আমি যখন চেয়ারে বসি আমার কাছে মনে হচ্ছে যে আমার পায়ে অসহ্য ব্যথা হচ্ছে, আমার হাতে অসহ্য ব্যথা হচ্ছে, আমি এক হাত দিয়ে শক্তি পারতেছি না, মানে কোনোভাবেই আমি আমার শক্তিটা আমি অর্জন করতে পারতেছি না। এরপরে যখন হচ্ছে আমি বেলটাকে যখনই নিতে যাব, তখন দেখি চেয়ার থেকে ঠাস করে আমি পড়ে গেলাম সামনের দিকে। পড়ে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে হচ্ছে আমার সাথে কিছু একটা ঘটতেছে, কিন্তু আমি ছেড়ে দেওয়ার পাত্র নই। আমি চিন্তা করলাম আজকে যাই ঘটুক না কেন, আজকে এর শেষ রূপ আমি দেখে ছাড়ব। এরপরক্ষণে মনে পড়ে গেল আমাদের সেই গার্ড কমান্ডার স্যারের কথা যে এই স্কোয়াড্রনটা হচ্ছে মূলত একটা ভৌতিক স্কোয়াড্রন, এখানে অনেক পুরাতন দিনের ঘটনা এখানে ঘটে গেছে, যার কারণে এখানে অনেকে ডিউটি করতে চায় না। তো নিরাপত্তার খাতিরে সেই স্কোয়াড্রনটার নামটা আমি শেয়ার করতে চাচ্ছি না, যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া। তো কিন্তু এটা ঘটার পরে আমি আজকে চিন্তা করতেছিলাম যে হচ্ছে যেহেতু আমি আজান পর্যন্ত চেষ্টা করব, আমার সাথে কি কি হয়, এরপর কি কি হতে যাচ্ছে আজকে সেগুলো আমি খেয়াল করব। এরপরে হচ্ছে আমি বেলটাকে হচ্ছে সুন্দর করে আমি অনেক মানে এত পাকা একটা বেল, আমি অনেক জোরে আছাড় দিতেছি কিন্তু বেলটা ভাঙতেছে না। তো আমি অনেক কষ্ট করে বেলটা ভাঙলাম, ভাঙার পরে আমি ভিতরে যেটা খেয়াল করি, ভাই আপনি শুনলে অবাক হবেন, ভিতরে বেলটা অনেক সুন্দর, মানে এত সুন্দর পাকা বেল আমি আমার লাইফে কখনো দেখি নাই। তো বেলটা আমি খালাম, খাওয়ার পরে হচ্ছে অনেক মিষ্টি একটা বেল, খাওয়ার পরে যে বেলের যে খোসাগুলো আছে, আমি যতই বেল খাচ্ছি বেল কমতেছে না, বেলের খোসা আমি যখন রাখলাম মানে সর্বোপরি আমার বেলটা খাওয়ার শেষ, যে বেলটা খাইলে আপনার সর্বোচ্চ 5 মিনিট লাগবে সে বেলটা আমার খাইতে প্রায় আধা ঘন্টা সময় লেগে গেছে, আর বেলটা অনেক সুস্বাদু একটা বেল ছিল। তো বেলের খোসাটা আমি নর্মালি হচ্ছে আমি হাত দিয়ে হচ্ছে সুন্দর করে তুলে আমি সম্পূর্ণ বেল ভাঙি না, বেলের একটু মাথাটা একটু ভেঙেছিলাম। তো বেলের ভিতরে তো অংশটুকু হচ্ছে আমি খাওয়ার পরে আমি হচ্ছে আমার চেয়ারের কাছে রাখি। চেয়ারের কাছে রাখার পরে আমি যখন পানি আনতে যাব তখন চেয়ারের কাছে আমার রাখছি, এটা আমার মনে আছে। কারণ আমার সাথে যে ঘটনাগুলো ঘটতেছে সেটাই আমার হচ্ছে মাথায় হচ্ছে প্রচন্ড ভাবে হিট করতেছে যে আমার সাথে আজকে এগুলো কি হচ্ছে। তো আমি যখনই যাব হচ্ছে ফিল্টার থেকে পানি নিয়ে আসার জন্য, তখন হচ্ছে আমি শুনতে পাই যে হচ্ছে পাঁচতলাই আপনার হচ্ছে কিছু একটা শব্দ হচ্ছে, এরকম টিনের উপরে আচর করলে যেরকম ঝনঝন শব্দ হয় এরকম শব্দ হচ্ছে। বা আমার স্কোয়াড্রনের পিছনে যে হচ্ছে আম গাছ আছে, আম গাছের ডাল কেউ ভাঙতেছে, হয়তোবা কেউ এখানে চুরি করার জন্য আসছে, হয়তোবা এমন শব্দ আমার কাছে আসতেছে যে পুকুর পাড়ে কেউ মাছ ধরতেছে। যাক, আমি সেগুলো কোনো কানে না দিয়ে আমি পানির ফিল্টার থেকে পানি নিয়ে আমি তারপর একটা কথা বলে রাখি, আমি যখন ওইখান থেকে পানিটা খাই, খাওয়ার পরে হচ্ছে পানি খেয়ে আমি হচ্ছে তৃপ্তি পাচ্ছি না। যতই পানি খাচ্ছি আমার হচ্ছে পিপাসা মিটতেছে না, আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমি পানি খাইতেছি, খাওয়ার পরে হচ্ছে আমার এক লিটার পানির বোতল ভরতে প্রায় আমার মনে হচ্ছে আমার অনেক সময় লেগে যাচ্ছে। তারপর আমি পানি নিয়ে যেটা দেখি সেটা দেখার জন্য মোটে প্রস্তুত ছিলাম না। আমার যে চেয়ারের মানে কোনায় যে আমি বেলের খোসাটা রাখছিলাম, সেই বেলের খোসাটা চলে গেছে একটা হচ্ছে একটা টগর ফুলের গাছ আছে, টগর ফুলের গাছের গোড়ায় চলে গেছে, টবের এখানে চলে গেছে। তো আমি নর্মাল চিন্তা করলাম আশেপাশে কোনো বাতাস নাই বা হচ্ছে সেখানে যে উঁচু থেকে নিচুতে গড়ায় গড়ায় চলে আসবে এমন কোনো স্কোপ নেই। তখন আমার মনে আর একটু ভয় ঢুকে গেল। এরপরে হচ্ছে আমি আত্মে আত্ম সুরাই ক্লাস, আমি যতগুলো সুরা আছে এগুলো পাঠ করার চেষ্টা করলাম। এরপরে হচ্ছে আমার মনে কোনোভাবে শান্তি পাচ্ছি না। হঠাৎ করে আমি খেয়াল করলাম যে বেলের খোসাটা শূন্যের উপর ভাসতেছে, শূন্যের উপর ভাসতেছে। এই শূন্যের উপর ভাষা থেকে শুরু করে এভাবে হচ্ছে আমার মানে চেয়ার থেকে এতটুকু উঁচু তো উঠে সোজা করে ভাসতেছে। ভাসার পরে কিছুক্ষণ পরে এটা আপনার হচ্ছে ঘূর্ণিঝড়ের মতো ঘুরতেছে, ঘোরার পরে মাটিতে আঘাত খাওয়ার পরে এটা বেলের যে টুকরাটা আছে এটা মানে কয়েকশো টুকরা হয়ে গেল। আমি এটা দেখার পর দৌড়ে গেলাম যে আমার দেখতে হবে সেখানে কি হলো। যখন আমি সেখানে গেলাম, যাওয়ার পরে দেখি যে সেখানে কোনো বেলের কোনো টুকরা এমন কোনো কিছু নাই। এরপরে হচ্ছে আমি যে বেলগাছের নিচে দুইটা বেল দেখলাম, আমি গেলাম যে হচ্ছে দেখি ওই বেলগাছের নিচে ওই বেলটা আছে কিনা। এরপরে আমি ওইখানে লাইট মারার পর দেখি যে হচ্ছে ওইখানে ওই বেলগাছটাও নাই, এই বেলগাছটা নাই, যে বেলগাছের যে কোনো আকৃতি এমন কোনো কিছু নাই। এটা দেখার পরে আমি তো খুবই চমকে গেলাম। খুবই চমকে যাওয়ার পরে আমি হচ্ছে সরাসরি চলে গেলাম হচ্ছে একদম পুকুর পাড়ে। পুকুর পাড়ে চলে যাওয়ার একমাত্র কারণ ছিল যে ওইখানে একটা হচ্ছে রান্নাঘর ছিল। আমার চিন্তা ভাবনা ছিল যে রান্নাঘরে আগুন জ্বলাইলে নাকি হচ্ছে ভূত আসে না। তো রান্নাঘরে আমি যাব, এখন দেখি যে আমার যে একটা ম্যাশ আছে, ম্যাশটা হচ্ছে আমার রেনকোটের ব্যাগে আমার ওই পোস্টের কোনায় আমি রেখে চলে আসছি। এখন ওই পোস্টের কোনায় যাব, ওই যাওয়ার মতো শক্তি সামর্থ্য এনার্জি কোনো কিছুই আমার ছিল না। এটা দেখার পর আমি চলে গেলাম হচ্ছে সে পুকুরের কোনায় যেখানে আমি আমি শুনতে পাইলাম যে হচ্ছে কেউ হয়তো পুকুরে মাছ ধরতেছে। কিন্তু আমার আমার দূরে দেখাটা হচ্ছে মানে বিশ্বাস হইল যে ওখানে কেউ হয়তো বা মাছ ধরতেছে। কিন্তু আমার মাথায় এটা ছিল না যে এখন রাত 3:30 বাজে, এই রাতের সময় হয়তোবা সেখানে মাছ ধরবে, হয়তোবা সেখানে চুরি করতে আসছে, আর না হয় সেখানে অন্য কেউ মাছ ধরার কথা। কিন্তু দেখলাম যে ওইখানে আসলে নৈশপ্রহরী হিসেবে আসলে আমার আমার নিজে থাকার কথা, ওইখানে কেউ থাকবে না। অফিসাররা যদি মাছ ধরে তারা দিনের বেলা কোনো একটা বন্ধের দিনে মাছ ধরবে। আমি তার সাথে অনেকক্ষণ কথা বললাম, আমাকে সে বলতেছে যে ভাই আপনি হাঁপাচ্ছেন কেন, সে আমাকে পিছন থেকে বলল। আমি তখন খেয়াল করি না, দেখলাম যে উনি হচ্ছে কিছু একটা হচ্ছে হাত দিয়ে গোল করতেছে মাছ ধরার জন্য। তখন আমি বললাম যে আমার সামনের পোস্টে আমি এরকম কিছু দেখতে পাইলাম, বেলের ঘটনা শুনলাম, বেলের কাহিনী শুনলাম যে এরকম এরকম কাহিনী, কয় আপনি আমাকে শুরু থেকে বলেন কি হয়েছে। তখন আমি তাকে সবকিছু নর্মালি শেয়ার করলাম যে আমি একটা বিড়ালকে লাথি দিছিলাম। আচ্ছা, তারপর তখন বিড়ালকে লাথি দেওয়ার পরে আমার হাতে পায়ে প্রচুর ব্যথা শুরু হয়ে যায়। এরপরে হচ্ছে আমি এই মানে সবকিছু নিরাপত্তা দেখার জন্য হচ্ছে আমি লাইট দিয়ে হচ্ছে আশেপাশে খোঁজাখুঁজি করি, তখন একটা বেলগাছ দেখতে পাই। বেলগাছের এরকম সব কাহিনী খুলে বলার পরে উনি আমার সাথে অনেকক্ষণ হাসি ঠাট্টা করতেছে যে সব জায়গায় সবকিছু দেখতে নাই, আর অনেক কিছু দেখলেও সেটা এড়ায় চলতে হয়, সেটা আপনার চোখের ভুল হতে পারে। তখন আমি তার সাথে অনেকক্ষণ মানে এরকম গল্প বলার পরে, ঠিক আছে আপনি এখানে থাকেন, আমি দেখি আমার অনেক শীত করতেছে, আমি দেখি একটা আগুন ধরানো যায় কিনা। যখনই আমি আগুন ধরাইতে যাব, আমি পোস্টে যাই, আমি হচ্ছে রেনকোট নিয়ে, রেনকোট থেকে ম্যাচটা নিয়ে যখনই আসব, তখন দেখি যে পুকুর পাড়ে ওই লোকটা নাই, ওই লোকটা নাই, ওই লোকটা কোথায় গেল। তখন আমি হচ্ছে মনের ভিতরে আরেকটা ভয় পাই গেলাম যে আমার সাথে এটা কি হইল। তো এটা দেখার পরে তখন আমি সেখান থেকে চলে গেলাম হচ্ছে আমবাগানে। আমবাগানে যাওয়ার পরে দেখি সে আর অনেক বিপদ। আমবাগানে যাওয়ার পরে শুনি যে হচ্ছে আশেপাশে কেউ লাকড়ি ভাঙতেছে, এরকম শব্দ হচ্ছে। তখন আমি হচ্ছে মোবাইলের দিকে তাকাইলাম, মোবাইলের দিকে তাকিয়ে দেখি যে হচ্ছে তখন বাজে হচ্ছে 3:54। আমার কাছে মনে হলো যে এই 4 মিনিটে কি মানে এই 4 মিনিটে আমি কার সাথে কথা বললাম, এই 4 মিনিটে কি আমি তার সাথে এতক্ষণ কথা বললাম, এই 4 মিনিটে আমি পানি আনলাম, এই 4 মিনিটে আমি বেলের দৃশ্য দেখলাম, এই 4 মিনিটে হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল ঘড়ির টাইম কোনোভাবে যাচ্ছিল না, কেউ হয়তোবা আমার নিজের মুখের মানে শব্দ অনুযায়ী ঘড়ির টাইমটাকে আটকায় রাখছে। তো হচ্ছে এটা হয়ে যাওয়ার পরেই তখন অনেকক্ষণ ভয় পাওয়ার পরে হচ্ছে একটু আজান দিল, আজান দেওয়ার পরেই আমার গার্ড কমান্ডার আসলো, খাতা সাইন নিয়ে আসলো। তো খাতা সাইন করলাম, তারপরে হচ্ছে আমার গার্ড কমান্ডারকে হচ্ছে আমি এই বিষয়টা খুলে বললাম, বেলের কাহিনীটা খুলে বললাম। তখন গার্ড কমান্ডার আমাকে সুন্দর করে গল্পের থিমসটা আমাকে বুঝাই দিল যে হচ্ছে এইখানে যে বেলগাছটা ছিল এটা অনেক পুরাতন দিনের একটা বেলগাছ, ওই বেলগাছের নিচে প্রায় অনেকগুলো কুকুর নিধন করার কারণে অনেক একজনের হচ্ছে পোষ্য কুকুর অনেক বিড়াল ওইখানে হচ্ছে মারা হয়েছিল, বংশাল থেকে কিছু হচ্ছে ইঞ্জেকশন পার্টি নিয়ে আসছিল, এদেরকে মারা হয়েছিল কুকুর নিধন করার জন্য। তো অনেক কুকুর মারা হয়েছিল, এরপরে হচ্ছে ওই গাছের নিচে কেউ যায় না। আর এরপরে হচ্ছে যে আমি যে বেলটা দেখতে পারলাম, ওই বেলটা হচ্ছে মূলত হচ্ছে একটা জিনের বেল গাছ। ওই জিনের বেলটা আমি আসলে বেল খাই নাই, আমি আসলে মানে লোকের মুখে তাদের মুখের কথা, আমার স্যারদের মুখের কথা যে আসলে বেলটা ছিল যে ওটা একটা ভৌতিক কোনো কিছু যে, আর যখন বেলটা হচ্ছে আপনার শূন্যের উপর ভাসতেছিল, তো এটার মূলত কথা হচ্ছে ওই বেলের খোসাটা জিনের বাচ্চা, যে জিনের ছোট বাচ্চা থাকে সে জিনের বাচ্চাটা ফুটবল মনে করে হাতে নিয়ে যাচ্ছিল, যেহেতু জিন আমরা খালি চোখে দেখতে পাই না। তো আমার কাছে আমি দেখতেছিলাম যে বেলটা হচ্ছে শূন্যের উপর ভাসতেছিল, আর তখন এই বেলটা তার জিনের মা অথবা বাবা হাত থেকে নিয়ে জোরে একটা আছাড় দেয় বাচ্চার উপর, যেটা রাগ করে আর কি আছাড় দেয়। আছাড় দেওয়ার পরে সেটা হচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো হচ্ছে এরকম ঘটনাই আর কি হচ্ছে মূলত আমরা মানব জাতি হিসেবে এগুলোই দেখতে পাই যে হচ্ছে আসলে জিন তো আমরা সরাসরি চোখে দেখতে পাই না, তো আমাদের সাথে যে ঘটে যাওয়া ঘটনাগুলো আছে সেগুলো দেখতে পাই। আর যে ওই যে মাছের পুকুরে যে মাছ ধরতেছিল, তো ওই লোকটা হচ্ছে আমাদের একটা সিভিলিয়ান ছিল, সিভিলিয়ান উনি হচ্ছে ওনার ওয়াইফের সাথে রাগ করে অনেকদিন আমাদের এখানে মানে হচ্ছে রাঁধুনি কাজ করতেন, তো ওইখানে এসে থাকতেন, আর হচ্ছে তার শখ ছিল মাছ ধরার জন্য। তো হচ্ছে সে এরকম যে তার ওয়াইফের সাথে রাগ করে সে ওইখানে আত্মহত্যা করে, আর তারপর হচ্ছে তার লাশটাও নাকি হচ্ছে ওই পুকুরে 2-3 দিন পরে ভেসে উঠে। তো এরকম আজও শব্দ, এরকম অনেক শব্দ অনেক আমাদের হচ্ছে সোলজারদের সাথে এরকম অনেক ঘটনা ঘটে যায়, যার কারণে আসলে এগুলো অনেকের সাথে এগুলো শেয়ার করা হয় না। কিন্তু আমার সাথে আজকে গোস্তে বিদায়, আমার গার্ড কমান্ডার তখন আমাকে বলছিল এ কথাগুলো কাউকে যেন না বলা হয়। তারপর হচ্ছে আমি ওই ডিউটি পোস্টে আর ডিউটি করতে যাই না, তারপর হচ্ছে আমি অনেক কষ্ট করে ওইখান থেকে পোস্টিং নিয়ে আমি আবার ঢাকায় চলে আসি। এ ছিল ভাই আমার জীবনের প্রথম ঘটনা। আমি এখন আমার দ্বিতীয় গল্পটি বলতেছি। দ্বিতীয় গল্পটি হচ্ছে আমার দাদার মুখে শোনা। তো অনেক ছোটবেলায় শুনছিলাম যখন ক্লাস 5 পড়ি, তখন সেই গল্পটি হচ্ছে আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। তো আমার দাদার একজন বন্ধু ছিলেন, তো দাদার বন্ধু মিলে দাদারা ছোটবেলায় হচ্ছে আপনার প্রচুর পরিমাণে তারা জারি গানে আসক্ত ছিলেন, তারা রাত বিরাতে হচ্ছে জারি গান করতেন এবং হচ্ছে নদীতে প্রচুর পরিমাণ মাছ ধরতেন। তো এরকম কিছু ভৌতিক ঘটনা দাদা আমার সাথে শেয়ার করেছিলেন। দাদার জীবনে একটা ভৌতিক ঘটনা ছিল যে হচ্ছে তিনি হচ্ছে একটা গোরস্থানের ঘটনা তিনি আমাদের মধ্যে শেয়ার করেছিলেন, সেই ঘটনা আজকে আপনার মধ্যে শেয়ার করব। আমার দাদা রাত বিরাতে বলছিলাম জারি গান নাটক এরকম অনেক কিছু দেখার ই ছিল। তো পুরাতন দিনের মানুষ, তো গ্রামের একটা ঘটনা, ঘটনাটা প্রায় হচ্ছে 1996-97 সালে আমার শোনা ঘটনা আর কি। তো হচ্ছে আমি তখন অনেক ছোট, প্রায় ক্লাস 2 বা 3 পড়ি এরকম, কিন্তু তখন আমার কাছে মনে আছে যে এই ঘটনাটা অনেক ভৌতিক হবে। তো তাই তার মানে আপনাদের মাঝে এখন মানে শেয়ার করার জন্য চলে আসলাম। তো আমার দাদা আপনার হচ্ছে গ্রাম থেকে আসতেছিলেন, তো এখন একটা পালা গানের একটা ই ছিল, তো দাদার একটা ব্যান্ড ছিল, ব্যান্ড নিয়ে উনি হচ্ছে গ্রামের রাস্তা ধরে আসতেছিলেন। তখন রাত 11:30 থেকে 12 এরকম বাজে, শীতের রাত বললেই চলে। তখন চারদিকে শিয়ালের ডাক ছিল হালকা পাতলা, তারপরে হচ্ছে নর্মালি গ্রামের মানুষ কিন্তু আপনার দুইটা আড়াইটা পর্যন্ত শহরের মানুষ শুধু জেগে থাকে না, তারা হচ্ছে 8-9 বাজে হচ্ছে ঘুমিয়ে যায়। তো দাদা 11:30-12 দিকে যখন হচ্ছে কিছু কাঁচা বাজার নিয়ে তার একটা ভ্যান ছিল, ভ্যান চালিয়ে 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 হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে আসতেছিল। তো গ্রামের রাস্তাটা আগে বলে রাখি, অনেকটা হচ্ছে মানে কুয়াশা পড়লে যেরকম আপনার রাস্তা ভিজে যায় এরকম, খুবই কুয়াশা ছিল, শীতের রাত খুবই কুয়াশা ছিল। তো কুয়াশা থাকার কারণে মানে ওই রকম ভাবে রাত বিরাতে হচ্ছে মানুষ এতটা হচ্ছে বাইরে বেরোতো না। তো দাদা যখন আসতেছিল তখন দাদার হাতে একটা FM ছিল, রেডিও আর কি, তো হচ্ছে ব্যাটারি দিয়ে চালিত রেডিও, তো এটা চালায় চালায় হচ্ছে উনি গান শুনে শুনে আসতেছিল। তো আমাদের যে বাড়িটা ছিল, দাদার বাড়িটা ছিল, দাদার বাড়িটা হচ্ছে গ্রামের রাস্তা থেকে সোজা ধান ক্ষেত দিয়ে মানে হচ্ছে আপনার সাইড দিয়ে একটা কাঁচা রাস্তা মানে কাটা হয়েছে এরকম, আস্তে আস্তে করে আস্তে ক্যাস 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 করে আস্তে আস্তে হচ্ছে মানে গোরস্থানের সাইড দিয়ে, তারপরে দুইটা আপনার খাল পার হলেই তারপরে আমাদের বাড়ি। তো অনেকটুকু রাস্তা, তো এইটুকু যেহেতু কিছু কাঁচা বাজার আছে পরদিন সকালে বিক্রি করতে হবে, সেই জন্য কিছু কাঁচা বাজার দাদার ব্যান গাড়িতে নিয়ে দাদা আসতেছিলেন। তো দাদা যখন আসতেছিলেন তখন দাদা দুইটা ওই ধান ক্ষেত পার হওয়ার পরে যখন গোরস্থানের কাছাকাছি আসতে পারেন তখনই দাদা খেয়াল করেন যে হচ্ছে দাদার ভ্যানে কেউ একজন উঠে বসছে, অনেক মানে 4-5 জন উঠে বসে, যেরকম একটা পিছনে একটা মানে ওজন হয় এরকম একটা ওজন হইল। তো দাদা কুয়াশার জন্য অতটা খেয়াল করে নাই, যখন দেখছে যে না অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তখন দাদার কথা হলো যে আপাতত তো এক দুজনকে নামায় দিয়ে ঠেলা দেওয়ার জন্য, যখন ঠেলা দেওয়ার জন্য বলবে তখন পিছনে তাকাবে, তখন দাদা দেখতে পায় যে হচ্ছে একটা বয়স্ক মুরব্বী লোক পিছন দিকে বসে আছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না, তিনি হচ্ছে পা ঝুলতেছে। তখন দাদা বলল যে আপনি পিছন দিকে না বসে একটু সামনে দিকে বসেন। তখন ওই লোকটি কোনো কথা না বলে বলতেছে তুমি তোমার মতো করে চালিয়ে যাও। এটা বলার পরে কেমন একটা মানে উৎকণ্ঠা কণ্ঠে যখন বলল, তখন দাদা বলল যে আপনি পিছন দিকে বসলে আমি তো চালাতে পারবো না, আপনি এক কাজ করেন আপনি সামনের দিকে আসেন, আর আপনার বয়স তো মনে হচ্ছে বেশি বোঝা যাচ্ছে, যদি বেশি যদি হাঁটতে পারেন তাহলে আমাকে একটু ঠেলা দিয়ে দেন, আমি সুন্দর করে চালাই যাচ্ছি, আপনি কই যাবেন গো। তো এরকম বলার পরে তখন দাদা জিজ্ঞেস করলো যে আপনি কই যাবেন গো, তখন উনি বলতেছে যে আমি কই যাব না যাব সেটা তুমি সামনে গেলে দেখতে পারবা, তুমি তোমার মতো করে চালিয়ে যাও। এরকম একটা উৎকণ্ঠা একটা ভয়ানক কণ্ঠে এটা বলার পরে দাদা অনেকটা ভয় পেয়ে গেল। তখন অনেকক্ষণ যাওয়ার পরে গাড়ি কোনোভাবে আগাইতেছে না, আমার কাছে মনে হচ্ছে যে পিছন থেকে কেউ অথবা টেনে ধরে রাখতেছে। তখন দাদা বলতেছে যে আপনি কি যাবেন নাকি হচ্ছে আমার সাথে মশকারি করতেছেন, পিছন থেকে গাড়ি টান দিয়ে ধরে রাখছেন কিন্তু হচ্ছে আমি যাইতে পারতেছি না। তখন দাদা খেয়াল করতে পারে যে ওই লোকটি আসলে হচ্ছে ওইখানে বসে আছে, কিন্তু বসে থাকার পরেও তার পাটা যেন কেমন নাড়াচাড়া করতেছে, কিন্তু তার পাটা সোজা না, তার পাটা হচ্ছে উল্টো হয়ে আছে। তখন এটা দেখার পরে দাদা বলতেছে যে আপনি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করেন না, আমি ভুল রাস্তায় চলে আসছি, এখানে আমার অনেকেই বলছিল এখান দিয়ে না আসার জন্য, কিন্তু শীতে কুয়াশার জন্য আমি রাস্তা চিনতে না পারার কারণে আমি এই রাস্তাতে চলে আসছি। দাদা ভয়ে অনেক কান্নাকাটি করতেছে, তখন লোকটি বলতেছে তুমি কোনো কান্নাকাটি করার দরকার নাই, উনি আঙুল দিয়ে ইশারা দিয়ে বলতেছে তুমি সোজা গোরস্থানের দিকে এদিক দিয়ে শর্টকাটে চলে যাও, আমি গোরস্থানের এখানে নেমে যাব, আমি গোর খোদক, আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এটা শোনার পরে দাদা একটু হাফ ছেড়ে বাঁচলো, যেহেতু গোর খোদক বলতেছে মানে হচ্ছে গ্রামের ভাষায় এটাকে বলা হয় হচ্ছে গোরস্থান যে খোঁড়াখুড়ি কাজ করে। তখন দাদা বলতেছে যে আপনি এত রাতে হচ্ছে এখন কই যাচ্ছেন, এখন তো কেউ মারা যায় না যে হচ্ছে আপনি এই গোরস্থানের লাশটা খুঁড়বেন। তখন ওই লোকটি উত্তরে বলল সবকিছু জেনে তোমার কোনো কাজ নেই, তোমাকে যেটা বলছি তুমি ওইদিকে যাও। তখন দাদা অনেকবার চেষ্টা করতেছে যে হচ্ছে ভ্যান থেকে পালিয়ে যাবে, ভ্যান লেখে চলে যাবে, কিন্তু কোনোভাবেই হচ্ছে ভ্যানটা, দাদার কথা হইল যে আমি গুরুস্থানের দিকে যাব না, আমি কাঁচা রাস্তা দিয়ে যেভাবে হোক আমি হচ্ছে চলে যাব, নাকি গুরুস্থানের গেটে আমি নামিয়ে দিয়ে চলে যাব। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে ভ্যানটা অটোমেটিকলি গুরুস্থানের একবারে ভিতরে দরজা দিয়ে ঢুকে গুরুস্থানের ভিতরে চলে গেল। গুরুস্থানের ভিতরে চলে যাওয়ার পরে তখন আমার দাদা দেখতে পারলেন যে হচ্ছে পিছনে যে ওই লোকটা আছে ওই লোকটা ওইখানে নেই, ওই লোকটা ওইখান থেকে প্রায় 20 মিটার দূরে কবরে কিছু একটা খুঁড়তেছেন, হাত দিয়ে, হাতের নখগুলো অনেক ভয়াবহ, চোখগুলো হচ্ছে পুরো কয়লার মতো তাকিয়ে আছে, আর চেহারাটা অনেকটা মানুষের মতো না, অনেকটা হচ্ছে নেকড়ে যে শিয়াল আছে শিয়ালের মতো। উনি হাত দিয়ে উনি হচ্ছে কবরটা হচ্ছে খোঁড়াখুঁড়ি চেষ্টা করতেছিলেন, কবর খুঁড়ে অনেক কিছু মানে হচ্ছে অনেক লাশ এরকম বের করে ফেলতেছে, অনেক লাশের কাপড় বের করে ফেলতেছে। এটা দেখার পরে আমার দাদা সেন্সলেস হয়ে সেখানে পড়ে যায়। পরদিন সকাল হয়, আমার দাদা খেয়াল করে যে একদিন পার হয়ে পরের দিন রাত হয়ে যাচ্ছে কিন্তু ওইখানে আশেপাশে কোন লোক নাই। এরপরে দুই দিন পর ওইখানে হচ্ছে একজন রাখাল যায় যে হচ্ছে গরুর ঘাস, গরুকে ঘাস খাওয়ানোর জন্য যাই, ওই গরু আমার দাদাকে দেখে খুব জোরে হাম্বা হাম্বা করে চেঁচামেচা করতেছিল। তখন রাখাল সবাই আসে, আসার পরে আমার দাদাকে উদ্ধার করে, আমার দাদাকে উদ্ধার করার পরে তাকে হচ্ছে গোসল করায়। গোসল করার পরে আমার দাদা দুই দিনে অনেক কিছু সেখানে দেখে, অনেক লাশ ওইখান থেকে তুলতেছে, অনেক লাশ হচ্ছে ওইখান থেকে হচ্ছে হাত দিয়ে নিয়ে অনেক হাড়গোড় একত্রিত করে ফেলতেছে অনেক। এরপরে হচ্ছে আমার দাদাকে ওই দুদিন পরে যে ওই যে গোরস্থান আছে ওই গোরস্থান থেকে তারা উদ্ধার করে, এভাবে উদ্ধার করে যে হচ্ছে আমার দাদার গায়ে যে পরনে যে পাঞ্জাবিটা ছিল, আমার দাদাকে জ্যাকেটটা ছিল সেই জ্যাকেটটা ছিল না, আমার দাদার গায়ে ছিল আপনার কবরের নিচে মানে অনেক নিচে আপনার এক দুই মাস বা তিন মাস পরে যে হচ্ছে আপনার কাফনের যে কাপড়টা যেরকম মানে কালো থাকে মানে পচে কালো থাকে ওইরকম কালো কাপড় আমার দাদার গায়ে পরানো ছিল। আমার দাদা আজও আপনার হচ্ছে ওই দিনগুলো ভুলতে পারে না। তো এরপরে হচ্ছে উনি যখনই হচ্ছে মানে মানে অসুস্থ হয়ে যায়, রাত যখন মানে একা মানে যখন অন্ধকার হয়ে যায় তখন উনি ওই লাশের গন্ধ এখন পর্যন্ত উনি শুনতে পান, এরপর কি হচ্ছে ভয়ে ঘুমের ভিতরে এখন পর্যন্ত উনি হচ্ছে এরকম করে চিৎকার করা শুরু করেন। এটাই ছিল আমার দ্বিতীয় ঘটনা। আমি আমার তৃতীয় গল্পটি বলছি, এটা আমার শেষ গল্প বলাই চলে। তো এটা আমার জীবনের সব থেকে ভৌতিকটা অভিজ্ঞতা, তো এটা আমার নিজের সাথে ঘটছে, তার জন্য এই গল্পটা আমার শেষে বলা। আমি শখ করেই যখন আমি চাকরি না করি, যখন আমি ক্লাস এইটে পড়ি, তখন আমি শখ করেই হচ্ছে আমার দেশ ভ্রমণ করার খুব ইচ্ছা ছিল। তো আমার একজন ফুফাতো ভাই ছিলেন, উনি আপনার প্রথম প্রাইভেট কার বিজনেস ছিল, এরপরে উনি আপনার হচ্ছে অ্যাম্বুলেন্স বিজনেসে আসে। এরপরে আমি ভাইয়াকে বলি যে তোমার জীবনে কি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটেনি অ্যাম্বুলেন্সে? কয় এরকম ঘটনা বহুত ঘটছে, যখন আমার সাথে ঘটে আমরা এটাকে নর্মাল বলেই উড়াই দিই। কিন্তু আমি ভাইয়াকে অনেকবার বলছিলাম যে হচ্ছে অ্যাম্বুলেন্সে কোনো ঘটনা আমার মানে আমার আমি তো আসলে তোমাদের সাথে অনেক ঘটনা ঘটে, তোমরা অনেক কিছু জানতে পারো, তো এরকম কোনো ঘটনা যদি ঘটে আমার সাথে আমি কি যে হচ্ছে ভয় পাইতাম? তখন উনি বলতেছে যে যার সাথে ঘটে সেই বুঝতে পারে। তো এটার পরেই আপনার প্রায় এক সপ্তাহ পরে আমার ভাই আমাকে ফোন দেয় যে তুই কি ফ্রি আছিস? আমি বললাম হ্যাঁ আমি ফ্রি আছি। তখন আমার মনে আসছে তখন ক্লাস নাইনে পড়ি, তখন উনি আমাকে বলে যে হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় হচ্ছে 210 কিলোমিটার দূরে একটা হচ্ছে লাশ নিয়ে যাইতে হবে অ্যাম্বুলেন্সে করে, সেটা হচ্ছে আপনার ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে একটা হচ্ছে মানে লাশ। তো ওই লাশটাকে নিয়ে হচ্ছে প্রায় ওই নাটোর রাজশাহী এরকম একটা এরিয়াতে যেতে হবে আর কি। তখন আপনার রাতটা হচ্ছে মানে হচ্ছে শীতের শেষ সময় আর কি, ফেব্রুয়ারির শুরুতে এমন একটা অবস্থা। তখন আমি বললাম ঠিক আছে ভাই আমি ফ্রি আছি, আমার কোনো সমস্যা নেই। তখন আমি যেহেতু প্রথমবার ভাইয়ার সাথে এরকম কোনো একটা যেতে যাব, তখন আমার কথা হলো যে আমি যে হচ্ছে আমার সামনে যদি কোনো কিছু হয় সেটা হচ্ছে আমি দেখব, জানবো, বুঝবো, এটা নিয়ে আমি খুব উৎফুল্ল। তো হচ্ছে আমি সন্ধ্যাবেলায় ভাইয়ের সঙ্গে চলে যাই ময়মনসিংহ মেডিকেল থেকে, একটা লাশ আমার নিজের হাতেই তুলি, এটা স্ট্রেচারে যখন তুলি অ্যাম্বুলেন্সের পিছনে, তখন ওই লোকটা বৃদ্ধ লোকটা মারা গেছিল হচ্ছে আপনার চোখটা খোলা ছিল, কিন্তু অনেক চেষ্টা করে চোখটা কে লাগাতে পারে নাই। আর হচ্ছে যখন মারা গেছিল উনার পাটা হচ্ছে সোজা হয়েছিল না, উনার পাটা হচ্ছে এরকম করে হচ্ছে মানে এরকম দাঁড়ানো ছিল, তো ডাক্তাররা অনেক চেষ্টা করার পরেও পাটা সোজা করতে পারে নাই। তো এই লাশটা নিয়ে আমরা আমি আমার ভাই ভাই ড্রাইভারের সিটে ছিল আর আমি পাশের সিটে ছিলাম, তো আমি যাই। যাওয়ার পরে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে না আমার একটা ভৌতিক কোনো অ্যাম্বুলেন্স নিয়ে হচ্ছে দূরে কোথাও যাব, লাশবাহী কোনো অ্যাম্বুলেন্স থাকবে, সেখানে কিছু ঘটনা ঘটলে ঘটতেও পারে না ঘটতে পারে, কিন্তু আমি কোনোদিন চিন্তা করতে পারি না যে আমার সাথে ঘটে যাবে এমন কোন ঘটনা যেটা আসলে আমি মানে সাক্ষী হয়েছিলাম। তো আমি ঘটনার মূল পর্বে আসি। যখন আমি মুক্তাগাছা পার হয়ে যখন আপনার ঘাটালের দিকে যাই, তখনই আমার গাড়িতে কিছু একটা সাউন্ড হচ্ছিল, যে কিরম একটা নখের আচরের মতো একটা সাউন্ড হচ্ছিল, যে ভিতর থেকে শব্দ হচ্ছিল। তখন এটা আমি একটু নোটিশ করার পরেও আমি চিন্তা করি হয়তো বা পুরাতন অ্যাম্বুলেন্স এরকম একটা শব্দ হবে, আমি এটাকে কোনো গুরুত্ব দেইনি। যখনই আপনার এলেঙ্গা মোড় বা সিরাজগঞ্জ একটা কড্ডার মোড় আছে, যখন এখানে হচ্ছে হোটেল মানে ব্রেক দিল, এখানে চা নাস্তা এরকম হালকা পাতলা ভাই খাইলো, তো ভাই আমাকে বললো যে তুই এখানে একটু দাঁড়া, হ্যাঁ আমি একটু প্রকৃতিটাকে সাড়া দিয়ে আসি। তো ভাইয়া একটু গেল, যাওয়ার পরে হচ্ছে আমি আপনার অ্যাম্বুলেন্সের কোনায় যখন দাঁড়াই আসি, তখন আমার কাছে মনে হলো যে স্ট্রেচার থেকে লাশটা পড়ে গেছে নিচে, থাপ করে একটা শব্দ হইলো। তো এটা শোনার পরে হচ্ছে আমি একটু ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে আমি ওই অ্যাম্বুলেন্স থেকে সরে আমি আর একটু হচ্ছে দোকানের এখানে চলে আসলাম। দোকানের এখানে যখন চলে আসলাম, তখন ভাই আমাকে অনেকক্ষণ ধরে লাইট দিয়ে খোঁজাখুঁজি করে পাচ্ছে না, তখন আমাকে ডাকাডাকি করলো। তখন আমি দূরে গেলাম, বললো যে কি বে ভাই, তোকে রেখে গেলাম হচ্ছে অ্যাম্বুলেন্সের গোড়ায়, তুই এখান থেকে না যাই দোকানে কি করতেছিস? আমি পরে বললাম যে ভাইয়া আমার কাছে কেন জানি মনে হইল যে ভিতরে লাশটা মানে পড়ে গেছে। তো কি করছ, লাশ পড়ে যাবে মানে? লাশ তো স্টেচারে সুন্দর করে বেল দিয়ে বাঁধা, পড়ার তো কোনো কথা না। তখন এটা বলো ঠিক আছে চল, তোর মনের ভুল হবে, তোকে আগেই বলছিলাম যে দেখ এরকম অনেক ভয় ভীতি মনের ভিতরে কাজ করবে, এরকম কোনো কিছুই না, যখন দেখবি যে লাশটাকে সুন্দর করে নামাই দিছি তখন তুই জানাজা নামাজ পড়ে চলে আসে বলিস। তখন এটা যাওয়ার পরে আমি ভাইয়াকে যখন বললাম, ভাই কোনো গুরুত্ব দিল না। তখন হচ্ছে আপনার হালকা পাতলা বৃষ্টির প্রলোভ দেখলাম যে হচ্ছে আকাশে বৃষ্টি পড়তেছে, হঠাৎ করে বৃষ্টি পড়তেছে, কিন্তু সামনের যে হচ্ছে মানে মানে আপনার লুকিং গ্লাসের যে হচ্ছে মানে বৃষ্টি পড়লে যেরকম হচ্ছে আপনার এরকম করে যেটা নাড়াচাড়া করে, ওই জিনিসটা আপনার হচ্ছে আটকে যাচ্ছে, অনেকটা সুন্দর করে পানি পয়সা করতে পারতেছে না। কিন্তু হঠাৎ করেই আপনার লাশের মানে ভিতর থেকে পচা একটা লাশের গন্ধ, মানে খুবই লাশের গন্ধ মানে হচ্ছে ভিতর থেকে আসতেছে। তখন ভাইয়া বলতেছে কি রে ভাই, লাশ তো দিল হচ্ছে আজকে নাকি মারা গেছে, কিন্তু লাশের যে গন্ধটা আমাকে বলতেছে যে জিয়া তুই কি লাশের গন্ধটা হচ্ছে খেয়াল করছিস যে কেমন একটা বাজে একটা দুর্গন্ধ আসতেছে? তখন আমি চিন্তা করলাম হ্যাঁ ভাই এরকম তো বাজে দুর্গন্ধ আসতেছে, এই গন্ধটা কি আসলে লাশের গন্ধ? লাশের গন্ধ ওরই আমার জীবন প্রথম আমি লাশের গন্ধটা আমি বুঝি, লাশের গন্ধটা এত মানে উদ্ভব হতে পারে। তো লাশের গন্ধ আসতেছে, আসার পরে হচ্ছে আমি যখনই হচ্ছে ওই অ্যাম্বুলেন্সের পিছনের দিকে একটা গ্লাস ছিল দেখার জন্য লাশ ভিতরে ঠিক মতো আছে কিনা, এটা দেখার আমার কথা ছিল না, কিন্তু হচ্ছে আমি যখনই লাশের পিছন দিকে তাকাই তখন আমি ভাইয়াকে বলি ভাইয়া লাশের চাদরটা নড়ছে। তখন ভাই আমাকে ধমক দিয়ে বললো আরে ধুর তোর যত উদ্ভট চিন্তাধারা, তুই অনেকক্ষণ থেকে সেই পাগলের মতো আলাপ করতেছিস, এরকম কিছুই না জিহাদ তুই গাড়ি চিন। কিন্তু ভাইয়াও খেয়াল করছে যে লুকিং গ্লাস পিছনে সামনে লুকিং গ্লাসে খেয়াল করছে যে লাশের পিছনে যে চাদরটা আছে সেটাও খুব লড়াচাড়া করতেছে। তো ভাইয়া আমাকে বুঝতে দিতেছে না যে আসলে কি হইতেছে। একটু যাওয়ার পরে হচ্ছে গাড়ির চাকা হচ্ছে একটা ব্রাস্ট হয়ে গেল। তখন হচ্ছে ভাইয়া আমাকে বলল জিহাদ যে ভয় পাওয়ার কোনো দরকার নাই, এটা ব্রাস্ট হয় নাই, এরকম শব্দ অ্যাম্বুলেন্সে হয়, কিন্তু ব্রাস্ট হইলে তো আমার গাড়িটা অনেকটা নুয়ে পড়ত, কিন্তু আমি কোনো নুয়ে পড়ার কোনো কিছু পারতেছি না, কিন্তু সে আমাদের সাথে এটা কি হইতেছে। কিন্তু তখন আমার কাছে মনে হচ্ছে ভাইয়া আমি তোমাকে বলছিলাম যে এই যে লাশটা আছে এই লাশটা আমার কাছে মনে হয়েছে যে স্টেশন থেকে পড়ে গেছে। তখন ভাইয়া বলতেছে যে জিহাদ এমন কোনো কিছুই না, এটা রাস্তার দোষ, তুই আল্লাহ আল্লাহ কর, কোনো কিছু হবে না, কোনো কিছু হবে না। যখন আমি পিছন দিকে তাকাই তখন আমি দেখতে পাই লাশটা সুন্দর করে আপনার হচ্ছে চেয়ার মানে শোয়া থেকে বসে গেছে। যখন বসে গেছে তখনই আমি অনেক জোরে চিৎকার করা শুরু করি। এটা দেখার পরে ভাইয়া পিছন দিকে তাকায়, ভাইয়াও দেখে, দেখার পরে অনেকক্ষণ আমাদের কাছে মনে হইল কেউ আমাদের ব্রেকটা জোরে চাপ দিয়ে পিছন থেকে চাপ দিয়ে ধরে আছে। আমাদেরকে লাশটা আমাদেরকে আমার মনে আছে বলতেছে যে এত তারা কিসের, সবাইকে তো একসাথে যেতে হবে। এটা শোনার পর আমি সেন্সলেস হয়ে যাই, আমার ভাইয়া স্টিয়ারিং অনেকক্ষণ ঘুরিয়ে যাওয়ার পরে সম্পূর্ণ খাদে পড়ে যাই। এটা দেখার পরে খাদে পড়ে যাওয়ার পরে পরের দিন সকালে হচ্ছে আমাদের লাশটা ওই হচ্ছে আপনার ট্রাফিক পুলিশ যে আছে তারা হচ্ছে উদ্ধার করার পরে আমার ভাইয়া আমার সাথে শেয়ার করে, ভাইয়ার এই অ্যাম্বুলেন্সে কোনো লাশ ছিল না, ভাইয়ার অ্যাম্বুলেন্সে কোনো এরকম কোনো কিছু ছিল না, ভাইয়ার ওইখানে কোনো অ্যাম্বুলেন্স ছিল না, ওইখানে পড়ার মতো শুধুমাত্র ছিল যে হচ্ছে অ্যাম্বুলেন্সের একটা স্ট্রেচার, আর হচ্ছে ওই অ্যাম্বুলেন্সের যে লাশটা ছিল ওই লাশের গায়ে যে আপনার যে কাফনের কাপড়টা ছিল ওই কাফড়ে মোড়ানো অবস্থায় স্ট্রেচারের উপরে আমার ভাইয়া পুকুরের একটা কোনায় শুয়েছিল, সেখানে আদৌ ছিল না কোনো অ্যাম্বুলেন্স। আর আমি নাকি আপনার সেন্সলেস অবস্থায় পড়েছিলাম রাস্তা থেকে অদূরে একটা ওইখানে আপনার অনেক তরমুজ গাছ চাষ করতো, ওই তরমুজ গাছের কোনায় আমি পড়েছিলাম, আমার হাতে সেই অ্যাম্বুলেন্সের চাবি ছিল, আর আমার হচ্ছে চোখগুলো একটা চোখ খোলা ছিল আর একটা চোখ বন্ধ ছিল, আর আমার মাথার চুলগুলো অনেকটা সাদা হয়ে গেছিল, আর হচ্ছে আমার শরীরটা অনেকটা ঠান্ডা হয়ে গেছিল। আর এরপরে হচ্ছে আজও ওই ঘটনার পরে আমার ভাইয়া সম্পূর্ণ ওই আপনার হচ্ছে এই এই কুড়ি অ্যাম্বুলেন্সের চাকরি ছেড়ে দিয়ে আজকে তারা হচ্ছে সে আজকে বাস চালায়। আর এরপরে হচ্ছে আমি বিশ্বাস করি যে হচ্ছে আসলে মানুষের সাথে যার সাথে ঘটে সেই আসলে ওই রকম ঘটনার সাক্ষী হয়। আসলে আমার সাথে ঘটলো যে হচ্ছে আমি লাশ নিয়ে আসলাম কিন্তু আমি লাশ দেখতে পারলাম না, সেই লাশের জায়গায় আমার ভাইয়া নিজেই স্ট্রেচারে শুয়ে থাকলো কাফনের কাপড় পরা অবস্থায়, আর গায়ে কোনো রক্ত ছিল না, একটা মানুষের পোষলে যেরকম হচ্ছে আপনার ওই কাফনের কাপড়ে যেরকম কালচে রক্তের দাগ থাকে ওরকম রক্ত আর বাজে দুর্গন্ধ, আর আমার হচ্ছে হাতে ওই অ্যাম্বুলেন্সের চাবি ছিল না, কিন্তু সেখানে অ্যাম্বুলেন্স না থেকে হচ্ছে আমি নাকি আজও ঘুমের ঘরে মানে কি আপনার হচ্ছে প্রকাশ করি যে চাবিটা নিয়ে গেছে কিন্তু আমি আজও প্রকাশ করতে পারি না, এরকম ঘটনা আমার ফুফাতো ভাই আমার সাথে শেয়ার করে। এটাই ছিল আমার জীবনের শ্রেষ্ঠ একটা ভৌতিক ঘটনা।
অলরাইট, জিয়াদ ভাই খুব বেশি ভালো থাকবেন, এবং অনেকদিন পর কিছু ঘটনা শুনে আমার নিজের পার্সোনালি বেশ ভালো লাগলো। সো জিয়াদ ভাইকে আমরা বিদায় দিব, বাট তার আগে দেখতে চাই যে টেক্সট প্যানেলে কারা কারা রয়েছেন কিংবা ফেসবুকে কারা কারা রয়েছেন আমাদের সাথে। জারিন আছেন আমাদের সাথে, আছেন আমাদের সাথে সোম, হাই সোম, ওয়েলকাম টু দ্য শো, এবং তিনি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে কুমিল্লা থেকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আছেন আমাদের সাথে আসাদ ভাই, এবং আসাদ ভাই যেটা বলছেন তিনি এসেছিলেন 2025 সালে, মানে গত বছর তিনি এসেছিলেন, ওকে, এবং আজকে তিনি লিসনার হিসেবে শুনছেন এবং দেখছেন, বাহ চমৎকার। আপনার যদি আবারও কিছু ঘটনা যদি আপনি কালেক্ট করতে পারেন আপনি কিন্তু চাইলে আবারও রেজিস্ট্রেশন করতে পারেন, এবং আপনার ঘটনাগুলো যদি প্রচারযোগ্য হয় সেক্ষেত্রে আপনি কিন্তু কোন না কোন একটা পর্বে আসতেই পারেন। আছেন আমাদের সাথে এই মুহূর্তে স্নিগ্ধ, বলছেন ভূত স্টুডিও ভালো লাগে আবার ভয়ও লাগে, কি করব, থাকুন এনজয় করুন ভূত স্টুডিও, দ্যাটস ইট। সবসময় যেটা আমরা বলে থাকি যে ঘটনাগুলো আমরা যদি বলি যে বিভিন্ন বন্ধুর কাছ থেকে তো পাই, কেউ হয়তোবা খুব ম্যাচিওর, কেউ হয়তোবা একটু টিনেজার, আবার কেউ যদি বলি যে আমাদের সিনিয়র সিটিজেন, তো সবাইকে মিলে আসলে ভূত স্টুডিও পরিবারটা প্রতি সপ্তাহেই চেষ্টা করে বেশ কিছু এক্সক্লুসিভ ঘটনা সামনে নিয়ে আসার জন্য। আরো অনেকে আমাদের সঙ্গে রয়েছেন ফেসবুকে কারা কারা রয়েছেন, ফেসবুক লাইভের থ্রুতে বা ইউটিউবে যারা যারা রয়েছেন তাদের কমেন্টগুলো আমরা একটু রিড আউট করতে চাই। দেখা যাক কারা কারা রয়েছে, যেমনটা সানশাইন আছেন আমাদের সাথে, মিজানুর রহমান জয়েন করে রয়েছেন, আহমেদ আজাদ আছেন আমাদের সাথে, আলামিন হোসাইন জয়েন করে আছেন, তারা আছেন আমাদের সাথে, হাসান আলী জয়েন করে আছেন, ইমাম ভাই বলছেন তিনি রয়েছেন আমাদের সাথে কুষ্টিয়া থেকে, তিনি আমাদেরকে ফেসবুক লাইভে দেখছেন, রমজান বলছিলেন ভূত স্টুডিও অনুষ্ঠানটা অনেকদিন যাবৎ দেখছি এবং আজকে কমেন্ট করলাম, থ্যাংক ইউ সো মাচ। ফেরদৌস বলছেন তিনি শেয়ার করেছেন এবং তার ওয়াইফকে নিয়ে তিনি শুনছেন, তার ওয়াইফের নাম হচ্ছে তানিয়া, থ্যাংক ইউ সো মাচ। জাহিদ আছেন আমাদের সাথে, আলমগীর কবির বলছেন ভূত স্টুডিও নিয়মিত শুনি এবং আমার মেয়ে আগে শুনতো, এখন আমি এবং আমার মেয়ে দুজন মিলে একসাথে শুনি, বাহ থ্যাংক ইউ সো মাচ। সরোয়ার আছেন আমাদের সাথে, খাদিজা আপু জয়েন করে আছেন, ফরিদ ভাই বলছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এবং সবসময় ভূত স্টুডিওকে ভালোবাসি, থ্যাংক ইউ সো মাচ। তো অপূর্ব আছে আপনাদের সাথে, একটা ছোট্ট বিরতি নেব, তারপর দ্বিতীয় যিনি গেস্ট তাকে নিয়ে আমরা ফিরছি, চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to chips, bro. Texture is too different. It's a biscuit. No, bro. It's a chips. It's a biscuit. It's a chips. It's a biscuit. It's a chips, bro.
It's a chips. It's a chips. Spicy seasoning is twisted. Grand potata.
Guys, come on. It's a chips like a biscuit. What do you know? হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to chips, bro. Texture is too different. It's a biscuit. No, bro. It's a chips. It's a biscuit. It's a chips. It's a biscuit. It's a chips, bro.
Bashai kora alu shake. Spicy seasoning is twisted. Grand potato.
Guys, thamo. It's a chips taki biscuit. Kya bujhe nao.
ওয়েলকাম ব্যাক। এবং ছোট্ট একটা বিরতির পর কিন্তু অপূর্ব আর একটা আবার ফিরে আসলো, চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। আছেন আমাদের সাথে এই মুহূর্তে খাদিজা, বলছেন ভূত স্টুডিও ভালো লাগে এবং প্রাণ পটাটা খাচ্ছি, মনে হয় চিপস আবার মনে হয় বিস্কিট। আচ্ছা, থ্যাংক ইউ। আছেন আমাদের সাথে এই মুহূর্তে পূর্ণতা, থ্যাংক ইউ সো মাচ পূর্ণতা। অমিয় সহ আরো অনেকগুলো বন্ধুকে আমরা দেখতে পাচ্ছি। শাহ আমানত আছেন আমাদের সাথে, সিলেট থেকে আছেন আমাদের সাথে রুবেল ভাই, সো থ্যাংক ইউ সো মাচ। এবং অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন। আর আছেন আমাদের সাথে এই মুহূর্তে আরো অনেকে, যেমন মোহনা মেঘলা জয়েন করেছেন, সরজিনা রহমান আছেন আমাদের সাথে, রিপন শেখ সহ আরো অনেকেই দেখতে পাচ্ছি। বাট ইন দ্য মিন টাইম যেটা আমরা করবো সেটা হচ্ছে দ্বিতীয় যিনি গেস্ট রয়েছেন তার সাথে আমরা পরিচিত হব এবং তার কাছ থেকে বেশ কিছু ঘটনা আমরা শুনবো। দ্বিতীয় যিনি গেস্ট সেই মানুষটা আপনার ভীষণ রকম পছন্দের এবং ভীষণ রকম পরিচিত। আর যে পুতুলকে আমরা এই মুহূর্তে স্টুডিওতে ওয়েলকাম করবো, এবং পুতুলের কাছ থেকে আমরা প্রায় সময় কিন্তু বেশ কিছু হরর এক্সপেরিয়েন্স আমরা শুনতে পাই, সো ওয়াই নট আজকের যে ঘটনাগুলো পুতুলে রয়েছে বেশ বড় বড় কিছু ঘটনা ওয়েট করছে আপনাদের জন্য। এবং পুতুল সবসময় কিন্তু বিভিন্ন জায়গার অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো আমাদেরকে শুনিয়ে থাকে, সো আশা করছি আপনাদের দুর্দান্ত রকম ভালো লাগবে। সো ভালো লাগা মন্দ লাগা সেই ফিডব্যাকটা কিন্তু জানাতে ভুলবেন না। তার জন্য যেটা করবেন, মোবাইলের এসএমএস অপশনে যে RBS দয়া করে লিখবেন না, লিখবেন JFM, তারপর আপনার নাম, আপনার লোকেশন, তারপর আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে, ঠিক আছে? তো পরবর্তী পর্বে যদি আপনি আসতে চান, সেই নিয়মটা আরেকটা বার বলতে চাই, তখন আপনি অবশ্যই টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। চলুন পুতুলের কাছ থেকে আমরা বেশ কিছু ঘটনা শুনি, শুরু করি পুতুল।
ধন্যবাদ ভাইয়া, আমি আমার প্রথম গল্পটা শুরু করছি। আমার প্রথম গল্পটা আমাদের এই শহরেই, এই শহরকে কেন্দ্র করে বলতে আমরা যারা শহরবাসী আছি তারা তো ভাই জীবন জীবিকার তাগিদেই থাকছে এখানে, কেউ বাবার দেখা যাচ্ছে জন্ম এখানে, বেড়ে ওঠে এখানে। তো তাদের মাঝেই এক কাপল, একজন মানে দুজনের বিয়ে হয়েছে 3-3.5 বছরের মতো, তারা ঢাকাতে আছে এবং দুজন, একজন হাউসওয়াইফ, মেয়েটা হাউসওয়াইফ এবং ছেলেটা হচ্ছে, তিনি অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জব করেন, ভালোই গভর্নমেন্ট জব করছেন এবং ঢাকা শহরে একটা বাসায় তারা ভাড়া বাসায় আছে, ভালোই। প্রথম দিক থেকে যদি বলি, আচ্ছা এলাকার নামটা আমি মেনশন করব না, কিছু রেস্ট্রিকশন আছে, তাই ভাইয়ার নামটা আমি বলতে পারি। ভাইয়ার নাম হচ্ছে শাহেদ এবং আপু ছিল রিন্তু, তার নাম ছিল রিন্তু, আপুর নাম মানে তার ওয়াইফের নাম, ভাবির নাম ছিল রিন্তু। তো রিন্তু ভাবি এবং শাহেদ ভাইয়া দুজনের সংসারটাকে আমরা খুব কাছাকাছি যদি বলি, যেহেতু তারা আমাদের প্রতিবেশী ছিল এবং তারা ছিলেন আসলে ফোর্থ ফ্লোরে, আমরাও ফোর্থ ফ্লোরে ছিলাম, সো ওইভাবে যদি বলি একদম শুরুর দিন থেকেই তাদেরকে দেখেছি। কাজ আমাদের বাসায় আমরা তো অনেকদিন যাবতই আছি, অনেক বছর যাবত আছি সেখানটাতে, ছোট থেকে বেড়ে ওঠা আমার সেখানে, সো তাদেরকে 3-3.5 বছর যাবত তাদেরকে দেখা, একদম নতুন সংসার শুরু করা হতে শুরু করে তাদের লাইফের সমস্ত প্রবলেমগুলো তারাও যেমন ফেস করেছে, আমরাও তার কিছুটা আঁচ পেয়েছি এবং দেখেছিও। সো তাদের গল্পটা আজকে শেয়ার করব এবং তাদের কাছ থেকে পারমিশন নিয়ে কিন্তু গল্পটা শেয়ার করছি। তো শাহেদ ভাইয়া আর রিন্তু ভাবির যে বিষয়টা ছিল, তাদের পারিবারিকভাবে বিয়ে হয় এবং বিয়ের পরেই তারা, শাহেদ ভাই যেহেতু ঢাকায় জব করে ঢাকায় চলে আসে রিন্তু ভাবিকে নিয়ে, ঢাকায় তারা একাই থাকত। তো যে বাড়িটাতে উঠে আমাদের সে পাশের বাসা, পাশের বাসা বলতে গিয়ে কি ওই এলাকার কিছু পুরাতন বাড়ির মাঝে ওই বাড়িটাও একটা ছিল, পুরাতন বাড়ি, পুরাতন, বেশ পুরাতন। যেমন আমাদের বাসাটার বয়সই তো প্রায় অলমোস্ট 40 বছরের কাছাকাছি, ওই বাসাটারও সেম 35-37 বছর হয়ে গেছে। তো সবাই যেটা বলে যে বাড়ি পুরাতন হলে নাকি অনেক সময় জিন ভূতের আছর থাকে, সেটা হতে পারে, কিন্তু ভাইয়ার ভাবির উপর অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। যেহেতু ভাইয়া গভর্নমেন্ট জব করত এবং অনেক মেয়ের বাবার স্বপ্ন থাকে তার মেয়েকে সে গভর্নমেন্ট জব করে এমন কোন ছেলের কাছে বিয়ে দিবে, তো গ্রামে যখন ভাইয়ার বিয়ের কথা ওঠে তখন তারই মামাতো বোন, মানে হচ্ছে শাহেদ ভাইয়ের মামা, চাইতো তার মেয়েকে শাহেদ ভাইয়ের কাছে বিয়ে দিতে। কিন্তু শাহেদ ভাইয়ের যিনি মা ছিলেন উনি চাইতেন না যে ভাইয়ের মেয়েকে ছেলের বউ করে নিয়ে আসবেন। তো ওভাবে তো আসলে সরাসরি বলা যায় না, তো উনি আসলে কোনোভাবে কোনো কিছু ওভাবে জানায়নি যে হ্যাঁ আমি মেয়ে দেখছি বলছে, কিন্তু মানে তারা যে মেয়ে পছন্দ করেছে রিন্তু ভাবিকে, যে ওর পাশের গ্রাম থেকে নিয়ে এসেছে বাবা, পাশের গ্রামে তারা দেখতে গিয়েছিল রিন্তু ভাবিকে এবং তাকে পছন্দ হয়েছে, এত কিছু কিছুই জানায়নি। না জানিয়ে হুট করে বিয়ের ডেট ফিক্স করে শাহেদ ভাবি, মানে শাহেদ ভাইয়ার আম্মা তার ভাইকে আসলে দাওয়াত দিতে যায় এবং সেদিন সে খুব আপসেট হয়ে যায়, খুবই আপসেট হয় এবং বলে যে তুই জানতি যে আমি আমার মেয়েটাকে তোর ছেলের কাছে বিয়ে দিতে চাই, মানে অনেক আগে থেকে চাইতাম, এমনটা আমার সাথে না করলেও পারতি বা আমাকে জানাতি অন্তত, তুই কখন আমাকে এটা বলিসও নাই যে আমার মেয়েকে তোর পছন্দ না। তখন আসলে আন্টি বলেন যে না তোমার মেয়েকে আমার কেন পছন্দ হবে না, সবাইকে যে সবভাবে দেখতে হবে এমন তো কোনো কথা নেই, আর যেটা নসিবে লেখা ছিল সেটা সেটাই হয়েছে, সেটা মেনে নেওয়া উচিত সবার। যাক এতটুকুই ছিল, শাহেদ ভাইয়া তো চলেই আসে রিন্তু ভাবিকে নিয়ে ঢাকায়, তাদের বিয়েটাও হয় এবং বিয়েতে তার মামা অ্যাটেন্ড করে, মামা তো বোন অ্যাটেন্ড করে, সবাই খুশি, নর্মাল, একদমই নর্মাল ছিল সবকিছু। এবং বিয়ে হওয়ার 1-1.5 বছর পর্যন্ত সবকিছু নর্মাল ছিল, একটা হ্যাপি কাপল ছিলেন তারা, তাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো ছিল। কিন্তু যেটা হয় বিয়ে হওয়ার পর বাঙালি ফ্যামিলি থেকে বারবার বলে যে বাচ্চা কাছে নিয়ে নাও, বাচ্চা কাছে নিয়ে নাও, যদি বা শাহেদ ভাইয়ের একেবারে ইচ্ছা ছিল না এত দ্রুত বাচ্চা কাছে নিয়ে নেওয়ার, তার কথা ছিল অ্যাটলিস্ট রিন্তু ভাবি তখন মাস্টার্স দিবেন, ফাইনালের আগে তার বিয়ে হয়, সো তার কথা ছিল আগে রিন্তু ফাইনাল কমপ্লিট করুক, দেন ও যদি জব করতে চায় জব করবে, আদারওয়াইজ তারপরে চিন্তা করা যাবে, আগে ও পড়াশোনা কমপ্লিট করুক। তো রিন্তু ভাবি ফাইনাল এক্সামও হয়ে যায়, সে ফ্রি বসা ছিল, সে আসলে ওভাবে চাকরির প্রতি ইন্টারেস্টেড ছিলেন না, তিনি ঘর গুছাতেন, ঘরে থাকতে বেশি পছন্দ করতেন, তো ভাইও কখনো তাকে প্রেশার ক্রিয়েট করেনি। একটা পর্যায়ে গিয়ে তারাও চাচ্ছিল যে তাদের যেন মানে তারা তাদের ফ্যামিলিটাকে আসলে বড় করতে চাচ্ছিল, বাচ্চা চাচ্ছিল, কিন্তু কোন একটা জায়গায় গিয়ে তারা দেখছে দেয়ার ইজ সামথিং রং, মানে হচ্ছে কোনো না কোনো ভাবে মানে কনসিভ হচ্ছিল না। তো তারা ডাক্তার দেখালেন, এই করে 2 বছর অলরেডি হলো, তো ডাক্তার দেখানোর পর ডাক্তার সমস্ত চেক আপ করে বললেন যে না সবকিছু ঠিক আছে, আপনারা একটু ওয়েট করেন, দেখেন ইনশাল্লাহ সব ঠিক হবে অ্যান্ড কনসিভ হবে। তো 2 বছর পর ফার্স্ট টাইম ভাবি কনসিভ করে, অ্যান্ড কনসিভের যেদিন সে জানতে পারে সে কনসিভ করেছে, তার 1 সপ্তাহের মাথায় তার মিসক্যারেজ হয়ে যায়। তার 3 মাস পর সে আবারও কনসিভ হয়, 3-4 মাস পর, এবং সেই সেম মানে সে প্রায় 4 বার তার কনসিভ হয় 1 বছরে, এবং ওই 1 বছরে 4টা বাচ্চাই মিসক্যারেজ হয়ে যায়, এবং ডাক্তার এখানে কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না যে কেন এই জিনিসটা বারবার হচ্ছে, কেন এই জিনিসটা হচ্ছে, কারণ সে পুরোপুরি ফিট, তার শরীরে কোনো ধরনের এমন কোনো প্রবলেম নেই যার কারণে বাচ্চা মিসক্যারেজ হয়ে যাবে। এর মাঝে শুরু হয়ে যায় ভাইয়ার ভাবির মাঝে কিছু নোকঝোক, আর যেটা হয় কাপলদের মাঝে তো দ্বন্দ্ব থাকে, কিন্তু তাদের একটু বেশি হচ্ছিল, খুব সিম্পল সিম্পল ইস্যু নিয়ে ঘরে রীতিমতো ভাঙচুর হতো, যেখানে শাহেদ ভাই খুবই ঠান্ডা প্রকৃতির একজন মানুষ ছিলেন, কিন্তু রীতিমতো ভাঙচুর করতো, এত এত লাউড হয়ে যেত তারা দুজন, পাশের বাসা কি বলবো, রীতিমতো বলতে গেলে পুরো বাড়ির মানুষই শুনতে পায় যে আসলে তারা কি নিয়ে কথা বলছে, খুবই সিলি সিলি ইস্যু নিয়ে তারা আসলে ঝগড়া করত। এভাবে আর 1 বছর কেটে যায়, প্রচন্ড টানপোড়ের মধ্য দিয়ে সবকিছু চলতে থাকে, এবং ফাইনালি রিন্তু ভাবি যেটা করে সে তার বাবার বাড়ি চলে যায় একদিন রাগ করে, প্রচন্ড পরিমাণে রাগ করে। এর মাঝেও একটা ঘটনা ঘটে, 1:30 নাগাদ তারা প্রচন্ড ঝগড়াঝাটি করে, আমার আম্মার সাথে আবার রিন্তু ভাবির খুব ভালো একটা সম্পর্ক ছিল, সো রিন্তু ভাবি রাগ করে সেই 1:30টার দিকে আমাদের বাসায় চলে আসে। আম্মা তো এত রাতে তাকে দেখে খুব অবাক হয়ে যায় যে কি ব্যাপার তুমি এত রাতে, কি কি সমস্যা, সে খুব কান্নাকাটি করছিল। যাই হোক ওই দিন রাতটাতে সে আমাদের কাছে থাকে, পরের দিন সকালে সে আবার বাসায় চলে যায়, ভাই অফিসে চলে যায়, দেন সে তার বাসায় চলে যায়। তো ঠিক আছে, এরপরে তো একদিন রাগ করে রিন্তু ভাবি গ্রামে চলে গেল। রিন্তু ভাবি গ্রামে চলে যাওয়ার পর 7-8 দিন পর হুট করে আম্মা একদিন বারান্দায় গেলেন। আমাদের বারান্দা থেকে রিন্তু ভাবিদের পুরো বেডরুমটা খুব ভালোভাবে দেখা যায়, খুবই ভালোভাবে দেখা যায় এবং খুব ক্লোজও ছিল, বাসাটা খুবই কাছাকাছি ছিল আমাদের। তো আম্মার কাছে মনে হলো যে রিন্তু ভাবি এসেছে। তো আম্মা বারবার করে ডাকছিল, এই রিন্তু, এই রিন্তু। এইটা ডাকার পর শাহেদ ভাই আসলো জানালার কাছে, এসে আম্মাকে সালাম টালাম দিয়ে কথা বলে বলছেন, না রিন্তু তো আসে নাই। তো তাহলে বাসায় কেউ? বাসায় তো কেউ নাই আন্টি, এটা বলে সে জানালাটা জাস্ট মানে থাই গ্লাসের জানালা ছিল, থাই গ্লাসটা সে অফ করে দেয়। আম্মা ভাষা হয়তো ভুল কিছু দেখছে, আচ্ছা ঠিক আছে। তার কয়েকদিন পরে সন্ধ্যা নাগাদ আবারও আম্মা একটা মেয়েকে ওই বাসায় দেখছে। ওই বাসায় বলতে বেডরুমে বারান্দায় যাচ্ছে শাহেদ ভাই, এবার আম্মার ডাকে নাই। শাহেদ ভাইয়াকে দেখলো, শাহেদ ভাইয়া তার সাথে হেসে হেসে কথা বলতেছে। আম্মার বিষয়টা খারাপ লাগলো যে শাহেদ তো এমন টাইপের ছেলে না। এরপর যেটা হলো, প্রায় দিন মানে কানা ঘুষা হয় না যে বউ বাসায় নাই কিন্তু বাসায় একটা মেয়ে আসতেছে। তো পাশের বাসার ওই বাড়িরই আরেকজন ভাবি এরকম আমাদের সাথে কথা হচ্ছিল, বলতিছে যে কেমন হয়ে গেল ছেলেটা, প্রায় দিন দেখা যাচ্ছে একটা মেয়ে আসতিছে, একটা মেয়ে আসতিছে ওর কাছে, বিষয়টা কেমন হয়ে গেল, বাড়িওয়ালা তো মনে হয় ওকে নোটিশ দিয়ে দিবে চলে যাওয়ার জন্য। তো আম্মা বলছে, আচ্ছা ঠিক আছে দেখা যাক, ভাইয়ের সাথে আমি কথা বলবো আর শাহেদকেও একটু ডেকে কথা বলবো যে রিন্তু কোথায়। তো নোটিশ দেয়নি, এক দেড় মাস পর রিন্তু ভাবি আসছে দুপুর বেলায়, প্রচন্ড পরিমাণ চিৎকার চেঁচামেচি ভাইয়ের সাথে। ওদিন শুক্রবার ছিল, ভাইয়া বাসায় ছিল, প্রচন্ড ঝগড়া হচ্ছে তাদের, প্রচন্ড মানে এক্সট্রিম লেভেলের, এবং রিন্তু ভাবির গায়েও পর্যন্ত ভাইয়া হাত তোলে। অ্যান্ড ফাইনালি রিন্তু ভাবি যেটা করে যে বাসা থেকে বের হয়ে যায় আবারও, উনি জাস্ট যেভাবে এসেছিলেন ওইভাবে বের হয়ে যান। তো বের হয়ে আবার আমাদের বাসাতে আসেন, কাজ তার বাসটা ছিল সন্ধ্যা 6টা নাগাদ। তো এই সময়টা সে কোথায় থাকবে? তো উনি আমাদের বাসায় আসেন, তখন আসলে কাঁদতে কাঁদতে বলে যে রিন্তুর শাহেদ ভাইয়ের কথা বলেন যে শাহেদের যদি অন্য মেয়ের সাথে সম্পর্কই থাকবে তাহলে আমাকে কেন বিয়ে করলো, ও তোর মামা তো বোনকেই ভালোবাসত, তাহলে শুধু শুধু আমাকে কেন বিয়ে করতে গেল, কেনই বা এগুলো হচ্ছে। তখন আম্মা বুঝে না, বলে কি বলো তুমি, এটা ছেলেটাকে তো শুরু থেকে ভালোই দেখলাম, তোমাদের এত সুন্দর একটা সংসার, বলতেছে আমিও তো সবই ভালোই জানতাম, আমি তো জানতাম যে ওর জীবনে কেউ নাই, কিন্তু আমি যখন বাবার বাড়ি চলে গেলাম ও তো আমাকে একটা ফোনও দেয়নি, কিছু না, কিন্তু এরপরে যেটা আমি শুনছি মানুষের কাছ থেকে যে ওর সাথে নাকি ওর মামাতো বোনের বিয়ে ঠিক হয়েছে, ও আমাকে ডিভোর্স করে দিবে, আমার বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে দেখে, এবং বারবার যেটা বলা হচ্ছিল যে ওর মামাতো বোনকে ও নাকি অনেক আগে থেকে পছন্দ করতো, আমি ওকে ফোনে জিজ্ঞেস করলেও আমাকে কিছুই বলতো না। একদিন ফোন দিলাম আমার ঢাকাতে, তখন সাহেব ভাইয়া, তো শাহাদ ভাই সেই মামাতো বোন নাকি ফোনটা রিসিভ করেন, রিসিভ করে বলে যে তোমাদের বিয়ের আগে থেকে আমাদের রিলেশন চলছিল, ভালো হয়েছে তুমি চলে যাওয়াতে আমাদের জন্য, অ্যান্ড তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবা। তো এটা শুনেই ইমিডিয়েট সে ঢাকায় আসে, এবং ঢাকায় এসে আসলে এরকম তোড়জোড় হয়। তো যাই হোক, এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় ছিল, পরবর্তীতে আর আমরা জানি না মাঝখানে প্রায় 2 মাসের মতো কি ঘটনা ঘটে। প্রায় 2 মাসের মতো শাহাদ ভাই হচ্ছে বাসায় শুধুমাত্র রাতে ঘুমাতে আসতেন, দ্যাটস ইট, আর হচ্ছে বাড়িওয়ালাকে টাইম মতো তিনি ভাড়াটা দিয়ে দিতেন। এরপর 2 কি 3 মাসের মতো রিন্তু ভাবি আসলেন, নর্মাল তার সংসার, সে গুছিয়ে নিচ্ছে, সবকিছু গুছাচ্ছে, সবকিছু সুন্দরভাবে রাখছে, রান্নাবান্না করছে, বোঝা যাচ্ছে যে দুজন মানুষ একদম চুপচাপ, কোনো কথাবার্তা নেই, জাস্ট চুপচাপ তারা তাদের জাস্ট প্রত্যেক দিনে যে কাজটা সেটা তারা কমপ্লিট করছে, একদম চুপচাপ। সবাই তো ভেবেছিল রিন্তু ভাবি আসছে তার মানে আবার ঝগড়া শুরু হবে, কিন্তু তেমন কিছুই হলো না। 10 দিন 15 দিন আমার আম্মার সাথে ওই রিন্তু ভাবির কেমন আছেন, হ্যালো হাই, এই এরকম কথাবার্তাই চলছিল। এর মাঝে একদিন নিউজ আসে যে রিন্তু ভাবি কনসিভ করছে। তো তখন সবাই আবার টেনশনে পড়ে যায়, এবার রিন্তু ভাবির শ্বশুর শাশুড়ি হতে শুরু করে তার বাবা মা সবাই ঢাকায় চলে আসে তাকে টেক কেয়ার করার জন্য। অ্যান্ড ফাইনালি দেখা যায় যে প্রথম যে 3 মাসের পিরিয়ডটা সে মানে অতিক্রম করে। তো একদিন আম্মা তাদের বাসায় যায়, এবং সেদিন সন্ধ্যা যখন আম্মা আসে তখন আসলে বিস্তারিত জানতে পারে, এবং এতটাই খারাপ লেগেছে যে একটা মানুষ কতটা নিচে নামলে এই কাজগুলো করতে পারে। রিন্তু ভাইয়ের যিনি মা, উনি খুব কষ্ট নিয়ে আম্মাকে বলছিলেন এই কথাগুলো, যে আমারই আপন ভাই আমার ছেলের উপর কালো জাদু করছে আপা, ও বিয়ের হওয়ার পর ও যখন ঢাকায় আসে তখন তো আমরা কেউ আর আসিনি। ওর অলমোস্ট দেড় বছর পর যখন হচ্ছে আমার মানে ছেলের বউ রিন্তু ভাবি আসলে কনসিভ করে, তখন আমরা সবাই ওকে দেখতে আসি, সবাই দেখতে আসি ওরা কিভাবে সংসার গুছাইছে না করছে সবকিছু আসলে জানতে গুছাই মানে দেখতে আসে, বউকেও দেখতে আসা হলো ছেলের সংসারটাও দেখে গেল। তখন সেই রিন্তু ভাই সরি শাহেদ ভাইয়ার মামাও আসে। ওই সময় অ্যাকচুয়ালি যা করার উনি করেছিলেন এবং উনি বেসিক্যালি চেয়েছিলেন যে এই ঘরে যেন কোনো সন্তান না থাকে এবং কোনোভাবে যেন তাদের মাঝে দ্বন্দ্ব হয় এবং মূলত চেয়েছিলেন রিন্তু ভাবি যেন মারা যান, কোনো একটা অ্যাক্সিডেন্ট বশত সে যেন মারা যান। এভাবেই আসলে ব্ল্যাক ম্যাজিকটা করা ছিল। তো রিন্তু ভাবির চুল মানে চিরুনিতে থাকা চুল, তারপর হচ্ছে কাপড়ের একটু অংশ, আরো অনেক কিছু নিয়ে আসলে ওই সময়টাতে কালেক্ট করেন এবং তার সাত দিন পর তিনি আবার ওই বাসায় আসেন একটা কাজের ছুতো, যে আমি একটু ঢাকায় আসি তোমাদের বাসায় হয়তো এক দেড় ঘন্টা আমি একটু থাকবো স্টে করবো দেন আমি চলে যাব। তো স্বাভাবিক মামা আসতেই পারে আমার বাসায়, তো সেই কথা অনুযায়ী উনি আসে এবং ওই মুহূর্তে অ্যাকচুয়ালি দেখা যায় যে শাহেদ ভাইয়ার বেডরুমে, তারপর হচ্ছে ওয়াশরুমে, ইভেন আলমারিতে, বিশেষ করে হচ্ছে রিন্তু ভাবির মানে কাপড়গুলো যেখানে থাকে ওনার কখনো লক করে রাখতো না, সেই আলমারিটাতেও পর্যন্ত হচ্ছে কাপড়ের ভেদ মানে কোনো একদম কোনাতে বা কিছু একটা করে সে এমন ভাবে রেখেছিলেন তাবিজটা যেন কোনোভাবে বোঝা না যায়। তো এরপর থেকে তো তাদের এই সমস্যা শুরু এবং রিন্তু ভাবির প্রায় চারটা বাচ্চা নষ্ট হয়ে যাওয়া এন্ড তাদের মাঝে এই ঝামেলাগুলো শুরু হওয়া। তারপর যখন রিন্তু ভাবি চলে যায় এরপরে হচ্ছে তার মামাতো বোনের সাথে তার যোগাযোগ হওয়া ফোনে, এন্ড শাহেদ ভাই একটা কথা বলতো যে আমার ওকে না কেন জানি ভালো লাগে না, আবার কথা না বললেও ভালো লাগে না, মানে রিন্তু ভাবিকে সে তো দেখতেই পারতো না কিন্তু তাই বলে যে তার মামাতো বোনকে তার খুব ভালো লাগতো তা কিন্তু না, কিন্তু দেখা যেত সে মানে একদিকে তার কেমন যেন একটা দ্বিধাদ্বন্দ্বে সে ভুক্ত, বাট সে ওই মেয়ের সাথে কথা বলছে মানে হাসি ঠাট্টা চলতেছে, মেয়ের ইচ্ছা করে তার বাসায় আসতেছে, এমন না যে শাহেদ ভাই সবসময় নিয়ে আসতো, ওই মেয়েই দেখা যেত যে জোর করে তার বাসায় আসতো। তো এরপরে তো হচ্ছে সবাই যখন অবজেকশন দিল শাহেদ ভাই আসলে বাসায় আসে বন্ধ করে দিত, উনি সন্ধ্যার পর দেখা যেত ফ্রেন্ডদের সাথে আড্ডা দিত বা এটা করতো সেটা করতো, রাতে বাসায় আসতেন ঘুমাতেন সকালবেলা উঠে আবার অফিস চলে যেতেন, এই কাজগুলোই চলতেছিল। তো এমন চলতে চলতে তার মা হচ্ছে তাকে ডাকে যে কি হয়েছে আয় কেন এমনটা হচ্ছে, তো তখন আসলে তারা কিছু হুজুরকে দেখায় এন্ড তখন সেই হুজুরটা বলে যে আপনাদেরকে আসলে আপনার ছেলের উপরে কালো জাদু করা হয়েছে এবং এই ঘরটাতেই সমস্যা। তো এর মাঝখানে হচ্ছে তার ছেলেকে ঝাড়া হয়, আরো কিছু ট্রিটমেন্ট দেওয়া হয় কিন্তু কোনো কিছুই কাজ করছিল না কারণ ওই তাবিজগুলো তুলতে হবে। তখন তার মামাতো বোনকে ডেকে আনা হয় এবং রীতিমতো প্রেশার ক্রিয়েট করা হয়, হুজুররা সামনে বসা থাকে, যেটা বলে যে কোরআন শরীফ সামনে রেখে আসলে ওকে জিজ্ঞেস করা হয় যে তুমি যদি সত্যিকার অর্থে মুসলিম হয়ে থাকো তাহলে বলো যে কি হয়েছে, তুমি কেন গেছো ঢাকায়, তোমার তো ঢাকায় কেউ নাই, তাহলে আমার ছেলের কাছে তোমার কি ছিল। তখন সে কানতে কানতে বলে যে আসলে ফুপি আমার কোনো দোষ নাই, আব্বা চাইছিল শাহেদ ভাইয়ের সাথে যেন আমার বিয়ে হয়, এ কারণে আব্বাই সবকিছু করছে, অমুক অমুক জায়গায় তাবিজগুলো আছে, আপনারা চাইলে আমি সেগুলো আপনাদেরকে দিতে পারি। তো তখন আসলে ওই মেয়েটাই আসে শাহেদের সাথে একদিন আসে, এসে এই তাবিজ সব তোলে, তুলে নিয়ে গিয়ে দেওয়ার পরে ও বলে যে না আরো একটা তাবিজ আছে। তখন অ্যাকচুয়ালি দেখা যায় যে গ্রামে গ্রামের ঘটনা ঘটতেছিল এগুলো, ঢাকায় তো মেয়েটা এসে সব তাবিজ তুলে নিয়ে যায়। তখন মানে শাহেদ ভাইয়ের মামাকে গ্রাম্য যে সালিশ, সেই সালিশের মাধ্যমে সবার সামনে তাকে যখন ধরা হয়, প্রথমে তো সে অস্বীকার করে কিন্তু তার মেয়ে যখন সব স্বীকারোক্তি দেয় তখন সে বলে আরেকটা তাবিজ আছে, সেটা হচ্ছে রিন্তুদের বাড়িতে করা আছে এবং এটা কেউই জানতো না, সে রিন্তুদের বাড়িতে যায় এবং আত্মীয় বাড়িতে আত্মীয় যেতেই পারে খুব স্বাভাবিক বিষয়, তাকে আপ্যায়নও করা হয় ওভাবে, সে একটা কাজের ছুতো ওখানে যায় আর ওখানে গিয়ে সে রিন্তুর যে বেডরুম ছিল সেই বেডরুমে তাবিজটা রেখে আসে, ওই তাবিজটা ওখান থেকে তোলা হয়। আর তারপর থেকে যেটা হয় যে সবকিছুই স্বাভাবিক হতে থাকে ধীরে ধীরে রিন্তু ভাবি আর শাহেদ ভাইয়ের মাঝে এবং তারা আবারও ঢাকার ওই ফ্ল্যাটটাতে আজকের দিন পর্যন্ত তারা ওখানে আছে এবং খুব হ্যাপিলি তারা আছে, তাদের একটা ছেলে বাবুও আছে মাশাআল্লাহ দিলে। তো এই ছিল আমার প্রথম গল্প। এখন আমি আমার শেষ ঘটনাটা বলছি, এটাও ঢাকাতেই। আমরা সবাই মানে অনেকের ধারণা যে ঢাকাতে নাকি এ ধরনের প্যারানর্মাল ঘটনা ঘটে না, অসংখ্য আছে, অসংখ্য ঘটনা ঘটে এমন। তো যেই গল্পটা আমি বলবো সেটা ঢাকা, পুরান ঢাকার দিকে, এবং সেখানে অ্যাকচুয়ালি এটা আমার ফ্রেন্ডের ঘটনা। ওদের বাসায় আমাদের প্রায় যাওয়া আসত। ও আমার স্কুল ফ্রেন্ড প্লাস কলেজ ফ্রেন্ড অ্যান্ড ভার্সিটিতে আমরা একই সাথে ছিলাম। সো পুরান ঢাকার দিকে থাকতো এবং ওদের বাসাটা যেখানে ছিল তার ঠিক পাশেই মসজিদ। পাশেই মসজিদ বলতে পুরান ঢাকার তো আমরা দেখেছি যে বাসাগুলো কতটা ক্লোজ, একটার সাথে আর একটা একেবারে লেগে উঠে। সো ওর বাসা আর মসজিদ এই দুটোর মাঝে ডিস্টেন্স ছিল মনে হয় 3 ফিটের মতো হবে, 3-4 ফিটের মতো ডিস্টেন্স এরকম। পাশেই মসজিদ, মাঝখানে একদম শুরু একটা গলির মতো টিপা গলি যেখানে মানুষ একজন হেঁটে আসা যাওয়া করতে পারে, ওই যে 4 ফিটের মতো, 3-4 ফিটের মতো জায়গা। তো যাই হোক, অনেকে বলে মসজিদের পাশে বা কবরস্থানের পাশে থাকলে নাকি অনেক কিছু এক্সপেরিয়েন্স করা যায়। তো ওকে আমরা প্রায় বলতাম, দোস্ত তোদের বাসায় কিছু ঘটে না, দোস্ত তোদের বাসায় কিছু ঘটে না। যেহেতু স্কুলে আমাদের যে বয়সটা আমরা পার করি স্কুলে, ওই সময় কিন্তু আসলে প্যারেন্টসরা আমাদেরকে অনেক কিছু বলতে চায় না, বিকজ আমরা ভয় পাবো। তাই এরপরে তো ধীরে ধীরে নিজেরাই আসলে সব মানে ফিল করা শুরু করি। তো ভার্সিটির অনার্সের শেষের দিকে যখন আছি তখন, হ্যাঁ অনার্স ফোর্থ ইয়ার ফাইনালের আগে আগে, ওকে দেখলাম যে ও হচ্ছে এক্সট্রিম লেভেলে শুকিয়ে যাওয়া শুরু করলো। এক্সট্রিম লেভেলে শুকাচ্ছে মানে ওর ওজন ছিল, ওভারওয়েট ছিল, ও 80 বা 82 কেজির মতো ছিল, ওর ওভারওয়েট ছিল। এবং ও অনেকদিন যাবো চাইতো যে ভাই আমি এটা ওয়েটটাকে কন্ট্রোল করি। তো আমরা তো ওই যে 2 দিন ডায়েট করি 3 দিনের দিন সব ভুলে যাই এরকমই ছিল। কিন্তু হুট করে দেখলাম ও শুকিয়ে যাওয়া শুরু করছে, কেমন যেন নিজেকে গুটিয়ে নিচ্ছে, কারোর সাথে ঠিকভাবে কথা বলে না, একটু চুপচাপ চোখের নিচে কালি পড়ে যাচ্ছে। আমি জানতাম ওর বাসায় হচ্ছে ওর বিয়ে নিয়ে একটু প্রেশার চলতেছিল হয়তো, বা আমি ভেবেছি হয়তো ওইটা নিয়ে খুব বেশি টেনশনে আছে। ওকে আমি জিজ্ঞেস করলো, ও এড়িয়ে যেত কথাগুলো। তো ও শুকাতে শুকাতে এমন অবস্থা হয়েছে ওর ওজন চলে আসছে 43 থেকে 45 কেজিতে। মানে একটা মানুষ যার ওজন মানে হাইট হচ্ছে 5'3" তার ওজন হচ্ছে 43 কেজি, এটা মানে এক্সট্রিম লেভেলের, এক্সট্রিম লেভেলে শুকিয়ে গিয়েছে এবং খুব দ্রুত, জাস্ট 3 মাসের মাথায় মনে হয় এতখানি শুকায় যায়। তো আমরা তো সবাই প্রথম থেকে বলতাম হ্যাঁ তুই ডায়েট করিস ডায়েট করিস ডায়েট করিস, যাই হোক ও কিছু বলে না। ও অনার্স ফাইনালটা দিল, এরপর তো আমরা ফাইনালে এক্সামে পড়ি, তো মানে মাস্টার্সের জন্য যাবো, তার জন্য তো রেজাল্টের প্রয়োজন। তো ওই মুহূর্তে একটা গ্যাপ থাকে, ওই গ্যাপেই ওর বাসায় একদিন আমার যাওয়া। ও নিজেই আমাকে বলে, দোস্ত আসবি, মনটা ভালো নাই, ভাল লাগতেছে না কোনো কিছু, অনেকদিন যাবো তো অনেক কিছু শেয়ার করতে চাই কিন্তু পারতেছিলাম না। তো আমি বললাম যে এখন না আসি, ও আমাকে আসলে বিকালে বলেছিল। আমি বললাম যে একটা কাজ করি, আগামী একদিন পর তো ফ্রাইডে শুক্রবার, তো শুক্রবার দিন সকালে আসবো, সারাদিন থাকবো, রাতে একবার খাওয়া দাওয়া করে তারপর আমি বাসায় চলে আসবো। তো ও বললো এটা এটা আরো ভালো হয়, আসিস। শুক্রবার দিন না বৃহস্পতিবার দিন রাতেও আমাকে বলতেছে পারলে একটু ভোরবেলায় আসিস। আমি বললাম আচ্ছা ঠিক আছে যা, আগের দিন আমি সব গুছিয়ে রেখেছিলাম। পরের দিন হচ্ছে ভোর বলতে ওই তো যেতে যেতে সকাল 7:30-8 বেজে গেল। তো যাওয়ার পর একটু রাগ করে বলতেছে, তোকে আমি বললাম ভোরবেলায় আসতে, আমি দোস্ত ভোরবেলায় আর কত ভোরে আসবো, তাহলে তো মাঝরাতে রওনা দিতে হবে। যাই হোক, সকালবেলা ওদের বাসায় নাস্তা করলাম, পুরান ঢাকার মানুষ ভাই, নাস্তাতে তো সেই আয়োজন ছিল, নাস্তা পানি করে ওর রুমে আসলাম। ওর রুমটা আমার খুব ভালো লাগতো, বিশাল রুম, বারান্দাটা অনেক বড়, খোলামেলা বারান্দা ছিল, সামনে অনেকটা অংশ দেখা যেত, ভাল লাগতো। খোলা মানে ওদের বাড়ির সামনে একটু বাগান ট্যাপ ছিল যার কারণে ভালো লাগতো। আর ওর রুমটা ছিল 3 তলাতে, ওদের বাড়িটা ছিল ডুপ্লেক্স, দ্বিতীয় তলা এবং তৃতীয় তলাতে ওরা থাকতো। সো ওর রুমটা ছিল 3 তলাতে, পাশে মসজিদ, মসজিদ এবং মাদ্রাসা। তো তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, এবার বল দোস্ত কি হয়েছে, কি সমস্যা, তুই কি কাউকে পছন্দ করিস, আঙ্কেল মেনে নিচ্ছে না, এগুলো নিয়ে টেনশনে আছিস? বলছি এগুলো কিছুই না, তুই জানিস আমার লাইফে এমন কিছুই নাই, আব্বা বিয়ে দিতে চাচ্ছে, ছেলে খুঁজতেছে, আমার তাতেও অমত ছিল না, আমি শুধু চেয়েছিলাম মাস্টার্স কমপ্লিট করে তারপর বিয়ে করতে, তো এটা নিয়ে একটু ঝামেলা চলছিল বাসায়, এগুলো ইস্যুজ নাই, ইস্যুজ এখন সম্পূর্ণ ডিফারেন্ট। আমি বললাম কি, ও জাস্ট আমাকে বলল যে পাশে থাকা। আমি কোন পাশে পাশে থাকবো, আমি আমি এভাবে করতেছিলাম, কোন পাশে থাকবো, আমি দুষ্টামি করতেছিলাম। জাস্ট বলল দুষ্টামি না করে সামনের বোতলের দিকে তাকা, পানির বোতল রাখা ছিল সামনে, মানে দোকানে যে কিনতে পাওয়া যে বোতলগুলো ওইগুলো না, নর্মালি আমরা পানির বোতল রাখি না বাসায়, পানির বোতল যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলো একটা রাখা ছিল। আমি দেখলাম অটোমেটিক বোতলের মুখটা খুলতেছে, আমি তাকালাম, জাস্ট 2 বার মনে হয় প্যাচটা খুললো অ্যান্ড স্টপ হয়ে গেল, আমি জাস্ট স্তব্ধ হয়ে গেলাম, সেটা কি হলো, কি হলো, ওটা কেন হইল। আমি ওর দিকে তাকালাম, দোস্ত দেন ও একটা বিশাল বড় নিঃশ্বাস ফেললো, নিঃশ্বাস ফেলে এবার ও একে করে দেখানো শুরু করলো আমাকে। ওর হাতের আমি খেয়ালই করিনি, আমি যে সকাল থেকে ওর বাসা আমি খেয়াল করিনি, ও ফুল স্লিভের ড্রেস পরা ছিল, ইভেন হচ্ছে হাইনেক ওর মানে ড্রেসের গলাটা ছিল হাইনেক, ওর না পরা ছিল। তখন দেখালো ওর হাতের দুই মানে এই যে কবজিগুলো আছে এই কবজিতে তাবিজ পরা, ওর গলায় একটা বিশাল বিশাল বড় এরকম সাইজের চারকোনা একটা তাবিজ দেয়া, আর হচ্ছে ওর চুল অনেক বড় ছিল, হাঁটু পর্যন্ত চুল ছিল। ও বেনি ওর সবসময় দেখা যেত বেশিরভাগ ক্ষেত্রে মানে ইউনিভার্সিটিতে গিয়ে চুল ছেড়ে দিত, বা বাসায় থাকলেও বারান্দাতে চুল ছেড়ে বসত। সেই মেয়ে চুল হচ্ছে একেবারে খোপা করা, কিন্তু খোপাতেও একটা তাবিজ, যেই মানে রাবারটা দিয়ে ও খোপাটা করে রেখেছে ক্রাঞ্চিস গুলো, তার মাঝে একটা তাবিজ দেয়া। ইভেন দো ও বলতেছে দোস্ত আমার শরীরে আরো অনেকগুলো তাবিজ আছে, আমি তোকে দেখাতে পারছি না, জাস্ট আমি আমি ওদিকে তাকাই আছি, মানে আমি মানে কি কোয়েশ্চেন করবো, আমি কোয়েশ্চেন হারাই ফেলছি, আমি কি করবো কি বলবো। তেন বলা শুরু করেছে, এবার তো দেখলি, এবার আয়, আমি যে তোকে কথাগুলো বলবো অনেকটা সাহস নিয়ে বলতে হচ্ছে আমাকে, কারণ হচ্ছে আমি জানি না বা তোর উপর কোনো অ্যাটাক আসে কিনা, আপাতত তো আমার কাছে তাবিজ আছে, সো আমার কোনো সমস্যা করতে পারছে না, কিন্তু আমার চারপাশে ঘুরতেছে। আমি বললাম ভয় না দেখায় বল। তখন ও বলা শুরু করে, যেহেতু ওদের পাশে মসজিদ, অনেকে বলে যে মসজিদে হচ্ছে জিনরা নামাজ পড়তে আসে, অনেকে এটা দেখেছেন, এবং মসজিদ মাদ্রাসা, তো আমরা জানি যে জিনদের মাঝে ভালো আছে খারাপও আছে। মাগরিবের সময়টা খুবই সেন্সিটিভ, এবং বলা হয় যে মাগরিবের সময় এবং ফজরের সময় দুটো সময় হচ্ছে আজানের সময় যেন কোনোভাবে মেয়েরা চুল খোলা রেখে বারান্দায় যাওয়া, ভাই বাসা বাইরে না থাকাটাই বেটার, বাসা বাইরে যদি আপনি থাকেন মাথায় কাপড় রাখেন, চুল ছাড়া অবস্থা যেন না থাকা হয়। তো ইভেন হচ্ছে ঘরের দরজা জানালাও কিন্তু আটকে রাখার কথা বলা হয়, বিশেষ করে মাগরিবের সময়। তো ও যেটা করছিল ওই দিন মাগরিবের সময়, ও ছাদে ছিল, ওদের বাসাটা পাঁচতলা ছিল, ছাদে ছিল, ওদের বাসার সাথে বাসার সামনে অনেক মানে বললাম না বাগান টাইপ ছিল, কিছু গাছও ছিল পুরো বাউন্ডারি জুড়ে, হচ্ছে ওর বাবা নারিকেল গাছ, সুপারি গাছ, খেজুর গাছ, মানে একটু বড় সড়ো যে গাছ, তাল গাছ এগুলো লাগিয়ে রেখেছিলেন, তার সবকিছুর মাঝে একটাই তাল গাছ ছিল, যে এই তাল গাছটা হচ্ছে একদম ওদের বাসাটাকে ঘিরে, মানে পুরো বিল্ডিংটাকে ঘিরে ঘিরে না, বিল্ডিংটা ঠিক এক পাশে ঘেসে উঠেছে, ওটা একদম পাঁচতলা পর্যন্ত পুরা, মানে পাঁচতলায় গিয়ে দাঁড়িয়ে আপনি হচ্ছে তাল পাড়তে পারবেন এমন এমন অবস্থা। তো ওই দিনও কাপড় আনার জন্য দুপুরবেলায় ওর মা কাপড় শুকাতে দিয়েছে, তো ওই কাপড়গুলো আনার জন্য ও ছাদে যায়, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছিল, তখন ওর মা ওকে বারবার বলে এখন যাইস না পরে যা, দরকার নেই থাক আসতে পরে আনলো চলবে, ও কথা শুনে নাই, ও দৌড় দিয়ে যায়। তখন হচ্ছে অনার্স ফোর্থ ইয়ারের শুরুর দিকের ঘটনা, ও দৌড়ায় উপরে উঠে, অ্যান উপরে উঠে হচ্ছে মানে ও কাপড় নিচ্ছিল, ও জাস্ট একটা খোপা করেই দৌড় দিছিল, খোপাটাকে ভালো করে আটকায়নি বা মাথায় কাপড় ছিল না, তখনই মাগরিবের আজান শুরু হয়ে যায়, এবং ওই মুহূর্তে ওর চুলটা জাস্ট খুলে যায়, খোপাটা খুলে যায়। ওর কাছে মনে হয় দোস্ত আমার মনে হয়েছে যে যাদের অনেক বড় চুল থাকে মাথা একটু কিন্তু হেভি থাকে, মানে চুলগুলো খোপাগুলো একটু হেভি হয়, সো হুট করে যখন খোপাটা খুলে যায় সে কিন্তু একটা একটু হলেও ফিল করতে পারে বিষয়টা। বাট ওই দিন ওর কাছে মনে হচ্ছে কেউ ওর চুল ধরে টান দিছে, অনেক জোরে টান দিছে, এত অনেক জোরে টান দিছে, ও জাস্ট পিছু ফিরে তাকায় কিছু না ই করে, না কিছু নাই, ও ভাবতেছে যে হয়তো ভুল হয়েছে আমার এটা, ইটস ওকে, আমি তাড়াতাড়ি করে আবার একটু খোপা করি, বাট খোপাটা কোনোভাবে আমার হাতের গিটের মাঝে আসতেছিল না, কোনোভাবেই হচ্ছিল না, যা কোনোভাবে আমি একটু প্যাচ দিয়ে মাথায় কাপড় দিয়ে কাপড়গুলো নিয়ে তাড়াতাড়ি নিচে নেমে যাই। এবং ওই রাত থেকেই শুরু হয় ঘটনার মানে শুরু। সেই রাতে রাত ১২টা নাগাদ ও আমাকে মনে করা যায় দোস্ত মনে করে দেখ আমাদের হচ্ছে ফোর্থ ইয়ার ফার্স্ট ইয়ারে মানে ফোর্থ ইয়ারে ফার্স্ট ইয়ার বলছে ফোর্থ ইয়ারের শুরুর দিকে হচ্ছে আমরা প্রায় সব ফ্রেন্ডরা হচ্ছে রাত জেগে আমরা আড্ডা দিতাম ফোনে অথবা ভিডিও কলে আড্ডা দিতাম, রাত জেগে বলতে অত রাতও না, তো ১২টা ১টা পর্যন্ত বা ১টা পর্যন্ত আড্ডা দিতাম, তারপর আমরা ঘুমিয়ে যেতাম, পরের দিন তো ক্লাসই থাকতো। তো ও বলতেছিল দেখ মনে করে দেখ এরকম হতো, আমি হ্যাঁ, তো সেদিনও আমি তোদের সাথে কথা বলতেছিলাম। তো হুট করে ১২টা ঠিক যখন ১২টা বাজলো আমার কাছে মনে হলো আমার পুরো রুমে খুব সুন্দর একটা স্মেল ছড়াই গেছে, খুবই সুন্দর একটা স্মেল ছড়াই গেছে, এবং খুব ভালো লাগতেছিল ওর এই বিষয়টা। আমি তোদেরকে বলছিলাম দোস্ত হুট করে আমার রুমে না খুব সুন্দর একটা আতরের আতর টাইপ গন্ধ আসতেছে, দোস্ত এত তো মনে থাকে না, এত কি মনে থাকে, বলছে ঠিক আছে যাই হোক, আমরা তখন ভিডিও কলে তোর সাথে ছিলাম, তোর সাথে আমরা পাঁচজন ফ্রেন্ড, আমরা পাঁচজন ফ্রেন্ডই আসলে ভিডিও কলে কথা বলছিলাম আড্ডা দিচ্ছিলাম, তো ওইটা ফিল করে বাট ইগনোর করেছে। পরের দিনও একই, তার পরের দিন আবার দেখা যায় যে ভিডিও কল আসছিল, আমাদের সাথে কথা হয় না। তো ওই দিন হচ্ছে ও একটু আঁকাআঁকি করতে পছন্দ করত, সো সে খুব সুন্দর স্কেচ করতেছিল, ওর খুব ফেভারিট একজন সিঙ্গার ছিল, তার ছবি স্কেচ করতেছিল। ওই মুহূর্তে ও বলে, দোস্ত আবারও একই বিষয়, বারোটা বাজার মাত্রই সেই স্মেল, আমার পুরো রুম জুড়ে সেই স্মেল, মনে হচ্ছে যেন একটা ফুলের গোডাউনের মাঝে আমি আছি, ভালো লাগতেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে মানে যখন ওই স্কেচটা করতেছিল, কেউ একজন বলে উঠে, খুব গম গম মানে কণ্ঠে বলে উঠে, ছবি আঁকা ভালো না। এইটা শোনা মাত্রই ও খুব কেঁপে উঠে, যেটা কে বলল, তারপর নিজেকে নিজে বুঝ দিতে শুরু করে, আরে না না ইটস ওকে, আই থিঙ্ক সাবকনশিয়াস মাইন্ডে আমি কোনো কিছু চিন্তা করতেছিলাম, এমনি কানে বাজছে কিছু একটা। তো ওই মুহূর্তে যেহেতু হচ্ছে ছবি আঁকছিল, হুট করে এ ধরনের একটা মানে কথা শোনার পর ওর কনসেন্ট্রেশন যেহেতু ব্রেক হয়, ও আর ছবি আঁকে না, বন্ধ করে দেয়। তো ওভাবে রেখে ও শুয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে পুরা ছবিটা, তো ওই স্কেচের যেই বোর্ডটা ছিল, ওই বোর্ডের মানে পেপারটা যে বোর্ডে লাগানো ছিল, ওই পুরো পেপারটা যদি ক্রস 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 সাইন, মানে পুরো স্কেচটা নষ্ট করে দিয়েছে। তো ও তো ফার্স্টে ভাবছে যে ওর ছোট ভাই হয়তো এটা করছে, ওর মাকে ডেকে নিয়ে অনেক চিলাচিলি করে, দেখো এই সেই সেই জন্য আমি রুম আটকায় ঘুমাইতে চাই, তোমরা আমাকে রুম আটকাতে দেয় না। ও হ্যাঁ, ওর বেডরুমে দরজা কখনো আটকাতে দেয় না, ওনাদের ওর প্যারেন্টসের কথা হচ্ছে তুমি দরজা ভিড়ায় রাখো, বাট তুমি লক করতে পারবা না। তো যাই হোক, অনেক চিলাচিলি করে বলে যে আজকে থেকে আমি লক করে ঘুমাবো, আজকে থেকে আমি লক করে ঘুমাবো। তো ওকে ঠিক আছে, ওর মা আর কিছু বলে না। পরের দিন ওই রকম সেম, বারোটা বাজার মাত্রই, ওভাবে কি হয়তোবা মসজিদে আতর দেয়, বারোটার পরে হয়তোবা নতুন কোন খাদের মাসে বা কেউ আসছে, হয়তোবা দেয়, এ কারণে সেই স্মেলটা আমার রুম পর্যন্ত আসতেছে। এটা নিয়ে কিন্তু ওর ফ্যামিলির সাথে কোনো কথাই বলে নাই। তো সেদিন ও রুমে দরজা লাগায়, লাগায় হচ্ছে আমাদের পরের দিন একটা ক্লাস টেস্ট থাকার কথা ছিল একটা সাবজেক্টের, সো ওইটা নিয়ে একটু ডিসকাস করতেছিল সবাই ফোনে, এন্ড ও ফোনে কথা বলতে বলতে হঠাৎ করে একটু চিৎকার দিয়ে উঠে লাইনটা কেটে দেয়। তো আমরা অন্যরা ভাবলাম যে কি ব্যাপার, কি হইলো। তো আমরা আবার ওকে লাইনে নেওয়ার চেষ্টা করি, বাট না পেয়ে হাফ অ্যান আওয়ার পর আমার মধ্যে কি হয়েছে আবার বলিস না রে, একটু ভয় পাইছি। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো, সমস্যা নেই, আপাতত যে প্রবলেমটা নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম ওইটা সলভ করি। তো পড়াশোনা শেষ। তো তখন অ্যাকচুয়ালি বলে যে ওই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে, ওর যেহেতু রুম লক করা ছিল, হুট করে ওর কাছে মনে হইল কেউ ওর দরজার ভেতরে মানে রুমের ভেতরে দরজার সাইডে দাঁড়িয়ে আছে, হুট করে যেন কেউ চলে আসছে এমন কিছু, এবং ওর দিকে তাকায় আছে। তো যখন মুখ ঘুরায় সেখানটাতে তাকায়, এবং একজনকে সে দেখেও সেখানে, মানে একেবারে স্পষ্ট চেহারা সে দেখে নাই, তার কাছে মনে হয়েছে বিশাল বড় একজন পুরুষ মানুষ, যে কিনা জুব্বা পরা, সাদা জুব্বা পরা, তার মুখের অবয়বের জায়গাটা হচ্ছে একেবারে হোয়াইট, পুরোটাই হচ্ছে হোয়াইট, মানে কোনো একটা লাইট টাইপ, আর হচ্ছে মাথাটা হুডিটা মানে হুডি না মানে মাথাটা ঢাকা ছিল কিছু একটা দিয়ে, এরকম কিছু একটা দাঁড়ানো, যেটা দেখে ও চিৎকার দিয়ে ওঠে। এভাবেই একের পর এক ঘটনা ঘটতে থাকে ধীরে ধীরে, মানে প্রত্যেকটা দিন সে একই স্মেল পাচ্ছে এবং একইভাবে কিছু না কিছু ঘটতেছে ওর সাথে। এবার যেটা হলো, ওই অবয়বটা ধীরে ধীরে ওর কাছে আসা শুরু করলো। তার পরের দিনের ঘটনা, এক্সাম দিয়েছি সেদিন, আমরা রিল্যাক্স, সবাই রিল্যাক্স ফিল করতেছে, ওর একটা আত্মীয় বাসা ছিল, ছিল বলতে দাওয়াতে গিয়েছিল, এবং বাসায় ফিরতে ফিরতে ওদের 12:30 বাজে। ও যখন ওর রুমে ঢুকে তখন কোনো স্মেলও পায় না, ওই ওরকম কোনো স্মেলও ছিল না, বাট রুমে ঢুকার 5 মিনিটের মাথায় পুরো রুমটা আবারও সে স্মেলে ভরে যায়। তখন ওর একটু সন্দেহ হতে থাকে, কেন এটা হলো। আচ্ছা যাক, এরপর ও যখন ফ্রেশ হয়ে ঘুমাতে আসে, তখন আবার সেই গম গম ভয়েসটা সেকেন্ড টাইম ওকে বলে, এত রাতে মেয়েদের বাইরে থাকা ঠিক না। এবার ও আসলেই ভয় পায়, এবং ভয় পেয়ে রীতিমতো দৌড়ে ওর বাবা মায়ের রুমে চলে যায়। ওর বাবা মা ছিল হচ্ছে সেকেন্ড ফ্লোরে, তো তাদের কাছে যায় এবং বলে যে মা আমি এরকম 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 আজকে অনেকদিন যাবত এরকম হচ্ছে, বাট আমি তো কখনোই আসলে পাত্তা দিই না এই বিষয়গুলোকে, এর আগেও একদিন আমাকে স্কেচ করতে নিষেধ করলো, যে মানে পরের দিন তো সকালে উঠে দেখলাম এই অবস্থা, আমি তো ভাবছি আমার ছোট ভাই করছে, আজকে আবার এই ঘটনা। ওর বাবা দৌড়ায় উপরে আসে, এবং সে আসা মাত্রই সে যেটা ফিল করে, যে মেয়ের মানে সে তার মেয়ের রুমে ঢুকে, মেয়ের রুমে লাইট জ্বালানো ছিল, মেয়ের রুমে ঢুকে এবং সে ফিল করে কিছু একটা জাস্ট বাতাসের বেগে মেয়ের খাটের উপর থেকে মানে দৌড় দিছে, আর যেটাই বলি না কেন, মানে জাস্ট চোখের পলকে বারান্দা দিয়ে চলে গেল,
চাই করে চলে গেল। মানে এই পর্দাগুলোর পাশ দিয়ে যদি আমি কিছুটা এভাবে চলে যাই, পর্দাগুলো তো নড়ে উঠবে যদি বাড়ি খায়, ঠিক সেভাবেই জানালার পর্দাগুলোতেও বাড়ি খেলো, খেয়ে জাস্ট জিনিসটা চলে গেল। এই জিনিসটা দেখার পর সে আর বিলম্ব না করে ওই রাতে তার মেয়েকে তাদের কাছে রাখলো। পরের দিন মসজিদের হুজুরকে ডেকে নিয়ে আসলেন, বড় হুজুরকে আনলেন, যেহেতু ওটা মাদ্রাসাও ছিল, হুজুররা থাকতেন ওখানে। এবং ওই সময় হচ্ছে ওইখানে তাবলিকে যায় না মানুষজন, তো এমন একটা গ্রুপ এসেছিল। এবং যদি আমি ভুল না হয়ে থাকি, ওই সময় উনি যেটা বলেছিলেন, আমার ফ্রেন্ড যেটা বলেছিল আমাকে, যে ওই গ্রুপটা বাংলাদেশি ছিল না, বাংলাদেশি ছিল না, ওরা বাইরে ছিল। যাই হোক, তোর বাবা হুজুরকে আনে, অ্যান্ড হুজুরকে আনার পর ঘটনা বলে, এই হয়েছে হুজুর, এখন আপনি বলেন, আমি তো বুঝতেছি না কিছু। তো হুজুর যেটা বলে, যে ঠিক আছে আমাকে একটু, আমি আজকে রাত 12টার দিকে আপনাদের বাসায় আসবো। বুঝছে, আচ্ছা আসেন। তুমি 12টার দিকে আসে, এসে দেখে যে না, রুম নর্মাল, কোনো স্মেল নেই, কিছু নেই। মেয়েটাকে জিজ্ঞেস করে, দেখো কোনো স্মেল আছে? না, নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মা রুমে দাঁড়াও, রুমে দাঁড়াও, আমরা রুমের বাইরে আছি, তুমি ভয় পাবে না, আমরা রুমের বাইরে আছি, দেখি কি হয়। তো রুমের ভিতরে দাঁড়ায় থাকে, জাস্ট ওনারা বের হলেন রুম থেকে আর সাথে সাথে পুরো রুমটা আবারও সেই স্মেলে ভরে গেল। ও তো রুমে দাঁড়া দাঁড়া বলতেছে, বাবা বাবা বাবা, আবারও সেই স্মেল, আবারও সেই স্মেল। এবং এবার যেটা হয়েছে, ওর সামনে চলে আসে ওই জিনিসটা, একদম হুবাহু ওর সামনে চলে আসে এবং ওকে খুব শক্ত করে বলে যে কাজটা তুমি ঠিক করনি, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি সব সময় তোমার সাথেই থাকব। যখন চিৎকার শুরু করে, যেহেতু সবাই রুমে বাইরে ছিল, কিন্তু কয়েক সেকেন্ডের বিষয়, সবাই দৌড়ে ওর রুমে চলে আসে। ওই হুজুর যিনি ছিলেন উনিও আসেন এবং উনিও ওই অবয়বটাকে দেখতে পান। ওই অবয়বটা জাস্ট হচ্ছে ওনার দিকে তাকান এবং সে চলে যান, আর সাথে সাথে আমার ফ্রেন্ডটা অজ্ঞান হয়ে পড়ে যায়। এই এই বিষয়টা যখন ঘটে, তখন মানে হুজুর দেখে দেখলো তো, শুধু সবকিছু দেখলো, দেখে দেখে উনি বলেন যে এবার সবাই বের হয়ে যান, আমাকে একটু রুমে থাকতে দেন। উনি 10-15 মিনিটের মতো ছিলেন এবং উনি, যেটা আমার ফ্রেন্ড বলেছে, উনি চোখ বন্ধ করে তসবি হাতে অনেক দোয়া দুরুদ পড়েন, রুমে একটু ফুটু দিয়ে দেন, আরো অনেক কিছু উনি ওই মুহূর্তে রিচুয়ালস করেছিলেন, করে বের হন এবং বলেন যে পরের দিন ফজরের পরে যেন আমার ফ্রেন্ডের বাবা তার সাথে দেখা করে মসজিদে। তো সেটাই সে যায়, আঙ্কেল পরের দিন ফজরের পরে যায়। যাওয়ার পর হুজুরের সাথে যখন কথা হচ্ছিল, তখন ওই যে বললাম যে তাবলিগে এসেছিল কিছু মানুষ ওই মসজিদে এবং তারা বাংলাদেশের বাইরে ছিলেন, তার মাঝে একটা ছেলে ছিল, ছেলেটা ওনাদের কথা শুনতে পায়। ছেলেটা অ্যাকচুয়ালি বাংলা বোঝে না, কিছু বিষয় ওর কানে আসছে, কিছু শব্দ, ওই জিন রিলেটেড কিছু শব্দ ওর কানে আসে এবং আসা মাত্র ওই ছেলেটা দৌড়ায় হুজুরের সাথে কথা বলে এবং ছেলেটা উর্দুতে কথা বলতেছিল। তো ছেলেটা হুজুরকে জিজ্ঞেস করে যে আপনি এই জিনের কথা কেন বললেন স্পেসিফিক? আমরা যে বলি না যে আশিক জিন, আশিক জিন, মাঝখানে তো ফেসবুকে বিষয়টা না খুব একদম ছেলে খেলা টাইপ বানায় ফেলছিল, বিষয়টা কিন্তু একেবারে এরকম না। তো স্পেসিফিক একটা নাম বলে, ওই জিনটা তার নাম বলছিল, ওই নামটা ধরে ছেলেটা কথা বলে যে এই নামে জিনকে, জিনকে নিয়ে কেন কথা বলতেছেন? তখন লোকটা বলে, কেন কি সমস্যা? বলছে, ও তো আমার বন্ধু, ছোটবেলা থেকে ও আমার সাথে থাকে এবং ও খুব ভালো, কিন্তু আপনারা কেন ওর কথা বারবার বলতেছেন? তখন লোকটা বলে যে গত কিছুদিন যাবত এই মেয়ের, এই লোকের মেয়ের সাথে এই ঘটনা ঘটতেছে, এই কাহিনী এরকম এরকম বিষয়। তখন ছেলেটা যেটা করে যে আমি মনে হয় আপনাদেরকে কিছুটা হলেও হেল্প করতে পারবো, আমি আমার বন্ধুটার সাথে একটু কথা বলি। বলে রাখা ভালো, ওই ছেলেটার সাথে অনেক আগে থেকে জিন ছিল, কারণ ছেলেটা যিনি দাদা ছিলেন উনি ওনার সাথে অনেক জিন ছিলেন, উনি মানে জিন, জিনকে তার বশে রাখতেন। ওইভাবে মানুষ পৈতৃক সূত্রে সম্পত্তি পায়, সে পৈতৃক সূত্রে জিন পেয়েছে এবং এই জিনের সাথে সে ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে, অনেকটা এমন মানে ছেলেটা বললো আর কি, যে আমরা ভাই একসাথে বড় হয়েছি এবং ও আমার খুব ক্লোজ, আমার বন্ধু। তো ছেলেটাকে যখন সবকিছু জানে, ছেলেটা সেই জিনটাকে ডাকে এবং জিজ্ঞেস করে যে কেন এমন হলো একটু বলো আমাকে। তখন জিনটা বলে যে সেদিন মাগরিবের ওয়াক্তে মেয়েটাকে আমি দেখেছি, আমি নামাজের জন্য মসজিদে ঢুকবো, তুমিও নামাজের জন্য মসজিদে গিয়েছ, আমিও নামাজের জন্য মসজিদে ঢুকবো, এই সময় আমি ওকে দেখেছি, ওকে আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগে, বিশেষ করে ওর চুল দেখে, ওই টাইমে ওর চুলটা খুলে যায় আর ওই চুলের মাঝেই মানে ওই চুল দ্বারাই আমি ওকে বশ করি, এবং ওকে যেহেতু আমার ভালো লাগছে আমি ওকে আমাদের পৃথিবীতে নিয়ে যেতে চাই। তার জন্য কিছু প্রসিডিওর আছে যেটা আমি প্রতিদিন ওর সাথে করি, এবং সেটা রাত বারোটা নাগাদ আমি ওকে ইউজ টু করতেছি। আমাদের দুনিয়ার যে স্মেল বা হচ্ছে আমাদের তরতরিকার সাথে ওকে আমি ইউজ টু করতে চাই। এর জন্য আসলে আমি ওকে ওর সাথে আমি প্রতিদিন ওকে মানে ওকে দেখার জন্য আমি যাই, প্রতিদিন আমাকে দেখার জন্য বারোটার দিকে যাই, এবং আমি সবসময় ওর সাথে থাকি ঠিক যেমন আমি তোমার সাথে থাকি। তখন ওই ছেলেটা বলে যে তুমি তো এটা করতে পারো না, কারণ ও একটা মানুষ আর তুমি জিন, তুমি তোমার জগতের কারোর সাথে তুমি তোমার বন্ধন তৈরি করতে পারো, বাট এই পৃথিবীর কারোর সাথে না। আর মেয়েটা তোমাকে ভয় পাচ্ছে, মেয়েটা তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ও না কোনোভাবেই না। ওই টাইমে আসলে ওই একটু জেডি টাইপ জিন থাকে, সো একটু রেগে যায়, রেগে গিয়ে ছেলেটার কথা আর শুনতে চায় না, এবং সে দেখা যায় যে এরপর থেকে মেয়েটার উপর টর্চার করা শুরু করে রীতিমতো। টর্চার বলতে অ্যাকচুয়ালি ওর দিক থেকে বিষয়টা ভালোবাসাই নাকি ছিল। ছেলেটা মানে জিনটা প্রতি রাতে বারোটার দিকে আসতো এবং মেয়েটা খুবই ভয় পেত। মেয়েটার সাথে ও দেখা যেত একা ঘুমাতো না, ওর ছোট ভাইকে রাখতো, তখন জিনটা খুব রেগে যেত। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যেত যে ও দেখতিছে ও ছোট ভাই ঘুমায় আসছে, কিন্তু তাকে কেউ কোলে তুলে নিলে যেভাবে হয় একটা মানুষ, জাস্ট ওইভাবে সে শুনে ভেসে আসে, এবং শুনে ভাসতে 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 তার রুম থেকে বের হয়ে যাচ্ছে। ক্ষতি করতেছে না তার ভাইকে, আসলে সে আছাড়ও দিচ্ছে না, নিয়ে গিয়ে হয়তো ছেলেটা রুমে রেখে দিচ্ছে বা হচ্ছে নিচে ফ্লোরে রেখে দিচ্ছে, কিন্তু তার সাথে থাকতে দিচ্ছে না, মানে আমার ফ্রেন্ডের সাথে থাকতে দিচ্ছে না। একের পর একই ধরনের কাহিনী ঘটতেছে। মেয়েটাকে একটা দিন ওর মা এসে দেখে যে রাত একটা নাগাদ তার মেয়ে নেই, রুমে নেই। হইচই শুরু হয়ে যায় হাফ এন আওয়ারের মতো, পুরো মানে গায়েব, টোটালি গায়েব, ছাদে বাসার সামনে ওয়াশরুমে কোথাও নাই, কোথাও নাই। সিসি ক্যামেরা চেক করলো কোথায় আছে, গেট দিয়ে ওকে কেউ বেরো হতে দেখেনি, সিসি ক্যামেরাতেও তার প্রমাণ নাই, তাহলে ও গেল কোথায়। হাফ এন আওয়ার পর দেখে মেয়ে বিছানাতে ঘুমাচ্ছে, এবং ওকে যখন ডাক দেওয়া হলো ও জাস্ট উঠলো। উঠার পর নাকি ও 10-15 মিনিট কাউকে চিনতেছে না, এরপর অ্যাকচুয়ালি ও সেন্স আসে, অ্যান্ড দেন ও বলে আমি জানি না, আমার কাছে মনে হলো আমি এমন একটা দেশে আছি যে দেশে চারিদিকে শুধু ঝর্ণা, অনেক উঁচু উঁচু পাহাড়, খুব সুন্দর বাড়ি, খুব সুন্দর মানুষজন, খুব সুন্দর একটা স্মেল, যে স্মেলটা সবসময় আমার রুমে আমি পাই। হুজুরকে আবার ডাকা হলো, তখন হুজুর আবার ওই ছেলেটাকে ডাকলেন যে তোমার বন্ধুকে এই কাজ করেছে নাকি, দেখো তো তোমার বন্ধুকে এই মেয়েটাকে নিয়ে তার জগৎ থেকে ঘুরে আসছে কিনা। তখন ও যখন ওর জিনটাকে জিজ্ঞেস করে বলে যে হ্যাঁ আমি ওকে নিয়ে গেছিলাম, এবং আমি ওকে আলটিমেটলি নিয়েই যাব, আমার সাথে করে নিয়ে যাব, আমি ওকে এখানে রাখবো না। ফাইনালি ওই ছেলেটা যেটা বললো যে দেখেন ওরা তো জিন, ওদের সাথে আমরা এভাবে পারবো না, সো আমার দাদাকে প্রয়োজন, এখানে আসলে আমি একা কিছুই আর করতে পারবো না, ও আমার কোনো কথা শুনতেছে না, আমার দাদাই একমাত্র যা করার করতে পারবে। তো আসলে দাদার সাথে ওর দেশে কন্ট্যাক্ট করে, অ্যান্ড ওর দাদা যখন এগুলো শুনে দেন সে কিছু তাবিজ, মানে তাবিজে তো কিছু লেখা থাকে কি কি করতে হবে, কিভাবে ওই তাবিজগুলো বানাতে হবে, সবটা ওই ছেলেকে জানায়। জানানোর পরে বলে যে ওই তাবিজগুলো কিভাবে ইউজ করতে হবে, কিভাবে মেয়েটা পরে থাকবে সব কিছু বলে দেয়, যে ওই তাবিজগুলো যদি ও টানা 3 মাস পরে এবং আরো কিছু প্রসিডিওর আছে ওগুলো যদি মেইনটেইন করে তাহলে একমাত্র এর কাছ থেকে সে মুক্তি পেতে পারে। তো এগুলো যখন শুরু করে তখন জিনটা অনেক খেপে যায়, খেপে গিয়ে দেখা যায় যে ওই ছেলেটার উপর মানে ওর ফ্রেন্ড যার সাথে ও থাকে ওর উপরেও অ্যাটাক করে, যেহেতু ওর ফ্রেন্ড ক্ষতি ওভাবে করে না কিন্তু অ্যাটাক করে। তারপর দেখা যাচ্ছে যে মেয়েটাকে খুব টর্চার করা শুরু করে দেয়, মেয়েটা যেখানে থাকে হয়তো পড়তে বসে বই টেনে নিয়ে গেল, তারপরে হচ্ছে হুট করে হচ্ছে পানির বোতল আছাড় দিয়ে ফেলে দিল, ঘর মানে তোলপাড় করে দিল, এরকম করা শুরু করে। তখন ও আসলে যেটা বলে যে ওই তাবিজগুলো যদি মেয়েটার গায়ে থাকে তাহলে ওই জিনটা মেয়েটাকে দেখতে পেত না, আরো অস্থির হয়ে যেত মেয়েটাকে না দেখতে পেলে। ওই মুহূর্তে আসলে ওর মাঝে এগুলো যেহেতু ঘটতেছিল, ও টেনশনে ঠিকভাবে খেতে পারত না, ওকে খেতে দিত না, আরো অনেক ঝামেলা করত, তো এ কারণে ও এতটাই শুকায় গেছে, শুকায় জিজ্ঞেস, এবং ও ঘুমাতে পারত না, রাতে ঘুমাতে দিত না। তো সবকিছু মিলায় অ্যাকচুয়ালি এই ওর মাঝে এই এত কিছু চলতেছিল, এত কিছু চলতেছিল, অ্যান্ড ফাইনালি ওই যে 3 মাসের কথা যখন বললো, তো আমি যখন ওর বাসায় যাই তখন অলরেডি 2 মাস হয়ে গেছে, বলো দোস্ত আর 1 মাস বাকি আছে, কিন্তু দেখ এখনো এগুলো চলতেছে আমার সাথে। আমি জাস্ট থ হয়ে কথাগুলো শুনতেছিলাম, মানে ওকে বললাম যে সলিউশন কি, দেন ও যেটা বলল যে কিছুদিন আগে ওই জিনটা ওকে একটা কথা বলে, যে মানে ও তো ওকে দেখতেছে না, জিনটা কিন্তু ওকে দেখতেছে না, একেবারেই দেখতেছে না তাবিজগুলোর কারণে, কিন্তু একটা কথা বলে, তুমি যেখানেই থাকো ভালো থাকো, আমি জানি 3 মাস পর আর কখনোই আমি তোমাকে দেখতে পাবো না, আমার একটা আক্ষেপ থেকে যাবে যে আমি যাকে ভালোবাসলাম তাকে আমি পেলাম না। তবে তুমি যদি কখনো বিপদে পড়ো আমার এই নাম ধরে ডেকো, তবে সেটা হতে হবে রাত 3টা নাগাদ। তুমি আমার নাম ধরে একটা নামাজ পড়ার কথা বলে যে তুমি নামাজ পড়বা 5 ওয়াক্ত, তাহার জন্য নামাজ পড়ে আমাকে যদি তুমি 3 বার এই নাম ধরে ডাকো আমি তোমার কাছে আসবো, তবে তোমার কখনো কোনো ক্ষতি করব না। জাস্ট এতটুকু নাকি বলে, ও খুব ভয় ভয়ে পুরো কথাটা শুনে এবং ও হুজুর দেখেও এটা বলে। হুজুররা শুনে বলে সবই ঠিক আছে মা, কিন্তু কখনো ডেকো না, যত বিপদেই পড়ো না কেন কখনোই ডেকো না, ও তোমার ক্ষতি করবে না কিন্তু তোমাকে নিয়ে চলে যাবে। তো মানে এই ছিল মানে মোরাল অব দ্য স্টোরি। আর এত বছর পরে যদি বলি, 3 মাস পর সত্যি সত্যি আমার ফ্রেন্ডটাকে আসলে কিওর করে, ওই জিনটা চলে যায়, ওর সাথে আর ছিল না এবং মানে তাবিজ ছাড়াই দেখা যাচ্ছে যে ও 3 মাস পরে স্বাভাবিকভাবে সে ঘুমাতে পারছে। ওর রুমে থাকতেছিল, ওই স্মেলটাও কখনো আর পায়নি আজকের দিন পর্যন্ত অন্তত না। ওকে আমি প্রায় জিজ্ঞেস করি, দোস্ত তোর আশিক জিন কি আসছে তোর কাছে? বলে আরে ধুর না দোস্ত, অনেক অত্যাচার করছে, আপাতত ভালো আছি। এই ছিল আমার শেষ ঘটনা।
সো থ্যাংক ইউ সো মাচ আর্জে পুতুলকে, এবং একই সঙ্গে আপনাকেও ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে রয়েছেন। এই যে বিভিন্ন সময়ে যদি বলি যে বিভিন্ন রকমের ক্রাইসিস কিন্তু থাকে, রাইট? আমাদের প্রত্যেকের জীবনেই আমরা যদি দেখি যে প্রত্যেকের জীবনে কিন্তু নানা রকমের ক্রাইসিস থাকে, তারপর এন্ড অব দ্য ডে এই যে হাসি খুশি ভাবে আপনি আমাদেরকে টেক্সট করেন বা কমেন্ট করেন, এই যে আপনার লাইফে এত শত ব্যস্ততা, এর পরেও যে আপনি আমাদেরকে কমেন্ট করেন বা লাইভে এই মুহূর্তে দেখছেন, এই ব্যাপারগুলো কিন্তু একজন রেডিও জকি হিসেবে আমার জন্য ভীষণভাবে যদি বলি যে আশীর্বাদ এবং ভালোবাসা। এবং এই ভালোবাসাটুকুন সবসময় ভালোবেসে যাবেন, এই বিশ্বাসটুকুন নিয়ে বাঁচতে চাই। থ্যাংক ইউ সো মাচ পুতুলকে এবং যারা দেখছেন আমাদেরকে। আমাদের সাথে ফেসবুক কমেন্টের থ্রুতে আরো অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি, তারা জয়েন করে আছেন। যেমনটা আছেন আমাদের সাথে হাসনাইন ভাই, এবং হাসনাইন ভাই যেটা বলছেন, প্রায় বছর দুয়েক আগে তিনি বাসা শিফট করেছেন এবং ঢাকা শহরের খুবই জনপ্রিয় একটা এলাকা বনশ্রীতে তিনি শিফট করেছেন, এবং যে বাসায় তিনি আসছেন সেই বাসায় আসবার পর প্রায় সময় তিনি একা একা নিজের নাকি হাসির শব্দ শুনতে পেতেন, এবং গত প্রায় মাসখানেক যাবৎ তিনি এবং তার পরিবারের অনেকেই কিন্তু যদি বলি যে র্যান্ডমলি একটা হাসির শব্দ শুনতে পান, এবং ঘটনাটা কখনো বিকেলবেলা থেকে শুরু করে মাঝরাতে প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো এটা ব্যাখ্যা বা কারণ আমরা জানি না, বাট ভালো লাগতো কিন্তু ভাইয়া যদি আপনি স্টুডিওতে এসে ঘটনাগুলো শেয়ার করতে পারতেন, রাইট? মনসুর ভাই আছেন আমাদের সাথে, মাসুর জয়েন করে আছেন, মাসুর সিয়াম, শাওন চৌধুরী বলছেন তিনি আছেন আমাদের সাথে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে, ভূত স্টুডিও ভালোবাসি, আরো বেশি ভালো লাগতো যদি তোমরা কমেন্ট পড়তা। ওকে, কমেন্ট আমরা রিড আউট করে দিচ্ছি। তৌহিদ আছেন আমাদের সাথে, হৃদয় রহমান জয়েন করে আছেন, মোহাম্মদ জাকের বলছেন তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, খালেদ হোসাইন জয়েন করে আছেন আমাদের সাথে, শাহান আছেন আমাদের সাথে, কিসলু আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, আশিকুর রহমান জয়েন করে আছেন, তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে ফরিদপুর থেকে, রাইট? সো ঢাকা কুমিল্লা চট্টগ্রাম কিন্তু আপনি আমাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন, যেমনটা আমাদেরকে কুমিল্লার লাকসাম থেকে আমাদের সঙ্গে রয়েছেন মিম, এবং তিনি বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে এবং তার ছোট ভাই সাইফকে নিয়ে তিনি আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে, বাহ চমৎকার। তাহের ভাই আছেন আমাদের সাথে, নাহিন জয়েন করে আছেন, আব্দুল্লাহ, কাইফ এবং হচ্ছে নোমান, তিন বন্ধু মিলে রয়েছেন আমাদের সাথে ঢাকা ফার্মগেট থেকে, তিনি তারা শুনছেন এবং ফার্মগেটে তারা হোস্টেলে থাকেন। সো ব্যাপারগুলো খুবই ইন্টারেস্টিং, এবং হোস্টেল লাইফে আমার ব্যক্তিগতভাবে কখনো থাকা হয় নাই, বাট যদি বা হচ্ছে মেস লাইফে কখনো থাকা হয়নি, বাট থাকে না যে বিভিন্ন ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার, হ্যাং আউট, তো এরকম একটা সময় ছিল যখন কোনো একটা ফ্রেন্ডের সাথে মেসে হচ্ছে কিছুদিন একসাথে থাকার এক্সপেরিয়েন্স হয়েছিল। তো সেই সময়টায় একটা সময় ছিল যে বিভিন্ন রেডিওগুলো শোনা, এবং তখনও কিন্তু এই যে হরর প্রোগ্রামগুলোর প্রতি যে ভালোবাসা ছিল তখন সেই জায়গায় হয়তোবা আমি লিসেনার হিসেবে শুনতাম, আজকে হয়তোবা উপস্থাপক হিসেবে কথা বলছি। সময়ের পরিক্রমায় যদি বলি যে অনেক কিছু পাল্টে গেছে, বাট আমাদের এন্ড অব দ্য ডে হরর প্রোগ্রামগুলোর প্রতি বা এই যে ভূত স্টুডিওর প্রতি যে ভালোবাসা, তো এই ব্যাপারটা কিন্তু দিনকে দিন যদি বলি যে বাড়ে বা বাড়ছে, এবং বিভিন্ন বয়সের মানুষ, একটা সময় যখন যদি বলি যে ভূত স্টুডিও শুরু হয়েছিল আমরা ভাবতাম যে শুধু হয়তোবা টিনেজাররা আমাদেরকে শুনে, বাট না, এটা কিন্তু একদম রং মানে প্রুভেন হয় তখনই যে যখন বিভিন্ন বয়সের মানুষ, সিনিয়র সিটিজেন, একজন হাউস ওয়াইফ, একজন পুলিশ অফিসার বা একজন ডাক্তার, ডিফেন্সার যদি বলি যে সেনাবাহিনীর কোনো ভাই, নৌবাহিনীর কোনো ভাই, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কিন্তু পেয়েছি। সো অনেকদিন পর আজকে মাইক্রোফোনের সামনে বসার সুযোগ হলো, তো কিছু কিছু কথা কেন জানি ভেতর থেকে খুব করে সামনে চলে আসছে। এনিওয়েজ, ছোট্ট একটা বিরতি নেব, বিরতির ওপারে কিন্তু আরো বেশ কিছু ঘটনা অপেক্ষা করছে। সো আই হোপ আপনার কেমন লাগছে আজকে ভূত স্টুডিওর গল্পগুলো পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। বিরতির ওপারে তৃতীয় গেস্টকে নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips, bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No, bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips, bro.
Bashai kora alu shake. Spicy seasoning e twisted o grand potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট। নো ব্রো, এটা চিপস। এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এ টুইস্টেড ও গ্রান্ড পটাটো।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
সো ওয়েলকাম ব্যাক। আরো একটা বার চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। এবং বৃহস্পতিবার রাত 10টা থেকে আমরা সকলেই জানি যে ভূত স্টুডিওটা শুরু হয়ে যায়। তাও কিন্তু যেটা হয়ে যায় যে কখনো কখনো কেউ কেউ কিন্তু মিস করে ফেলে। বাট মিস করলে কিন্তু খুব একটা মানে হ্যাঁ, লাইভ শোনার এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম ডিফারেন্ট। বাট এই পর্বটা কিন্তু আপনি পরবর্তীতে ইউটিউবের থ্রুতে বা ফেসবুক লাইভের থ্রুতে দেখে নিতে পারবেন। সো এখান থেকেই বুঝতে পারছেন যে রেজিস্ট্রেশনটা কিন্তু এখন যখন তখনই করা যায়। আপনার মোবাইল ফোনে ধরে নিলাম এখন এই মুহূর্তে ব্যালেন্স নাই, কোনো প্রবলেম নাই। আপনি যেটা করবেন আফটার দ্য শো বা হচ্ছে আগামীকাল দিনের বেলা, যে কোনো সময় যখন মোবাইলে রিচার্জ করতে পারবেন আপনি, সো তখনই কিন্তু একটা রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন আপনার নিজস্ব মোবাইল থেকে। আবার বলছি, রেজিস্ট্রেশন তারা করবেন যাদের নিজের একটা মোবাইল ফোন রয়েছে এবং যেই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে। অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের অনেক বন্ধুকে মানে রেজিস্ট্রেশন যারা করে, ফোন কল দেওয়ার পর যেটা হয় যে তাদেরকে আমরা পাই না, এবং তাদের হয়তো বাবার নাম্বার, মায়ের নাম্বার, বড় ভাইয়ের নাম্বার, মামির নাম্বার, খালামুনির নাম্বার, চাচির নাম্বার। সো আপনার নিজস্ব যদি মোবাইল ফোন না থাকে সেক্ষেত্রে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাকে এইটা মাথায় রাখতে হবে যে কোনো সময় কিন্তু ফোন দেওয়া হবে জাগো এফএম 94.4 থেকে, রাইট? আপনাকে যদি তখন না পাওয়া যায় পরবর্তীতে আপনি একটা ফোন কল ব্যাক করবেন আমাদের যে হটলাইন নাম্বার থেকে কল করা হবে, সেই হটলাইন নাম্বারে কিন্তু আপনি 24/7 যখন তখন ফোন দিতেই পারছেন, রাইট? তবে ব্যস্ত হয় যদি আপনি আপনার নিজস্ব মোবাইল ফোন থেকে রেজিস্ট্রেশন করেন, তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু আমরা যখনই আপনাকে ফোন দিই না কেন, আপনি আমাদের সাথে খুব সহজেই ওভার দ্য ফোন আপনার সেই ঘটনাগুলো শোনাতে পারবেন। আর তারপর যদি ব্যাটে বলে মিলে যায় আপনি আসছেন ভূত স্টুডিওর পরের পর্বে। ইয়াস, আপনাকে বলছি, আপনি হয়তোবা চিটাগাং থেকে দেখছেন। চিটাগাং থেকে অনেকে একটা কমেন্ট করছিলেন যে পল্লব নামে আমাদেরকে একজন বলছিলেন যে ভাইয়া চিটাগাংয়ে কি স্টুডিওতে এসে গল্প বলা যাবে কিনা। দুঃখিত, যদি আপনি ঢাকার বাইরের হয়ে থাকেন, চিটাগাং থেকে, কুমিল্লা থেকে, ফরিদপুর থেকে, খুলনা থেকে, বরিশাল থেকে, কুষ্টিয়া থেকে, হোয়াট এভার, বাংলাদেশের ভেতরে আপনি যেখানেই থাকুন না কেন, ঢাকাতে এসে জাগো এফএমের যে স্টুডিও রয়েছে বাড্ডা লিংক রোডে অবস্থিত, এখানে এসে আপনাকে ঘটনাগুলো বলতে হবে, রাইট? সো রেজিস্ট্রেশন করার আগে লাগলে দুবার ভাবুন, তারপর রেজিস্ট্রেশনটা করুন। এনিওয়েজ, আমরা তৃতীয় যিনি অতিথি তার সাথে আমরা কানেক্টেড হব। বাট তার আগে আবার বলছি, যদি পরের পর্বে আপনি আসতে চান ভূত স্টুডিওতে, ঝটপট করে রেজিস্ট্রেশনটা করে ফেলবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। SMS প্যানেলে আমাদের সাথে ছিলেন আমাদের সাথে কাব্য, তিনি যেটা বলছিলেন যে পুতুলের ঘটনাগুলো বেশ ভালো লাগলো। আর আছেন আমাদের সাথে নোমান, তিনি শুনছেন আমাদের সাথে এই মুহূর্তে, আচ্ছা গাজীপুর থেকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন, এবং যেটা বলেছেন যে তিনিও একটা সময়ে আসতে চান ভূত স্টুডিওতে, খুবই চমৎকার। চলুন আমরা তৃতীয় যিনি গেস্ট রয়েছেন তার সাথে পরিচিত হই এবং তার কাছ থেকে বেশ কিছু ঘটনা শুনব।
ধন্যবাদ ভাইয়া, আমার নাম হচ্ছে ইমতিয়াজ ইফতি, আমি রামপুরা থেকে এসেছি।
আমি এখন আমার প্রথম ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটি আমার মা থেকে শোনা। তো উনি যখন আমার মা যখন ছোট ছিল, তো ওনাদের গ্রামে থাকতো, গ্রাম ছিল আপনার ব্রাহ্মণবাড়িয়া কসবার দিকে। তো গ্রামে থাকার পর ওনার একজন চাচি ছিল আর কি, তো চাচা চাচি ছিল। তো চাচি ওই চাচাটা দিনমজুরের কাজ করতো আর কি। তো উনি ছিল একটু অসুস্থ থাকতো প্রায় চাচা। তো চাচি আর কি মানুষের বাসায় কাজ করে, তো ওনাদের মানে ঘরে চলতো। পরে দেখে একদিন চাচা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। চাচা অসুস্থ হওয়ার পর চাচা যখন যায়, ধরেন অসুস্থ হয়ে যায়, তখন চাচি ওনাকে ডাক্তার দেখিয়ে, তো ওনাকে মানে সুস্থ করার জন্য ডাক্তার বলে যে রেস্ট করতে হবে। তো উনি রেস্ট করার জন্য যখন দুই দিন হয়ে যায়, তখন সুস্থ হয়ে যায়, তখন এর পরের দিন আপনি উনি যখন নিচে দিয়ে একটা কাজে যাচ্ছিল দিনমজুরে, তো উনি প্রতিদিনই কাজে যায়, তো কাজে যাচ্ছিল, তখন একটা গাছের নিচ দিয়ে যাচ্ছিল। তো গাছটা ছিল জাম গাছ আর কি, জাম গাছ একটা নাম হবে, আমি সঠিকটা মনে নাই আমার, তো জাম গাছ হবে। তো ওই গাছটা নিচে দিয়ে যখন যাচ্ছিল, ওই গাছটা সবাই জানত ওই গাছের মধ্যে একটা জিন থাকে বা একটা জিন বসবাস করে, অনেক পুরনো গাছটা, অনেক বড় ছিল, অনেক পুরনো ছিল। তো গাছটা নিচে যেয়ে যখন যাচ্ছিল, তখন আপনার ওনাকে একটা জিনিস ডাক দেয়। তো উনি পিছন ফিরে তাকিয়ে দেখেছে যে কেউ নেই। তো উনি জিনিসটা খুবই নর্মালি নেয়। তো নর্মাল নেওয়ার পরে উনি যখন যিনি বাড়ির দিকে যাচ্ছিল, তো ওনাকে আবার ডাক দেওয়া হয়। তো ওনার পা ধরে টান দিয়ে ওনাকে মানে টেনে হিঁচড়ে নিয়ে যায় গাছের নিচে। টেনে হিঁচড়ে উত্তর তখন তো উনি দেখে যে কেউ নাই আশপাশে, টান দিল কি আমাকে। তো উনি ওইটাই চিন্তা করে মনে করেন, পুরা ভয় পেয়ে আপনার বাসায় মানে বাড়িতে যাওয়ার জন্য দৌড়ানোর জন্য ট্রাই করে। পরে উনি দৌড় দিয়ে চলে যায় পরে বাড়িতে। তো যাওয়ার পর পরের দিন থেকে ওনার খুবই শরীর অসুস্থ হয়ে পড়ে। তো উনি চাচি তো তখন স্বাভাবিক একটু মুরব্বী মানুষ, ওনারা বুঝতেও লেট হয়। তো ওনারা ধরেন বুঝতে পারে না যে উনি এরকম হয়েছে, তো জিনিসটা উনি খুবই নর্মালি নেয়। তো আস্তে ধীরে দুই তিন দিন যাওয়ার পর ওনার খুবই জ্বর ছিল, অনেক খুবই জ্বর। তো উনি পরে অজ্ঞান কি বলে সরি বাবা উনি মারা যায় আর কি। চাচা যখন চাচা মারা যায়, তো উনি মারা যাওয়ার পর চাচি তখন চাচির আবার একটা বাচ্চা ছিল। তো ওই চাচি আর ওনার বাচ্চা সহ আপনার একা হয়ে যায়, তখন ওনাদের সাথে কেউই ছিল না তেমন। তো ওনার চাচা যখন মারা যায়, তখন গভীর রাত। তো রাত্রের সময় অনেক হঠাৎ করে একদিন একজন আসে। একজন আসার পর যে লোক একজন লোকের ছদ্মবেশে আসে একজন। তো আসার পর দেখে চাচিরে বলতেছে যে তুমি চলে যাও, তুমি অন্য রুমে চলে যাও, তোমার তোমার জামাইকে আমি দেখবো না, সমস্যা নেই, আমি তোমার জামাইয়ের সাথে সারা রাত আছি। তো উনি জিনিসটা খুবই নর্মাল নেয়। পরে উনি একটু বলে যে এত রাত্রে কেউ আসলো যে এইভাবে এসে আমার এভাবে আমাকে রিকোয়েস্ট করতেছে, এভাবে তো কেউ আসার কথা না। তো উনি একটু খেয়াল করে দেখে যে উনার একটা পা উল্টো টাইপের, একটু ব্যাকা টাইপের ছিল। তো উনি তখনই বুঝতে পারে এখানে কিছু একটা খটকা আছে। তো উনি এই জিনিসটা ইগনোর মারে। তো উনি বলে যে আমি তাহলে ওই রুমে যাচ্ছি, আপনি আমার জামাই পাশে থাকেন। তো উনি ওই রুমে যেতে না যেতেই যখন পর্দা দিয়ে দেয়, তখন দেখে যে খটখট খিটখিট করে একটা আওয়াজ হচ্ছে। মানে আমরা যখন মানে কুকুর যখন ধরেন হাড্ডি চাবে বা তখন একটা আওয়াজ হয় না, সেরকম টাইপের একটা আওয়াজ হচ্ছে। পরে উনি চুপিতে দেখে ওনার হাজবেন্ডের হাতগুলো মানে মাথাগুলো মানে উনি ওই ওটা মানে পিসাস টাইপ উনি আসল রূপে আইসা মানে খাইতেছে, লাশ খাচ্ছে। তো উনি জিনিসটা দেখে খুবই ভয় পেয়ে যায়। তো ওনার বাচ্চাকে উনি কোমরের মধ্যে বেঁধে, তো তখনকার দিনে বেড়ার বাড়ি ছিল, তো বাড়ির পিছন দিয়ে আপনার একটা গেট ছিল। তো এই গেটটা গুনা মানে ওই যে গুনার যে লোহার আমরা বলি যে লোহা কাটা, তো লোহা কাটার গেট গুলো খুলে উনি ওকে গেট দিয়ে দৌড় দেয়। দৌড় দেওয়ার পরে যেখানে মানে এক দৌড় দেয় পরে উনি তখন তো গ্রাম দেশ ছিল, অনেক ফাঁকা জায়গা ছিল, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি অনেক দূরত্ব ছিল। তো উনি আরেকটা বাড়ি থেকে যখন ধাক্কা ছিল যে আমাকে একটু জায়গা দেন বা এসি আমার এরকম বিপদ এসি, পরে মানে উনি ওই গেট খোলার আগেই দেখে যে ওই যে পিসাসটা যে ওনার হাজবেন্ডকে খেয়ে ফেলে। তো উনি ওই পিসাসটা ওনাদের সামনে এসে পড়ে, সামনে এসে দাঁড়ায় যায়। সামনে এসে দাঁড়ানোর পরে উনি একটু খুবই ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পরে ওনার বাচ্চা আর ওনার শেষ থাকে না। পরে পরের দিন যে বাড়ির সামনে পড়েছিল ওই বাড়ির মানুষজন অনেক খোঁজাখুঁজি করে, অনেক ইয়ে করে, পরে খোঁজাখুঁজির পর
পায় আর কি। পরে ওনাদের সুস্থ সেন্স যখন আসে তখন ওনাদের থেকে শোনে এই। পরে ওনার অনেকক্ষণ পরে ওখানে মুরব্বী ছিল, মুরব্বীরা তো ওনার তাবিজ টাবিজ দিয়ে ওনাকে ওনার শরীর বন্ধ করে রেখে দেয়। পরে ওনার আর ক্ষতি হয় না। তো এই আমার প্রথম ঘটনা এখানে শেষ। আমি আমার এখন দ্বিতীয় ঘটনাটি বলতে যাচ্ছি। এটা হচ্ছে গিয়ে আমার একজন দাদা থেকে শোনা। তো উনি আমার আপন দাদা, যে ওনার চাচা, ওনার আপন ভাই, তো বলতে গেলে আমার দাদাই তো লাগে। তো ওনার থেকে শোনা। তো উনি একদিন আগেকার দিনে ওনারা মানে দুই ভাই একসাথে চাকরি করতো অফিসে। তো তখনকার গ্রাম থেকে বলেন, ওনাদের বাড়ি থেকে বলেন, অফিস বা যেখানে কাজ করতো সেখানে অনেক দূরত্ব থাকতো। এই পুরাটা পথ আপনার ধরেন হেঁটে যেতে হতো, না হলে সাইকেলে যেতে হতো। তো ওনারা হেঁটে যাইতো। তো একদিন হয়েছে কি, উনি যখন দাদা যখন আসতেছে, তো আসার পর রাস্তায় যখন আসতেছে তখন ওইখানে আমাদের বাড়ি থেকে কিছুটা দূর, বেশি না, 50-60 মিটার দূর হবে, দূরে একটা অনেক পুরনো একটা গাব গাছ আছে। তো ওই গাব গাছের নিচে দিয়ে আসতেছিল ওই দিন। তো ওই দিন রাত্রে অনেক রাত হয়ে যায়, তখনকার দিনে তো ধরেন তখন মনে হয় 9-10 হয়ে যায় রাত্রে। তো তখনকার দিনে 9-10 তো অনেক কিছু আমাদের কাছে। তো এখন হয়তো লোকালয় থাকে, অনেক ইয়া থাকে, বাট ওই সময় অনেক গভীর রাত হয়ে যায়, 9-10 ওই সময় 9-10 অনেক গভীর রাত। তো উনি যখন আসতেছে তখন গাব গাছটা দেখে, যে গাব গাছটার নিচে উনি একটু বসার বা দাঁড়ায়, একটু দাঁড়ানোর পর উনি দেখে যে গাব গাছে সবসময় প্রায় উনি গাব গাছের আশপাশ দিয়ে ওইটা উনি যাওয়া আসা করতো বা করতো। তো ওই সময় ওনার মানে কি দেখে যে একটা কে জানি বসে আছে। তো বসার পরে উনি দেখে যে ভাই এত রাত্রে এখানে কি করেন। পরে ওই লোকটা কোনো কথা বলে না, মানে মুখ ঢেকে এভাবে মুখ নিচু করে, আপনার হাঁটু আর মুখ একসাথে করে, তো উনি মুখ ঢেকে বসে আছে। তো উনি বারবার জিজ্ঞেস করতেছে ভাই এত রাত্রে এত রাত্রে। পরে উনি সামনে গিয়ে মানে হাত দিতেই তো ওনার দিকে তাকায় দেখে যায় চোখ লাল, মানে ধরেন মানুষ ঠিক আছে, চেহারা সব ঠিক আছে, বাট চোখগুলো লাল টকটক আছে রক্তের মতো। তো উনি একটু ভয় পেয়ে যায়। পরে উনি ওখান থেকে তাড়াতাড়ি দৌড় দিয়ে এক প্রকার বাড়িতে এসে পড়ে। পরে পরের দিনও উনি এই পরে কারো আর কিছু বলে না। পরে পরের দিন উনি যখন আসতেছে ওইখান থেকে, তখন ওই দিনও রাত হয়ে যায়, 7-8 বাজে যায়। তো 7-8 বাজার পরে উনি যখন আজকে চিন্তা করলো যে গতকালকে তো আমার এরকম একটা কাহিনী হয়েছে। তো উনি আজকে গাম গাছটা নিচে বসে, গাম গাছটা নিচে যখন যায় তখন চিন্তা করে যে এখানে কি আসলে হয়েছে, জিনিসটা জানতে হবে বা জানা উচিত। তো উনি গাম গাছে যখন নিচে যায় তখন একটা ডাল ছিল, ধরেন গাছটা গাছে এখানে বরাবর একটা ডাল ছিল। তো ওই ডালটা ওনার হাতে বা কিছুতে লাগা ভেঙা যায়। ভালো একটা মানে ডালটা নিচে ছিল, একটু নিচে মানে মানুষের হাইট যতটুকু হয় ততটুকু নিচে ছিল। তো ওই ডালটা উনি এখন ইচ্ছাকৃত ভাবে ভাঙে নাই বা হাত দিয়ে ভেঙে ফেলছে। তো এখন উনি এটা ভাবে যে একটা ডালই তো মাংস, তো কি হয়েছে। পরে উনি বুঝতে পারে না জিনিসটা, যে এটা যে পরে ওনার জন্য অনেক কিছু হয়ে দাঁড়াবে। পরে ওইখান উনি ওইখান থেকে আসে, আসার পর আপনার ধরেন আসার পরে আপনি ওই বাড়িতে এসে পড়ে। পরে পরের দিন উনি যখন ওই অফিস থেকে আসতেছে 6-7 বেজে যায়, তো সন্ধ্যা হয়ে যায়। তো তখন ঠিক মাগরিব আজান দিচ্ছিল। তো ওনাকে একজন এসে ডাকতেছে পিছন থেকে। তো ডাকার পর উনি যখন পিছনে ফিরে তখন দেখে কেউ নাই রাস্তায়। তো উনি এটা মনে যে ভুল হয়েছে বা মনের কোনো ভুল হবে, পরে মনে তো উনি সোজা হাঁটতে থাকে। হাঁটার পর আপনার সামনে গিয়ে আবার যখন ডাকতেছে তখন পিছনে তাকায়, তখন ওনার একটু খটকা লাগছে যে এবার তো স্পষ্ট শুনছে আমাকেই ডাকতেছে আমার নাম ধরে। তো ডাকার পর উনি আবার সামনে যায়, সামনে মানে বাড়ির দিকে যাওয়ার ট্রাই করতেছে। তো বাড়ির দিকে যাওয়া আস্তে আস্তে পরে ওই গাব গাছটা নিচে যখন ঠিক আসে তখন মানে ওনাকে কি যেন একটা বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পর উনি গাব গাছটা নিচে গিয়ে ডাইরেক্ট পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে উনি দেখে যে না, উনি অনেকটাই ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পরে উনি উঠার চেষ্টা করে, উঠে মানে বাড়িতে যাওয়ার জন্য দৌড় ট্রাই করে, বাট উনি পারতেছে না। তো উনাকে কি জানি একটা আটকায় রাখছে, মানে উনার শরীর পুরো মানে পাথর করে রাখছে বলতে গেলে। তো উনি যখন আসার জন্য ট্রাই করে, বাড়িতে আসার জন্য ট্রাই করে, তো উনি আসতে পারতেছিল না। পরে এক প্রকার দোয়া মানে উনি দোয়া দূর পরে যখন নিজেকে ফু দেয়, মানে নিজে নিজে যখন ফু দেয় তখন একটু আস্তে আস্তে ওই জিনিসটা ছাড়ে, তো উনি দৌড় দিয়ে পরে বাড়িতে চলে যায়। পরে পরের দিন সকাল থেকে উনার অনেক জ্বর, পরে উনি আর অফিসে যেতে পারে না, অনেক জ্বর, মানে একশো প্রায় অনেক 102-103 জ্বরের মতো ছিল। তো ওনার শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যায়। পরে ওনার ওনার যে ওয়াইফ, তো উনি ওনার কাছ থেকে গিয়ে জিজ্ঞেস করে যে তোমার শরীর কেন খারাপ, বা এই যে দেখে যে জ্বর অনেক। পরে বললো যে পানি খাবে, দাদা বললো যে পানি খাবে। তো উনি তো ওই দাদি যখন পানি আনতে যায়, তখন এসে দেখে যে উনি অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে পড়েছে। পরে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে আপনার ধরেন ডাক্তার ওষুধ ওষুধ দেয়, বা একদিন খাওয়ার পরে পরে পরের দিনও মানে জ্বরই কমে না, এমন ও জ্বর। তো ওষুধ খাওয়ার পরেও কাজ করছে না। পরে তখন একজন জানে যে ওই গাম গাছটা নিচে দিয়ে আসছিল। তো এই কাহিনী উনি গাম গাছের নিচে দিয়ে এই কাহিনী উনি জানতে পারে। তো জানার পর উনি মুরব্বী একজন উনি হুজুরকে ডাকায়। হুজুরকে ডাকানোর পর তান্ত্রিককে ডাকায়। তান্ত্রিককে ডাকানোর পরে তো উনি দেখে যে ওনাকে ওই গাম গাছটা তো অনেক পুরনো, গাম গাছের ভিতরে একটা ঝিন ছিল, ঠিক আছে, অনেক পুরনো একটা ঝিন ছিল। ওই ঝিনটা আপনার ডাল, ওই ঝিন গাছটার পুরো মানে গাছ হচ্ছে গিয়ে পুরো শরীর ঝিনের, ঠিক আছে। বলা যায় না যে আমাদের শরীর কিছু একটা ভেঙে ফেললে বা কিছু একটা করে ফেললে আমাদের তো ক্ষতি হয়, আমাদের তো রাগ হবে। তো এরকমই জিনের ক্ষতি, দাদা তো আর বুঝতে পারে না, ডালটা ভেঙে ফেলছিল ওই দিন। তো উনি ডালটা ভাঙার পরে তো এটাই জিনের জন্য অনেকটা ইয়ে হয়ে দাঁড়ায় যে খুবই রাগ করে। তো রাগ করার জন্যই ওর ওনার শরীরে মানে ওনার আশপাশে ওনার শরীর খারাপ করতে থাকে আস্তে আস্তে। তো হুজুর বলে যে ভালো হয়েছে, আপনারা বেশি দেরি করেন নাই, আরো বেশি দেরি করলে আর দুই তিন দিন হলে ওনাকে আর বাঁচানো যেত না। তো ওনাকে একটা তাবিজ দেয়, ওনাকে অনেক ঝাড়ফুঁক করে, তারপরে অনেক মানে কোরআন শরীফে কালাম দিয়ে পরে অনেকটাই সুস্থ করে তোলে। সুস্থ করে তোলার পর উনি যখন উঠে, উঠার পর সুস্থ হয়ে উঠে, তো সুস্থ হয়ে ওঠার পরে দেখে যে উনি যখন গাম গাছটা দিয়ে আসে, আবার আবার অফিসে যায় আসে, তখন যে ভাবে যে এখানে তো আমি একটা ডালই তো ভাঙছিলাম, এখানে তো আর কিছু হয়নি। পরে হঠাৎ একদিন উনি বাসে যখন রাত্রেবেলা আসে, তখন উনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। ঘুমানোর পরে ওনাকে ডাকতেছে যে বাইরে থেকে রাখতেছে দরজা ধাক্কা দিয়ে পরে উনি যখন দরজা খুলে তখন দেখে যে কেউ নেই। পরে উনি যখন ছুঁইতে যায় তখন দেখে যে ওনার ওয়াইফ নেই। তো এটা তো খুবই মানে চিন্তার বিষয়। তো উনি আশপাশে খুঁজতে থাকে, পরে বাড়ি থেকে বের হয়ে খুঁজতে থাকে। পরে ওনাকে একবারে হঠাৎ করে মানে খোঁজার মাঝখানে একবারে যখন হঠাৎ করে গলার মধ্যে এইভাবে ধরে, মানে উনি ফিল করে আর কি যে গলার মধ্যে ধরে একবার গাব গাছের ওখানে নিয়ে ঝুলিয়ে রাখে। ঝুলিয়ে মনে করেন ওনাকে পরের দিন সকালবেলা কেউ পায় না। পরে দেখে যে ওই গাম গাছের মধ্যে উনি পড়ে আছেন, গাম গাছের ডালে উপরে ডালের মধ্যে পড়ে আছে। তো পরে হুজুর, যে হুজুরকে দেখেছিল ওই হুজুরে বলল যে আমি তো ঝাড়ফুঁক করেছি যতটুকু পারার। পরে একটা বড় কবিরাজ ছিল, তো উনি ওই কবিরাজের কাছে আবার ওই মুরব্বী নিয়ে যায়। তো এভাবেই ঠিকঠাক হয়। পরে ওই কবিরাজ ওই ঝাড়ফুঁক করে বা ধরেন ওই ঝিনটাকে ডাকায়। ডাকানোর পরে বলে যে এরকম ক্ষতি করছে আমার, আমার এই গাছ হচ্ছে আমার প্রিয় একটা জিনিস, এই গাছের মধ্যে আমি বসবাস করি, আমার বাসার একটা অংশ নষ্ট করছে এই সেই। পরে ওনাকে বলছে যে ওই ঝিনটাকে বলছে যে ক্ষমা করে দাও বা কিছু একটা, উনি তার ইচ্ছাকৃতভাবে করে নাই, তো তুমি ক্ষমা করে দিলে জিনিসটা ভালো হবে। উনি তো একজন মানুষ, কাজ টাজ করে, ওনার তো সংসার আছে, ওনার তো জীবন আছে, ওনার তো একটা ওয়াইফ আছে, ওনার তো দেখা লাগবে। পরে উনি বলে যে ঝিনটা বলে আচ্ছা ঠিক আছে আমি এক সপ্তাহে মাফ করবো, একটা ছাগল আমাকে দিয়ে যেতে হবে, একটা খাসি গাছের নিচে আজকে রাতের মধ্যে দিয়ে যেতে হবে। পরে ওই একটা ওনার ওই দিনের কথা মতো পরে খাসিটাকে দিয়ে যায়, পরে গাছের মধ্যে গাছের নিচে দিয়ে যায়। পরে আর ওইরকম কিছুই করে না। তো ঝিনটা পরে দাদাও সুস্থ হয়ে যায়। তো উনিও কোনো রকম পরে ঠিকঠাক হয়ে যায়, পরে সব নর্মাল। পরে গাব গাছটা পরে উনি আর এই পর্যন্ত পরে আশপাশে যখন যাওয়া আসা করত, তো উনি গাব গাছটা দূরে থেকে পরে চলে যেত, আর যেত না গাব গাছটার নিচে। তো এই আমার দ্বিতীয় ঘটনাটা এখানে আমি শেষ করছি। আমি আমার শেষ ঘটনাটি বলতে যাচ্ছি এখন। এই ঘটনাটি আমি আমার এলাকার একজন ড্রাইভার, তো উনি 999 অ্যাম্বুলেন্সে কাজ করত। তো উনি একটা নর্থ থেকে উনি যখন একদিন অ্যাম্বুলেন্সের ইয়ে থেকে কল আসে যে একটা লাশ উঠাইতে হবে, একটা নদীর পাশে পাওয়া গেছে। তো ওই নদীর পাশ থেকে পাওয়ার পর উনি দেখে যে এই লাশটা একটা মহিলা লাশ, হ্যাঁ, তো লাশটা মহিলা লাশ, তো উনি এটা পাওয়া গেছে যেহেতু, তো এটার ভিতরে পুলিশ ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, তো আপনার ধরেন আরো অনেক অনেক অন্য বিভিন্ন পর্যায়ে আছে। তো এগুলো শেষ করার পর লাশের লাশের আসলে বাড়ি খুঁজে পাওয়া যায়, বাড়িটা হচ্ছে কিশোরগঞ্জের দিকে। তো এই বাড়িতে যাওয়ার সময় ওই উনি পুরো একেবারে গোসল বলেন, লাশের গোসল থেকে শুরু করে মানে কবর দেওয়ার জন্য যতটুকু যা 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 করা লাগে সব করিয়ে তো উনি লাশটাকে নিয়ে রওনা দেয় ওই নর্থ থেকে। তখন প্রায় অনেক লেট হয়ে যায় পায়ে লাশটাকে দিনের বেলা 10:11 দিকে, তো ওই অনেকটা রাত হয়ে যায়, 6:00-7:00-8:00 বাজে যায়। তো বাজার পরে আপনি 6:00-7:00 বাজার পরে তো উনি তখন রওনা দেয় 6:00-7:00 দিকে। তো আস্তে আস্তে রাত হয়ে যায়, যখন ঢাকা থেকে পার হয় তখন ধরেন একটু জঙ্গল জঙ্গল যখন আসে, তো জঙ্গল আসার পরে অনেকটা অন্ধকার হয়ে আসে, তো গভীর রাত 11:00-12:00-1:00 বেজে যায়। তো উনি ভিতর থেকে জঙ্গলের ভিতর দিয়ে যখন যাচ্ছিল তখন মানে একটার পর একটা বাধা আসছিল, তো উনি এটাই শেয়ার করতেছিল যে মানে এরকম কখনো হয়নি। তো উনি বলতেছে যে উনি মানে ওনা থেকে যা শোনা, তো উনি প্রথমে বলল যে ওনার গাড়ি চালাচ্ছে বাম দিক দিয়ে দেখে যে একটা লোক দাঁড়িয়ে আছে যে ওনার কাছে লিফট আছে, পরে দেখছে যে অ্যাম্বুলেন্স এর মধ্যে লিফট দেওয়ার কিছু নেই। তো উনি থামানোর পরেই লোকটা চলে গেছে, আবার আসতেছে আরেকজন, এরকম মানে একটার পর একজন থামাচ্ছে গাড়িটা, তো এরকম বারবার কে থামাচ্ছে। পরে ওনার একটু খটকা লাগে জিনিসটা, রাত্রেবেলা যেহেতু আবার লাশের গাড়ি, জানাজা হয় নাই লাশটার, জানাজা বাড়িতে গিয়ে হবে। তো যখন পরে একবার একদম লাস্টের দিক দিয়ে আপনার গাড়ির বাম পাশে প্রথম যে চাকা, এই চাকাটা ব্লাস্ট হয়ে যায়। তো ব্লাস্ট হয়ে যাওয়ার পরে ওটা উনি নেমে পরে ঠিকঠাক করে, পরে প্রায় আরো এক দেড় ঘন্টা লেট হয়ে যায়। এক দেড় ঘন্টা লেট হওয়ার পর উনি আবার ওই যাত্রা শুরু করে, যাত্রা শুরু করার পর দেখা যায় যে উনাকে আবার বাম পাশে লুকিং গ্লাস দিয়ে তাকিয়ে দেখে যে কাফনের কাপড় ঝুলতেছে গাড়ি থেকে। তো এটা উনি দেখে দেখে সাথে সাথে গাড়িটা নামিয়ে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পরে উনি দেখে পরে কাফনের কাপড় অর্ধেক লাশের শৈলে নাই, অর্ধেক শৈলে নাই। তো উনি এটা ঠিকঠাক করে, অনেক উনি ভয় পেয়ে যায় তখন, আসলে মন থেকে আসলে সত্যি কথা যেটা উনি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পর উনি জিনিসটা ঠিক করার পর উনি যখন আবার বলতে যায়, আবার যখন গাড়ির যাত্রা শুরু করে তখন আবার আরেক বাধা আসে যে কি জানি একটা কালো বিড়াল। তো ওনার যখন যাইতেছে তখন ও দূরে থেকে একটা কালো বিড়াল যাচ্ছে ওনার সামনে দিয়ে, তো উনি এটা গাড়িটা স্লো করে যে বিড়ালটা গেলে, তো উনি বিড়ালটা দাঁড়িয়ে আছে, তো ওনার যাইতে দিতেছে না, তো উনি যদি বিড়ালটা উপরে যায় বিড়ালটা মারা যাবে। তো মানে উনি নামে নামার পরে বিড়ালটাকে সরে পরে আবার যখন যায় তখন দেখে যে গাড়ির দরজা খোলা, মানে অ্যাম্বুলেন্সে গাড়ির লাশের দরজা খোলা। তো উনি দেখে লাশ কোথায় গেল খুঁজতে খুঁজতে, মানে ওইখানে একটা জঙ্গল, মানে এখানে গাড়ি ধরেন আপনার রানিংয়ে আছে, তো কেউ নাই। রাত্রে তখন মনে হয় 12:30-1:30 বাজে, তখন উনি নেমে আশপাশে খুঁজতেছে লাইট দিয়ে, গাড়ির গেট খোলা, ওনার সাথে আবার একজন ছিল, মানে ওনার বলতে গেলে সহযোগী আর কি, সবসময় থাকে অ্যাম্বুলেন্সের ড্রাইভারদের সাথে। তো দুজনে মিলে খুঁজতেছে লাশ পায় না। পরে দেখে যে একদিক দিয়ে ওই রাস্তা ধারে একটু সামনে একটা গাছের নিচে পড়ে আছে সাদা কাপড়ের মধ্যে মোড়ানো, পরে বুঝতে পারে এটা লাশ, পরে এটা উঠে পরে উনি ওই গাড়িতে নিয়ে যায়। গাড়িতে নিয়ে যাওয়ার পরে প্রত্যেকটা গাড়ির অ্যাম্বুলেন্সের দেখবেন যে ড্রাইভারের সিটের পাশে একটা, ড্রাইভারের সিটের পিছনে এখান দিয়ে পিছনে একটা গ্লাস থাকে, ছোট একটা গ্লাস, যাতে পিছনে কি আছে বা কি হচ্ছে দেখার জন্য। তো উনি কিছু দূর যাওয়ার পর উনি অনেক ভয়ে ভয়ে যাচ্ছিল, কারণ এত কিছু এত বাধা হওয়ার পরে, তো উনি ভয়ে ভয়ে যখন যায় তখন আপনার উনি কি বলে পিছন দিয়ে যখন গ্লাসটা দিয়ে তাকায় দেখে যে মানে লাশটা উঠে ওনার দিকে তাকিয়ে লাশের কাফনের কাপড় খাচ্ছে, ঠিক আছে, কাফনের কাপড় গুলো কামড়ে খাচ্ছে। তো উনি জিনিসটা দেখার পর গাড়ি থামিয়ে উনি মানে দুজন ভয় পেয়ে গাড়ি রেখে সামনে দৌড় দিচ্ছে। পরে দৌড় ধরার পরে আপনার অনেকগুলা গাড়ি একসাথে করে, তো মানুষজন একসাথে করে, গাড়ি তো রানিংয়ে ছিল, তো গাড়ি একসাথে করার পরে ওনারা দুই চারজন লোক একসাথে আসে, আসার পর দেখে যে এরকম হচ্ছে যে উনি এরকম বিবরণ দেয় এরকম হচ্ছে। তো উনি আসে দেখে লাশের গেট খুলে দেখে লাশ ঠিকই আছে। তো উনি দেখে যে জিনিসটা ওনাদের নিজেদের চোখে দেখা, তো জিনিসটা এরা ভুলতে পারতেছিল না। পরে কিছু দূর যাওয়ার পরে ফজর আজানের ঠিক আগে, মানে রাস্তায় শেষ হচ্ছিল না ওনাদের, দুই যেখানে যেতে লাগে মাত্র চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা, সেখানে লাগতেছে দশ ঘন্টা, দশ ঘন্টার উপরে লাগতেছে, বারবার বাধা চাচ্ছে এই সেই। তো উনি বারবার বলার পর যখন বারবার এরকম বাধা হয়, তখন উনি ভয়ে ভয়ে দোয়া দুরুদ পড়ে নিজেদের গাড়ি নিজেদের শরীরে ফু দিয়ে নিজেদের ইয়ে করে, পরে ঠিক ফজর আজানের আগ দিয়ে তখন লাশটা একটু উৎপাত বেড়ে যায় আর কি। তো দেখে যে জানাজার লাশ, তো না জানাজা হয়নি লাশে, তো এটা আরো মারাত্মক একটা জিনিস হয়ে দাঁড়ায়। তো উনি যখন শেষ মুহূর্তে ফজর আজানের ঠিক আধা ঘন্টা আগে উনি দেখে যে লাশটা গাড়ির মধ্যে নেই, গাড়ির মধ্যে পিছনে গ্লাসটা দিয়ে যখন তাকায় তখন লাশটা গাড়ির মধ্যে নেই। তো উনি চিন্তা করে গাড়িটা থামায় দেয়, থামানোর পরে দেখে যে লাশটা নেই। পরে উনি খুঁজতে 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 পরে লাশ পায় না। পরে আপনার ধরেন হঠাৎ করে একটা কি কালো একটা মানে অবয়ব টাইপের ওনার চেহারা, মানে কিছু দেখেনি, কালো একটা অবয়ব টাইপের ওনাদের জীবনকে একসাথে মানে এভাবে গলার মধ্যে ঝুলিয়ে নিয়ে একেবারে গাছের মধ্যে নিয়ে একটা ওই রাস্তার ধারে একটা গাছের মধ্যে নিয়ে ঝুলা রাখে অনেক উঁচুতে। তো ওনারা নামতে পারছে না, ওনারা কিছু করতে পারছে, ওনারা তো ভয়ে, ওনার সাথে যে আরেকজন ছিল উনি অজ্ঞান হয়ে যায়, ভয়ে উনি অজ্ঞান হয়ে যায়। তো প্রথমজন যে যে ড্রাইভার আর কি, তো উনি এটা না মানে ভুলতে পারতেছে না, তো উনি সরি নামতেই পারতেছে না। তো নামার উনি ট্রাই করে, পরে ওনাকে মনে করেন ইচ্ছা মতো মানে ওই মারে আর কি। তো মারার পর ওনার এখানে দাগ হয়ে যায়। তো সকাল ঠিক ফজর আজানের পর ওনাদের হুশ আসে, পরে দেখা যায় লাস্টেই গাড়ির ভিতরে আছে। পরে ওনাদেরকে মানুষে আশপাশে মানুষ দেখে টেখে গাড়ির উপরে ঠিক ওইভাবে গাছের মধ্যে ঝুলে আছে। পরে আশপাশে মানুষ দাঁড়িয়ে গাড়ি টাড়ি যখন যাচ্ছিল তখন খেয়াল করে, তখন এরকম মানুষ সাহায্য করে তখন নিচে নামায়। তো নামানোর পরে পরে আর কি তখন দিনের বেলা ওই সুন্দর মতো ওনারা পৌঁছায় দিয়ে এসে পরে, কারণ উনি এইভাবেই। এটাই আমার শেষ ঘটনা ছিল, আমি এখন শেষ করবো।
সো ধন্যবাদ ইফতি, আবারও কোনো না কোনো একদিন দেখা হয়ে গেলে যেতেও পারে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা আপনারা পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে ছিলেন। বাট এখানেই কি শেষ, হয়তোবা শেষ হয়তোবা শেষ না। এনিওয়েজ, ফেসবুকে অনেকেই রয়েছেন, যেমনটা দেখতে পাচ্ছি মামুন হোসাইন বলছেন চট্টগ্রাম থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, সাইদ ইমতিয়াজ আছেন ওদের সাথে, এস আচ্ছা এস শহীদ, এস শহীদ ফেসবুকে আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি এবং তার কাছে বেশ ভালো লাগে। মাহাদি আছেন আমাদের সাথে, প্রিয়তমা জয়েন করে আছেন, রিমন ভাই বলছেন তিনি নোয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, নাজিম আছেন আমাদের সাথে, আরিফ আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, নুরুন নবী জয়েন করে রয়েছেন, হাফিজ বলছেন বেশ ভালো লাগে, এবং আছেন আমাদের সাথে সরোয়ার ভাই বলছিলেন যে গত কিছুদিন আগে তার কাছে কিছু ঘটনা জমা হয়েছে এবং যে ঘটনাগুলো তিনি তার কাজিনের থ্রুতে জেনেছেন। ওকে, নো প্রবলেম, রাইট। আপনার সাথে যে ঘটতেই হবে ব্যাপারগুলো কিন্তু একদমই এরকম না, অনেকে যেটা ফিল করেন যে ভূত স্টুডিওতে আসতে হলে হয়তো বা আমার নিজের সঙ্গে বেশ কিছু ঘটনা ঘটতে হবে, ব্যাপারটা আসলে একদমই তা কিন্তু না। আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন জায়গায় ট্যুরে যাই, আপনি দেখবেন যে ঢাকা, চিটাগাং, কক্সবাজার কিংবা আপনি আপনার শহরে, দ্যাট মিন্স হচ্ছে আপনার নিজের গ্রামের বাড়িতে যেখানে আপনার জন্ম, কিংবা আপনার দাদু বাড়ি, নানু বাড়ি, মামা বাড়ি, কোনো না কোনো কারণে আপনার যাওয়া হয়েছিল। তো সেই জায়গাগুলোতে মানে আমার যেটা বিশ্বাস যে কিছু কিছু ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটে, যার কারণ বা ব্যাখ্যা আমরা কখনোই হয়তো বা জানতে পারবো না, বাট ঘটনাগুলো জানতে পারবো কিরকম করে ঘটছে বা কেমনভাবে ঘটছে। তো সেই ঘটনাগুলো নিয়ে কিন্তু আপনিও চলে আসতে পারেন পরের পর্বে ভূত স্টুডিওতে। বাট আবারও বলছি, আপনার নিজস্ব মোবাইল থেকে অবশ্যই রেজিস্ট্রেশন করবেন এবং যেই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে। মোট কথা আমাদের এইটাই যে যেই নাম্বারে ফোন করলে সরাসরি আপনাকে পাওয়া যাবে, সেই নাম্বারে আপনি রেজিস্ট্রেশনটা করবেন এবং সেই নাম্বারে রেজিস্ট্রেশন করার পর আমরা টিম ভূত স্টুডিও যেটা হবে যে যত দ্রুত সম্ভব, যেমন আজকে বৃহস্পতিবার, ঠিক শনিবার আপনার কাছে ফোন কল পৌঁছে যাবে যদি আপনি প্রোগ্রাম চলাকালীন সময় রেজিস্ট্রেশনটা করেন। বাট হ্যাঁ, এই প্রোগ্রামটা হয়তো বা আপনি দুদিন পর দেখছেন, তিন দিন পর দেখছেন, কোনো প্রবলেম নাই, আপনি রেজিস্ট্রেশন করতে পারছেন। এখন 365 মানে 365 দিনে আপনি রেজিস্ট্রেশন করতে পারছেন, শুধুমাত্র অনুষ্ঠান চলাকালীন সময়ে যে আপনি রেজিস্ট্রেশন করতে পারছেন ব্যাপারটা কিন্তু একদমই সেরকম নয়। তো রেজিস্ট্রেশন করুন ঝটপট যে কোনো সময়, বাট অনুষ্ঠান চলাকালীন সময় যদি রেজিস্ট্রেশনটা আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে ফোন কলটা
ডেজার্ট মিল স্টিম ফুড স্টুডিওর ফোন কলটা কিন্তু আগেভাগেই পৌঁছে যাবে। আরো অনেকেই ছিলেন লাস্ট মোমেন্টে, ফারাবি ছিলেন আমাদের সাথে, আসাদুল্লাহ ছিলেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি ইসমাইল ভাই ছিলেন আমাদের সাথে, এবং তিনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে শরীরটা ভালো না, তবুও শুনছি আমার জন্য দোয়া করবেন, অবশ্যই অনেক অনেক দোয়া। বোরহানউদ্দিন ছিলেন আমাদের সাথে, রহমান হাবিব ভাই ছিলেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি মেহেদি ছিলেন আমাদের সাথে, মামুনুর হক ছিলেন আমাদের সাথে, রুবেল হোসেন জয়েন করেছিলেন। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে, ঢাকা কুমিল্লা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে যে বন্ধুরা আমাদের সঙ্গে ছিলেন, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভূত স্টুডিও থেকে অপূর্ব বিদায় নিচ্ছে। বাট যাবার বেলা যেটা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই জ্যাগো এফএম 94.4 এর যে মোবাইল অ্যাপ রয়েছে, এই অ্যাপটা ডাউনলোড করবেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি আমাদেরকে 365 শুনতে পারবেন। একই সঙ্গে ভূত স্টুডিও তো শেষ হয়ে যাচ্ছে, রাতে যদি আপনার ঘুম না আসে সেক্ষেত্রে একটা ভালো আইডিয়া দিতে পারি, জ্যাগো এন্টারটেইনমেন্ট, রাইট? ভরপুর বিনোদন এবং সুস্থ ধারার বাংলা নাটক যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে এখনই সাবস্ক্রাইব করবেন জ্যাগো এন্টারটেইনমেন্ট। এখানে প্রতি সপ্তাহে কিন্তু চমৎকার চমৎকার সব নাটকগুলো আপলোড হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য। সঙ্গে থাকুন, শুনতে থাকুন জ্যাগো এফএম 94.4। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সালাম আলাইকুম।